মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
চাবি ঘুরিয়ে বাক্সের ডালাটা খুলতেই ভদ্রলোকের দম বন্ধ হয়ে এল, আতঙ্কে নয়, আনন্দে। বাক্সের বাসিন্দাদের রূপের ছটায় ঝলসে যাচ্ছে ভদ্রলোকের দু চোখ, এই ঘরের দেয়াল, ইট, বালি, সুরকি সব কিছু। কারণ বাক্সের মধ্যে গাদাগাদি করে রয়েছে পান্না, হীরে, মুক্ত, চুনি ও আরো অনেক নজর কাড়া বহুমূল্য রত্ন। বাক্সটা যেন গুপ্তধনের কোন গল্পের পাতা থেকে উঠে এসেছে। গাছপালাহীন ন্যাড়া পাহাড়ের মতন চকচকে টাকে হাত বুলিয়ে ভদ্রলোক বলে উঠলেন,
এতদিনে তুমি আমার হাতে এলে, এতদিন লুকোচুরি খেলে কি লাভ হলো বলো তো? সেই তো ধরা দিতেই হলো। তোমায় স্বাগত জানাতে আজ গলায় দুপাত্তর ঢালতেই হবে। বোতলটা কোথায় গেল?
খুশির সমুদ্রে ভাসতে ভাসতে ভদ্রলোক একটা বোতল খুঁজতে ব্যস্ত হয়ে পড়লেন। বুঝতে পারলেন না, সমুদ্রের জলের মধ্যেই থাকে ডুবো পাহাড়, যার ধাক্কায় চুরমার হয়ে যায় স্বপ্নের জাহাজ। বুঝতে পারলেন না, তার ঠিক মাথার উপর এসে দাঁড়িয়েছে দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্ন নির্দয়, তার হাতে পায়ে আছে হিংস্র ধারালো নখ, ঠোঁটের আবরণের পিছনে তীক্ষ্ণ ফলার মতো দাঁত। দুঃস্বপ্ন হামাগুড়ি দিয়ে বেড়ালের মতো নিঃশব্দে এসে ছাদের এক পাশে দাঁড়াল, নিজের শরীরটাকে বেঁকিয়ে চুরিয়ে গুলিয়ে দিল একটা ফোঁকরের মধ্যে দিয়ে। একটা লোহার রড ধরে বাঁদরের মতন ক্ষিপ্রতায় শরীরটাকে দুলিয়ে ঢুকে পড়ল। ভদ্রলোক তখন বোতল খুঁজতে মুশকিল, পিছনে একটা ধুপের শব্দে ঘুরে দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে গেলেন। তার থেকে মাত্র কয়েক ফিট দূরে দাঁড়িয়ে আছে মূর্তিমান দুঃস্বপ্ন। নিদারুণ ভয় মানুষকে পঙ্গু করে দেয়, এনারও তাই হল। আত্মরক্ষার কথা ভুলে গেলেন, মুখ দিয়ে ঠিকরে বেরোল কয়েকটা শব্দের টুকরো।
তুমি কে? তুমি কি করতে এসছো?
জবাবে এলো একটা ফ্যাস ফ্যাসে জান্তব হাসি। ভদ্রলোক দেখলেন দুঃস্বপ্ন নিজের কোঁচর থেকে একটি মাঝারি আকারের পাইপ বের করল, সেটা মুখের কাছে ধরে জোরে ফু দেওয়ার সেকেন্ড দুয়েকের মধ্যেই ভদ্রলোক কানের পাশে একটা খোঁচা অনুভব করলেন। আর তার কয়েক সেকেন্ডের মধ্যেই ভদ্রলোকের মনে হল তার হৃৎপিণ্ডটা কেউ যেন লোহার শেকল দিয়ে আসতে পৃষ্ঠে বাঁধছে। ফাটল মলিয়ে উঠল, শরীর নিজের ভারসাম্য রাখতে পারছে না। সামনেই একটা চেয়ার, ভদ্রলোক তাতে বেসামাল অবস্থায় বসলেন। তার মুখের দুপাশ চওড়া হয়ে একটা হাসির সৃষ্টি করেছে, মৃত্যুকে অভ্যর্থনা জানানোর হাসি কি? মুখ দিয়ে একটা ঘর ঘরে শব্দ বেরিয়ে এল। দুঃস্বপ্ন বুঝল কাজ হয়ে গেছে। সে এগিয়ে গিয়ে বাক্সটা একবার দেখল, তারপর সরে এলো জানলার দিকে। কেউ একজন এসেছে।
রহস্যময়ী এক নারী, চুরি যাওয়া অমূল্য ধন, এক রক্তাক্ত গোপন চুক্তি, আর চারজন মৃত্যুর দূত। অতীতের অন্ধকার রহস্য ভেদ করে সত্যের কাছে পৌঁছতে পারবেন কি শার্লক হোমস? জানতে হলে শুনতে হবে বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজকের গল্প স্যার আর্থার কনান ডয়েলের লেখা শার্লক হোমসের দ্বিতীয় উপন্যাস দ্য সাইন অফ ফোর। অনুবাদ ও অডিও নাট্যরূপ দিয়েছেন পুষ্পল গাঙ্গুলি, শার্লক হোমসের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য এবং ওয়াটসন অগ্নি, সানডে সাসপেন্সে শুরু হচ্ছে দ্য সাইন অফ ফোর।
গত দেড় সপ্তাহ যাবৎ লন্ডন শহর ছাই রঙা কুয়াশার চাদর মুড়ি দিয়ে বসে আছে। মাঝে মাঝেই তার সঙ্গে আড্ডা দিতে আসছে ঘ্যান ঘ্যানে বৃষ্টি। রোদের ছিটে ফোটা আসার সামান্যতম চেষ্টা করলেই কুয়াশা আর বৃষ্টি একসাথে হাত মিলিয়ে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এরকম বিষণ্ন আবহাওয়ায় কারই বা ভালো লাগে। তার উপর আমার প্রিয় বন্ধু শার্লক হোমসের কাছে বেশ কিছুদিন কোনো কেসও আসেনি। মাঝে যে কটে এসেছিল তাদের ব্যাপারে হোমস এমন নিরুৎসাহ প্রকাশ করেছিল যে মক্কেলরা আর এধার মারায়নি। একদিকে এরকম বিশ্রী আবহাওয়া, অন্যদিকে হাতে কাজ না থাকা, দুইয়ে মিলে আমাকে আর হোমসকেও আলসেমির ভাইরাসে ধরল। সেদিন লাঞ্চের পর এক পেয়ালা কফি সহযোগে আমি একটা পেপার ব্যাগে মন বসানোর আপ্রাণ চেষ্টা করছি, হঠাৎ দেখি হোমস ম্যান্টেল পিস থেকে একটা বোতল খুব সাবধানে পেড়ে টেবিলের উপর রাখল। তারপর দেরাজ থেকে বের করল একটা চামড়ার কেস আর একটা হাইপোডার্মিক সিরিঞ্জ। বোতলে রাখা তরলটা খুব বুঝে শুনে সিরিঞ্জে ভরল। তারপর জামার আস্তিন গুটিয়ে হাতের একটা অংশে মনোনিবেশ করল। ছিপছিপে পেশিবহুল হাতের ওই বিশেষ জায়গার চামড়াটা ছুঁচের অজস্র আঘাতে ফুটিফাটা হয়ে আছে। সব দেখে টেখে হোমস সিরিঞ্জের ছুঁচটা আমূল বিঁধিয়ে দিল নিজের হাতে। পিস্টনের আলতো চাপে শরীরে তরলটা চালান করল। সেকেন্ড দশেক অপেক্ষা করে বোতল আর সিরিঞ্জ যথাস্থানে রেখে দিয়ে নিজের প্রিয় আরাম কেদারাটায় আয়েস করে বসল। রাইট, হোমস নেশা করছে। বেকার স্ট্রিটের বৈঠকখানায় এই দৃশ্যটা এতবার দেখেছি যে গা শওয়া হয়ে গেছে। অবশ্য একটা পর্যায়ের পর গা শওয়া ব্যাপারগুলো গায়ে চিড়বিরানি ধরায়। আজ তেমনটাই হল। আজ হোমসের বন্ধু ওয়াটসনের খোলস ছেড়ে ডক্টর ওয়াটসন বেরিয়ে এল। গম্ভীর গলায় প্রশ্ন করলাম, কি মিলে? কোকেন না মরফিন? হোমস নবাবী মেজাজে ভুরু দুটো তুলে বলল,
কোকেনের বিশুদ্ধ সলিউশন। তোমার চাই?
রক্ষে করো, শরীরের ওপর অত্যাচার করতে চাই না। তোমারও বলিহারি, এরকম ভয়ঙ্কর নেশা করেও বুক ফুলিয়ে বলছো। আর আমি ডাক্তার হয়েও সেটা শুধু শুনছি তা নয়, সোনামুখ করে সহ্যও করছি। আশ্চর্য!
আহ ওয়াটসন, তুমি রসে বঞ্চিত, তাই এর মায়াবী ক্ষমতা ধরতেও পারবে না। মানছি শরীরের ওপরে জিনিস বাজে প্রভাব ফেলে, কিন্তু বিশ্বাস করো, শিরা উপশিরা বেয়ে যখন পদার্থটা মগজে ঢোকে তখন মনে হয় দুনিয়াতে কঠিন বলে কিছুই নেই।
বাহ, অসামান্য যুক্তি হোমস। তাহলে এবার থেকে কঠিন সমস্যা সমাধান করার আগে সবাই কোকেন নিক, তাহলেই দুনিয়ার মঙ্গল হবে। আচ্ছা, এই নেশা কত মানুষের সর্বনাশ করেছে বলতো? শরীরের কথা ছেড়েই দিলাম, তোমার আশ্চর্য ক্ষমতাগুলোর কথা অন্তত ভাবো। এই সর্বনেশে পদার্থ তোমার মস্তিষ্ককে কতটা আচ্ছন্ন করতে পারে ভাবতে পারছ? এত চড়া দামের বিনিময়ে ক্ষণিকের আনন্দ উপভোগ করাটা নিপাট বোকামি ছাড়া কিছুই না।
ওয়াটসন, আমি পরিস্থিতির শিকার।
হ্যাঁ, সব নেশারই ওই যুক্তিই দেয়।
না 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 ওয়াটসন, আমি কোনো অজুহাত খাড়া করছি না। চারপাশে তাকিয়ে দেখো, কোথাও মাথা খাটানোর উপাদান খুঁজে পাচ্ছ কি? তুমি আমায় একটা একটা দুর্বোধ্য সাংকেতিক লিপি পাঠোদ্ধার করতে দাও, বা কোনো জটিল কেমিক্যাল অ্যানালিসিসের দায়িত্ব দাও, দাও না, আমাকে পাবে সমহিমায়। তখন একমাত্র অক্সিজেন ছাড়া আমার কিছুই লাগবে না, কিন্তু নিস্তরঙ্গ জীবনে খাঁচায় আটকা পড়লেই আমার প্রাণষ্ঠাগত হয়ে ওঠে, আর তার ফলে কি হয় সেটা দেখতেই পাচ্ছ। আমি চাই আমার মাথা তেজি ঘোড়ার মতো ছুটতে থাকুক। যে জীবন নিজেকে গুটিয়ে নিয়ে কাটাতে চায় তাকে আমি ঘৃণা করি ওয়াটসন। তাই তো আমি নিজের পেশা নিজেই তৈরি করেছি।
হ্যাঁ, বুঝতে পেরেছি, একমাত্র আনঅফিশিয়াল ডিটেকটিভ, তাই তো?
একটু শুধরে দিই, পৃথিবীর একমাত্র আনঅফিশিয়াল কনসাল্টিং ডিটেকটিভ। বলতে পারো ডিটেকশনের ক্ষেত্রে আমি শেষ কথা। লেস্ট্রেড, গ্রেগসন এবং তাদের সহকর্মীরা যখন খুব একটা সুবিধে করতে পারে না তখন আমার কাছে আসে, আসলেটা প্রায়শই হয়ে থাকে, কারণ এদের বুদ্ধির গভীরতা মাপাটা ইঁদু ডোবায় ঢিল ছোঁড়ার মতো।
তোমার ক্ষমতা তো জেফারসন হোপ কেসে আমি দেখেইছি, লিখেওছি।
ওতে তুমি এত বিশেষণ ব্যবহার করেছো যে সেটা তদন্তের বদলে রোমাঞ্চ আর রোম্যান্স নাটক হয়ে গেছে। ডিটেকশন আর ডিডাকশন অত্যন্ত রসকসহীন একটা প্রক্রিয়া, প্রতিটা পদক্ষেপে অঙ্ক মিলিয়ে সমাধানে পৌঁছানো। যেমন অবজারভেশন আর ডিডাকশনের যোগফলেই বুঝতে পারছি তুমি আজ সকালে উইগমো পোস্ট অফিসে গেছিলে টেলিগ্রাম করতে।
লেখার সমালোচনা করার জন্য হোমসের ওপর একটু রাগই হচ্ছিল, কিন্তু এই কথাতে রাগ উধাও হয়ে আমার মনে জায়গা করে নিল এক রাশ বিস্ময়। আজ সকালেই উইগমোর পোস্ট অফিসে গেছিলাম কয়েকটা টেলিগ্রাম করার জন্য, কিন্তু সেটা হোমস জানল কি করে? জানল কারণ ও ম্যাজিক জানে, যে ম্যাজিকের তল পাওয়া যায় না, বরং যে ম্যাজিক দেখে মুগ্ধ হতে হয়। মুগ্ধতার আতিশয্যে আমার মুখ হাঁ হয়ে গেছিল, সেটা দেখেই বোধহয় হোমস বলল,
আহ ওয়াটসন, এতে অবাক হওয়ার কি আছে? ব্যাপারটা এতটাই সহজ যে আলাদা করে মন্তব্য করাটাও নিষ্প্রয়োজন। তাও তোমার কৌতূহল নিরসনের জন্য বলি, তোমার জুতোর ইনস্টেপে লালচে মাটি লেগে আছে, ওপাশটায় প্রচুর খোঁড়া খুঁড়ি চলছে। এখন লাল মাটি চারপাশে এমন ভাবে ছড়িয়ে রয়েছে যে সেটা টপকে পোস্ট অফিস যাওয়াটা মুশকিল। তাছাড়া আজ সকালে তুমি অনেকক্ষণই আমার উল্টো দিকের চেয়ারটায় বসেছিলে, তোমায় কোনো চিঠি লিখতে দেখিনি। তোমার দেরাজে এক তাড়া পোস্ট কার্ড পড়ে আছে, চিঠি লিখছ না, এতগুলো পোস্ট কার্ডও পড়ে আছে, তাহলে পোস্ট অফিস গেলে কেন? টেলিগ্রাম ছাড়া কি বা হতে পারে?
অন্যান্য দিন এমন তারাবাজি দেখে অবাকই হয়ে যাই এবং বাকি দিনটা সেই বোমকে যাওয়া ভাবটা নিয়ে কাটিয়ে দিই। আজ মাথায় কি পোকা নড়ল কে জানে, ফস করে বললাম, আচ্ছা তোমায় আরেকটু কঠিন পরীক্ষার মুখে ফেললে কিছু মনে করবে না তো?
একদমই না, বরং মাথা খাটাতে পারলে কোকেনের দ্বিতীয় ডোজ নেওয়ার প্রয়োজন বোধ করব না।
তাহলে দেখো তো, এই ঘড়িটা থেকে তার মালিক সম্পর্কে কি জানতে পারো? আমি একটা পকেট ওয়াচ বের করে হোমসের হাতে দিলাম, ও সেটা হাতে তেলোয় নিয়ে খুব মন দিয়ে দেখল, প্রথমে ডায়ালটা, তারপর ঘড়ির পেছনের অংশটা খুলে ভেতরের কলকবজা। দেরাজ থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করে মিনিট সাত আটেক দেখে হতাশভাবে ঘড়িটা আমায় দিয়ে দিল। তবে কি অসাধ্য সাধন করলাম? হোমস কি শেষমেশ নতি স্বীকার করল? হালকা খোঁচা মেরে বললাম, কি হলো হোমস, কিছু পেলে না তাই তো?
হ্যাঁ, ঘড়িটা কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছে, তাই অনেকগুলো চিহ্ন ধুয়ে মুছে গেছে, তবে কিছুই যে পাইনি তা নয়। ঘড়িটা তোমার দাদার, যেটা তিনি তোমার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন।
হ্যাঁ, সেটা তো ঘড়ির পেছনে খোদাই করা HW আদ্যক্ষর দেখেই বুঝতে পেরেছ।
W স্ট্যান্ডস ফর ওয়াটসন। ঘড়ির ডেট বলছে সেটা প্রায় 50 বছর আগের, প্রায় ঝাপসা হয়ে যাওয়া HW সেটাই প্রমাণ করে, অর্থাৎ ঘড়িটা এই প্রজন্মের হতেই পারে না। এই ধরনের মূল্যবান জিনিসপত্র সচরাচর জ্যেষ্ঠ সন্তানের কাছেই যায়। তোমার বাবা এবং দাদার নামের ইনিশিয়ালসও এক। ঠিক রাস্তায় আছি তো ওয়াটসন?
একদম নির্ভুল। আর কিছু জানতে পারলে?
শুধু এটুকুই যে তোমার দাদা অগোছালো প্রকৃতির মানুষ ছিলেন, তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল ছিল, জীবনে অনেক কিছুই করতে পারতেন কিন্তু কিছুই করেননি। মাঝে মধ্যে টাকা পয়সা হাতে এলেও বেশিরভাগ সময়টাই আর্থিক টানাটানির মধ্যেই কেটেছে। একটা সময় মদ্যপান শুরু করেন, হয়তো বিষণ্ণতা থেকেই, এবং সেটাই তাঁর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ম্যাসের বাইরে আর কিছুই টের পায়নি।
হোমস আমার দাদাকে চেনে না, কোনোদিন দেখেও নি, কিন্তু এক্ষুনি যা যা বলল তা একেবারে নির্ভুল, 100% রাইট। আমি হোমসের পরীক্ষা নিতে গিয়ে একটা যন্ত্রণাদায়ক পারিবারিক স্মৃতি জাগিয়ে তুললাম। মনের ভেতরে জ্বালা করছিল, আর সেই ক্ষতস্থান আমারই কৃতকর্মের ফল এটা বুঝতে পেরে বোধহয় আরো ফুটছিলাম, চোখ মুখ লাল হয়ে গেছিল। হোমস মুখে যতই বলুক যে অবজারভেশন আর ডিডাকশন অত্যন্ত নিরস বিষয়, এই দুই কিন্তু তার সহমর্মিতায় বিন্দুমাত্র আঘাত করতে পারেনি। তার চরিত্রে একটা অত্যন্ত মানবিক দিক আছে। আমার মুখের দিকে চেয়েও বুঝতে পারল যে আমার মনে ঠিক কি চলছে। হাত তুলে বলল,
আই এম সরি ওয়াটসন, আমি চিরকালই নিষ্পৃহ অনুসন্ধানে বিশ্বাস রেখেছি এবং এতটাই একমুখী হয়ে করে গেছি যে ধরতে পারিনি সেটা অন্য কারো পক্ষে খুবই কষ্টকর হতে পারে।
আমি তখন একটা অদ্ভুত দোটানায়, একদিকে হোমসের কেরামতি দেখে যথারীতি মুগ্ধ হয়েছি, অন্যদিকে ভেতরে ভেতরে ফুঁসছি। পারিবারিক ঘায়ের কোনো ওষুধ হয় না। আমি কোনো ক্রমে বললাম, তুমি এইটা কিভাবে, মানে তুমি যে বললে কোনো চিহ্ন।
ওয়াটসন, এখানে অন্ধকারে ঢিল ছোঁড়ার কোনো জায়গাই নেই, এটা পুরোটাই বিজ্ঞান। আমি বললাম তোমার দাদা অগোছালো গোছের মানুষ ছিলেন। কেন বললাম? ঘড়ির কেসটার দিকে তাকাও, দু জায়গায় টোল খেয়েছে, তাছাড়া ঘড়ির ডায়ালে অজস্র দাগ, স্ক্র্যাচ। এরকম দাগ তখনই পড়তে পারে যখন পকেটে ঘড়ির সঙ্গে চাবি বা কয়েনের মতো জিনিস থাকে। ভেবে দেখো, এরকম একটা দামি ঘড়ি যার সাথে একজনের বাবার স্মৃতি জড়িয়ে আছে, সেটাকে এইভাবে পকেটে কে রাখে?
কোন অগোছালো অসাবধানী ব্যক্তি।
There you have it, Watson. আমি বলেছিলাম তোমার দাদার দিন কেটেছে আর্থিক অনটনের মধ্যে, তাই তো? কি করে বুঝলাম? তোমার দাদা এটাকে বন্ধক রাখতেন এবং যার কাছে রাখতেন তিনি ঘড়ির কেসের নিচের দিকে কোনো ছুঁচলো বস্তু দিয়ে খুদে খুদে অক্ষরে নম্বর লিখে রাখতেন যাতে গুলিয়ে না যায়। সেই সবই আমার ম্যাগনিফাইং গ্লাসে ধরা পড়েছে। তোমার দাদার হাতে মাঝে মাঝে টাকা পয়সা আসত, না হলে ঘড়িটাকে তিনি ছাড়িয়ে আনবেন কিভাবে? আর এদিকে কি হোলের দিকে তাকিয়ে দেখো, কতগুলো ঘষা খাওয়ার দাগ পড়েছে। পড়েছে কারণ হাত কাঁপছিল। হাত কাঁপছিল মানে তোমার দাদা নেশা ঘুরেছিলেন। আর আমি জানি ওয়াটসন যে তোমার দাদা আর বেঁচে নেই।
অন্যান্য দিনেই সময়টায় আমি হোমসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠি। আজ পারলাম না। হোমস ব্যাপারটা দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়ে আমার পরিবারের অন্ধকারাচ্ছন্ন স্মৃতিগুলোকে জাগিয়ে দিয়েছে। ঘরের মধ্যে একটা অস্বস্তিকর নৈঃশব্দ বিরাজ করছিল। ঠিক তখনই সেটাকে খান খান করে দিলেন আমাদের ল্যান্ডলেডি মিসেস হাটসন। ঘরে ঢুকে হোমসের হাতে একটা কার্ড দিয়ে বললেন, একজন অল্পবয়সী মহিলা তার সাথে দেখা করতে চান। হোমস কার্ডটা উল্টে পাল্টে দেখে বিড়বিড় করে বলল,
মেরি মর্স্টন, এই নামের কাউকে তো মনে করতে পারছি না। মিসেস হাটসন, আপনি ওকে পাঠিয়ে দিন।
মিসেস হাটসন সিঁড়ি দিয়ে নেমে যেতেই হোমস আমায় চোখ মেরে বলল,
ওয়াটসন, বেশ কিছুদিন ধরে কোনো বারান্দাতেই রোদ নেই, আশা করি মহিলা আমাদের জীবনে একটু আলোর সঞ্চার করবেন, কি বলো?
তখনও বুঝিনি হোমসের এই কথাটা কতটা সত্যি হতে চলেছে। সিঁড়িতে দ্রুত পায়ের আওয়াজ পেলাম, দ্রুত এবং দৃঢ়। তারপরই দরজাটা ঠেলে ঢুকলেন এক মহিলা, ইনি মেরি মস্টন। চাকরির খাতিরে তিন তিনটে মহাদেশে ঘুরেছি, অজস্র মহিলার সঙ্গে পরিচয় হয়েছে, কিন্তু মেরি মস্টনকে দেখে মনে হল এমন কাউকেই আমি কখনো দেখিনি। তার পোশাক আশাক অতি সাধারণ, কিন্তু তার মধ্যেও বোঝা যায় যে না সামর্থ্য খুব বেশি না হলেও রুচি অত্যন্ত উচ্চমানের। গভীর নীল চোখে মার্জিত স্বভাবের ইঙ্গিত স্পষ্ট। মাঝারি উচ্চতার মানুষটিকে সুন্দরী বলা চলে কি জানি না, তবে আত্মবিশ্বাসের একটা নিজস্ব সৌন্দর্য আছে। বেশ বুঝলাম মেরি নিজের রাস্তা খুঁজে নেওয়ার রাস্তাটা বিলক্ষণ জানেন এবং তার জন্য তাকে কোনো অসদুপায়ের আশ্রয় নিতে হয় না। গালেও চোখে হালকা প্রসাধনের ছাপ, দেখে মিশুকে প্রকৃতির মহিলা বলেই ঠাহর হয়। কেন জানি না মনে হল মুখোশ করা এই দুনিয়ায় এরাই ভরসাটা এখনো জিয়ে রেখেছেন। হোমস বলল,
গুড ইভিনিং মিস মাস্টন, আমি শার্লক হোমস, ইনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন, বলুন কিভাবে আপনার সাহায্য করতে পারি।
গুড ইভিনিং মিস্টার হোমস, আমি মিসেস সিসিল ফরেস্টারের সুপারিশে আপনার কাছে এসেছি। তার কাছে আপনার অনেক সুখ্যাতি শুনেছি।
হ্যাঁ, ওকে একটা ব্যাপারে সামান্য সাহায্য করেছিলাম, আপনি বসুন না।
মেরির থপ করে চেয়ারে বসা দেখি বুঝলাম বেশ অস্বস্তিতে আছেন। এরকম আত্মবিশ্বাসী সদালাপী মহিলাকে কে বেগ দিচ্ছে? হোমসের কথায় তিনি বললেন,
আমার সমস্যাটাকে কোনোভাবেই সামান্য বলতে পারবেন না মিস্টার হোমস। আমার জীবনে কিছু ঘটনা কেন ঘটছে, কিভাবে ঘটছে, আমি কিছু বুঝতে পারছি না।
এইরকম লেজামুড়োহীন বিক্ষিপ্ত ঘটনার জন্যই তো আমরা হাপিত্যেশ করে বসে থাকি। আজকাল এরকম আজব ঘটনা ঘটতেই চায় না। বলুন কি হয়েছে।
মেরির টুপিতে দেখলাম একটা সাদা পালক মাথা তুলে রয়েছে, হয়তো তার গর্বের প্রতীক। তিনি এক ঝলক আমার দিকে তাকালেন। আমার সামনে কথা বলতে কুণ্ঠাবোধ করছেন কি? হোমসের মক্কেল বলে কথা। আমি চেয়ার ছেড়ে উঠে বললাম,
হোমস, আই লেট ইউ টু টক, আমি বরং আসি।
না না, আপনিও থাকুন প্লিজ, আপনিও হয়তো আমাকে সাহায্য করতে পারবেন।
ব্যাস, আর কি চাই। আমি আবার বসে পড়লাম। হোমস আমায় দেখে ওর এক পেশে হাসিটা হাসল কেন? আমি চেয়ারে বসতেই মেরি শুরু করলেন এক আশ্চর্য উপাখ্যান।
মিস্টার হোমস, আমার জীবনে এমন অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর আমি আজ অবধি পাইনি, কিন্তু সেসব প্রশ্নকে যখনই ভুলতে বসেছি তখনই এক গাদা নতুন প্রশ্ন হাজির হয়ে পুরনোগুলোকে আবার খুঁড়ে বের করছে।
বাহ, বেশ ইন্টারেস্টিং তো। প্রশ্নটা ব্যক্তিকেন্দ্রিক কি?
ঠিক ধরেছেন, প্রশ্নটা আমার বাবাকে নিয়ে। আমার বাবা ছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে এক উচ্চপদস্থ অফিসার, ভারতে পোস্টেড ছিলেন। আমি খুব অল্প বয়সেই মাকে হারাই, এবং যেহেতু বাবা এদেশে ছিলেন না, আমি এডিনবরায় একটি বোর্ডিংয়ে বড় হই। বাবা আমার জীবন ও ভবিষ্যতের প্রতি অত্যন্ত যত্নশীল ছিলেন, নিয়মিত টাকা পাঠাতেন। আমি এডিনবরায় 17 বছর বয়স অবধি ছিলাম এবং বেশ ভালো পরিবেশেই বড় হয়েছি।
আপনার বাবার সাথে শেষ কবে দেখা হয়?
এখান থেকেই প্রশ্নগুলো শুরু হচ্ছে মিস্টার হোমস। 1878 সালে, মানে আজ থেকে বছর দশেক আগে, বাবার থেকে পাওয়া চিঠিতে জানতে পারি যে তিনি লন্ডনে আসছেন লম্বা ছুটি নিয়ে।
উনি এডিনবরায় আসেন নাকি আপনাকে কোথাও আসতে বলেন?
উনি লন্ডনের ল্যাংহাম হোটেলে এসে আমায় দেখা করতে বললেন।
চিঠিতে অস্বাভাবিক কিছু টের পেয়েছিলেন?
একেবারেই না। চিঠির প্রতিটা শব্দে ভালোবাসা আর স্নেহ ছাড়া আর কিছুই ছিল না। অনেকদিন দেখা সাক্ষাৎ না হওয়ার ফলে তিনি আমায় যত তাড়াতাড়ি সম্ভব ল্যাংহাম হোটেলে এসে দেখা করতে বলেছিলেন।
আপনি গিয়েছিলেন?
হ্যাঁ, কিন্তু হোটেলে গিয়ে শুনি আমার বাবা তার আগের রাতে কোথাও একটা বেরিয়েছিলেন, আর ফেরেননি। আমি ভাবলাম হয়তো পরিচিত কারোর বাড়িতে রাতভর আড্ডা দিয়েছেন। আমি সারাদিন হোটেলে অপেক্ষা করলাম, কিন্তু বাবা এলেন না। আমার টেনশন শুরু হলো। আমার বাবা এক কথার মানুষ, ভীষণ ডিসিপ্লিনড। আমার সাথে দেখা করার বদলে অন্য কোথাও যেতেই পারেন না। হোটেলের ম্যানেজারের কথায় পুলিশকে খবর দিলাম, খবরের কাগজে বিজ্ঞাপনও দিলাম। সেদিনটাও আজকের মতোই কুয়াশাচ্ছন্ন ছিল। ওই কুয়াশার মধ্যেই আমার বাবা হারিয়ে গেলেন।
ঘরে নিস্তব্ধতা নেমে এল। মেরি স্বাভাবিক হতে একটু সময় নিলেন। সেই ফাঁকে হোমস ডায়েরি আর পেন নিয়ে বসল। তার মানে কেসটা তার গ্রে সেলসে আলো জ্বালাতে পেরেছে। জিজ্ঞেস করল,
মাফ করবেন মিস মাউস্টন, আমি জানি এই প্রশ্নগুলো আপনার কাছে যন্ত্রণাদায়ক হতে পারে, কিন্তু আপনাকে সাহায্য করার জন্য আমায় কয়েকটা কথা জানতেই হবে।
না না, এভাবে ভেঙে পড়ার জন্য দুঃখিত। আসলে বাবা এই দুনিয়ায় আমার একমাত্র আপনজন ছিলেন। বলুন, আপনি কি জানতে চান?
উনি কবে নিরুদ্দেশ হন?
3রা ডিসেম্বর 1878।
ওর লাগেজ কোথায় ছিল?
হোটেলের ঘরেই। সেসব তন্ন তন্ন করে খুঁজেও জামা কাপড়, বইপত্র আর আন্দামান থেকে আনা কিছু জিনিসপত্র ছাড়া আর কিচ্ছু পাইনি। আন্দামানের জেলে উনি গার্ড হিসেবে কাজ করছিলেন।
লন্ডনে ওর কোনো বন্ধু বান্ধব ছিল?
মেজর শল্টো নামে ওনার এক সহকর্মী ছিলেন। আমার বাবা ছিলেন ক্যাপ্টেন, 34th বম্বে ইনফ্যান্ট্রিতে অফিসার ছিলেন দুজন। রিটায়ার করার পর মেজর শল্টো আপার নরউডে থাকতেন।
আপনি তার সঙ্গে যোগাযোগ করেননি?
করেছিলাম, কিন্তু বাবা যে লন্ডনে এসেছিলেন সেটা নাকি উনি জানতেনই না।
এখান থেকেই বোধহয় আপনার বাকি প্রশ্নের পালা শুরু হচ্ছে, তাই তো?
ঠিক তাই। বুঝলেন মিস্টার হোমস, অল্প বয়সেই মাথার ওপর থেকে অভিভাবকের ছায়া সরে যাওয়াটা একজনের পক্ষে যে কতটা কঠিন হতে পারে তা আমার থেকে ভালো আর কেউ জানে না। এই সময়টায় আমায় অনেক লড়াই করতে হয়েছে। মিসেস ফরেস্টারের বাড়িতে গভর্নেসের চাকরিতে ঢুকলাম। বাবার উধাও হয়ে যাওয়ার 4 বছর পর, মানে আজ থেকে 6 বছর আগে, লন্ডন টাইমসে একটা অদ্ভুত বিজ্ঞাপনে বেরোল। দেখলাম তাতে কেউ আমার ঠিকানা চাইছেন।
এই এক কথাতে দেখলাম হোমস সামনের দিকে ঝুঁকে পড়ল। ওর মধ্যে এখন বাজ পাখির প্রবৃত্তি প্রখর হয়ে উঠছে। ও ছুঁ মেরে সত্যিটাকে নিজের থাবায় গেঁথে নিতে চাইছে। জল জলে চোখে জিজ্ঞেস করল,
বিজ্ঞাপনের তারিখটা?
4 মে 1882।
বিজ্ঞাপনটা দেখে কি করলেন?
প্রথমটায় একটু চিন্তিত ছিলাম, না জানি কে আমার ঠিকানা চাইছে, নামধাম কিছুই জানি না। কিন্তু মিসেস ফরেস্টারের পরামর্শে শেষ পর্যন্ত পরের দিনের কাগজে ঠিকানাটা দিয়েই দিলাম। তার ঠিক পরদিন একটা কার্ডবোর্ডের বাক্স আমার ঠিকানায় এসে পৌঁছয়। সেটা খুলে দেখি তাতে বেশ বড়সড় একটা মুক্ত রয়েছে। তার জৌলুস চোখ ঝলসে দেয়, কিন্তু বাক্সের ওপরে একটা কাগজে হাতে লেখা আমার ঠিকানা ছাড়া এমন কিছুই ছিল না যা থেকে বোঝা যাবে যে সেটা কে পাঠিয়েছে। সেদিনের পর থেকে প্রতি বছর ওই একই তারিখে আমি একটা করে বাক্স পেয়েছি, আর প্রতিটা বাক্সে ছিল এরকমই একটা বড় মুক্ত। আমি সেগুলো অনেক জহুরিকে দেখিয়েছি এবং প্রত্যেকে পরখ করে বলেছেন যে মুক্তগুলো আসল এবং অত্যন্ত উচ্চমানের। এমন জিনিস নাকি গোটা ইউরোপে হাতে গোনা কয়েকজনের কাছেই আছে।
মেরি মস্টন সঙ্গের ব্যাগ থেকে একটা বাক্স বের করে খুলে দেখালেন। দেখলাম তাতে 6টা বড় মুক্ত একসারিতে বসানো রয়েছে। এরকম উজ্জ্বল পাথর আমি কোশ্মিনকালেও দেখিনি। দেখলাম হোমস চেয়ার ছেড়ে উঠে পায়চারি শুরু করল। ওর মস্তিষ্কের তেজি ঘোড়াটা মসৃণ রাস্তা পেয়ে তেড়ে ফুঁড়ে ছুটতে শুরু করেছে।
এরপরও কিছু পেয়েছেন মিস মস্টন?
পেয়েছি, একটা চিঠি, আজকেই পেয়েছি, এই যে।
মেরি একটা খাম এগিয়ে দিলেন, সেটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে হোমস বলল,
লন্ডনের পোস্টমার্ক 7 জুলাই পোস্ট করা হয়েছে, ডান দিকে একটা আঙুলের ছাপ, হয়তো পোস্টম্যানের। চিঠির কাগজ আর খাম দেখে মনে হচ্ছে যিনি পাঠিয়েছেন তার ট্যাঙ্কে চোর আছে। চিঠির বক্তব্যটা কি দেখি, আজ সন্ধে 7টায় লিসিয়ান থিয়েটারের বাইরে বাঁদিকে 3 নম্বর পিলারের পাশে অপেক্ষা করবেন। আপনার সঙ্গে চরম অবিচার হয়েছে, তাই আপনার হাতে ন্যায্য পাওনাটা তুলে দেওয়া আমার দায়িত্ব। আমার উদ্দেশ্য নিয়ে সন্দেহ থাকলে সঙ্গে 2 বন্ধু আনতে পারেন, তবে দয়া করে পুলিশ আনবেন না, তাহলে কোনোদিনই আমার নাগাল পাবেন না। ভরসা করলে ঠকবেন না, এটুকু বলতে পারি। ইতি আপনার অজানা বন্ধু।
হোমস চিঠিটা পড়ে বলল,
মিস মস্টন, আমার ধারণা এই রহস্যে একাধিক ব্যক্তি যুক্ত এবং প্রথমজনকে এখানেই পাওয়া যাবে। আপনি কি করবেন ঠিক করেছেন?
সেটা জানতেই তো আপনার কাছে আসা।
আমার মনে হয় আপনার যাওয়া উচিত। চিঠিতে 2 বন্ধুকে নিয়ে যাওয়ার কথা বলেছে, চাইলে আপনার সঙ্গে আমি আর ওয়াটসন যেতে পারি।
কিন্তু উনি কি যেতে চাইবেন? ব্যাপারটা কিন্তু বিপজ্জনকও হতে পারে।
মেরি জানেন না আমি বিপদের ভয়ে পিছিয়ে যাওয়ার বান্দা নই। বললাম, না না, প্রশ্নই ওঠে না, আমিও যাচ্ছি। হোমস দেখি আবারও উঁচকি হাসল।
মিস্টার হোমস, ডক্টর ওয়াটসন, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনারা না থাকলে আমি যে কি করতাম।
জীবনের একটা পর্যায়ে মনে হয় দায়িত্ব পেলে জীবন পূর্ণতা পাবে। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু হোমস তার আগেই বলল,
মিস মস্টন, আপনি বলেছিলেন যে আপনার কাছে আসা সেই কার্ডবোর্ডের বাক্সের উপর একটা কাগজে আপনার ঠিকানা লেখা ছিল, তাই তো?
হ্যাঁ ছিল, সেগুলো নিয়েও এসেছি আমি।
সত্যি মক্কেল হিসেবে আপনি অতুলনীয়। দিন কাগজগুলো
মেরির কাছ থেকে কয়েকটা কাগজের টুকরো নিয়ে চিঠির সাথে মিলিয়ে রেখে হোমস বলল,
অক্ষরগুলোর এক একটা অংশ এক একদিকে টেনে তার লেখক বা লেখিকা আত্মগোপন করার চেষ্টা করেছেন বটে, কিন্তু এই কাগজের টুকরোগুলো এবং এই চিঠি নিঃসন্দেহে একই মানুষের লেখা। আচ্ছা মিস মর্সন, এইটা আপনার বাবার হাতের লেখা নয় তো?
না না, হতেই পারে না।
ঠিকই ভেবেছি। মিস মর্সন, চিঠি অনুযায়ী নির্ধারিত জায়গায় আমাদের সন্ধ্যে 7টায় পৌঁছতে হবে। এখন সবে 3:30। আপাতত আপনার আর কিছুই করার নেই, আপনি 6টা নাগাদ এখানে চলে আসবেন।
মেরি মর্সন মিষ্টি হেসে অভিবাদন জানিয়ে বেরিয়ে গেলেন। আমি জানলা দিয়ে দেখলাম উনি রাস্তার ভিড়ে মিশে গিয়েও বেশ একটা আলোর রেশ রেখে গেলেন। চমক ভাঙল হোমসের গলায়।
মহিলা একখানা জম্পেশ রহস্য নিয়ে এসছেন। তবে একটা ব্যাপার জানো তো ওয়াটসন, আমার কাছে একজন ক্লায়েন্ট রহস্যের উৎস ছাড়া কিছুই না। আমি একটু বেরোচ্ছি, সন্ধ্যের আগেই ফিরে আসব।
হোমস কি কথাগুলো আমায় ঠেস দিয়ে বলে গেল জানি না। আমি আবারও জানলার সামনে গিয়ে দাঁড়ালাম। হোমসের কথা সত্ত্বেও মেরি মর্সন আমার মস্তিষ্ক থেকে বেরোলেন না। মনে হল অল্প বয়সে অনাথ হওয়া সত্ত্বেও তিনি লড়ছেন। কটা মানুষের জীবনই বা এত কঠিন হয়? ঘড়ির কাঁটাগুলো আজ এত মন্থর কেন? কিন্তু পরমুহূর্তেই সম্বিত ফিরল। মনটা আজ বড় চঞ্চল হয়েছে। বুকশেলফ থেকে প্যাথোলজির বইটা নামিয়ে পড়তে শুরু করলাম। হোমস ফিরল বিকেল 5:30 নাগাদ। ওর মুখ ঝলমল করছে, ব্যাপারটা কি? এর মধ্যে কি ভেলকি দেখিয়ে এলো আবার? জিজ্ঞেস করলাম, মেরি মর্সনের মতো তুমিও অমূল্য রত্নের খোঁজ পেলে নাকি?
আগে গলাটা ভেজে যাই।
ডাইনিং টেবিলে রাখা কফি পট থেকে এক পেয়ালা কফি নিয়ে গোটা দুয়েক চুমুক দিয়ে হোমস বলল,
এখন অবধি যা যা তথ্য হাতে এসেছে তার থেকে একটা সিদ্ধান্তে পৌঁছতে পারছি।
এর মধ্যে রহস্যের সমাধান হয়ে গেল?
ওয়াটসন, এত তাড়াতাড়ি সব হয় নাকি? ধরো তুমি লন্ডন থেকে ম্যানচেস্টার যাচ্ছ, বেকার স্ট্রিট থেকে বেরিয়ে কি ম্যানচেস্টারে পা ফেলবে? নিশ্চয়ই না। মাঝে অনেকগুলো স্টেশন আসবে, বলতে পারো সেরকমই একটা স্টেশনে পৌঁছেছি।
বুঝেছি, তা কি পেলে?
লন্ডন টাইমসের অফিসে খোঁজ নিয়ে জানলাম যে আপার নরউডের বাসিন্দা মেজর শল্টো মারা যান 1882 সালের 8 এপ্রিল। সেটাই আমার চিন্তাভাবনা অন্য খাতে ঘুরিয়ে দিয়েছে।
মেজর শল্টো মানে মেরির বাবার সহকর্মী, তাই তো? তাঁর মৃত্যুর সাথে এই কেসের কি সম্পর্ক?
আছে আছে, ভেবে দেখো। ক্যাপ্টেন মর্সন হঠাৎ উধাও হয়ে গেলেন। লন্ডন শহরে তিনি একমাত্র মেজর শল্টোকেই চিনতেন, এবং মেজর নাকি জানতেনই না যে তাঁর প্রাক্তন সহকর্মী শহরে ছিলেন। এই ঘটনার 4 বছর পর মেজর শল্টো মারা গেলেন, এবং তার মৃত্যুর 1 সপ্তাহ পর থেকেই মেরি দামি রত্ন পেতে শুরু করলেন। সেটা টানা 6 বছর চলল, এবং সবশেষে তাঁকে চিঠি লিখে জানানো হল যে তাঁর সঙ্গে নাকি অবিচার হয়েছে। কেন?
তোমার কি মনে হয়?
আমার মনে হয় মেজর শল্টো খুব গুরুতর কোনো কথা লুকিয়েছেন, এবং মেরির প্রতি অবিচারের মূলে রয়েছে ক্যাপ্টেন মর্সটনকে কোনো কিছু থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র। মেজর শল্টোর উত্তরাধিকারী এই বেইমানির কথা জানতে পেরেই ক্ষতিপূরণ হিসেবে মেরিকে এই মুক্তগুলো পাঠাতে শুরু করেছেন।
তার জন্য 6 বছর অপেক্ষা করল? শল্টোর উত্তরাধিকারী তো মেরির ঠিকানা পেয়েই গেছিল, দেখা করে পাওনাগণ্ডা মিটিয়ে নিলেই পারত। আর মেরির বাবার সন্ধান দেবার থেকে বড় সুবিচার কি বা হতে পারে?
মানসি ওয়াটসন, যুক্তিটা এখনো লাক্সারি হয়নি, তবে আর খানিকক্ষণের মধ্যে সেগুলো মিটে যাবে বলেই আশা করি। ওই যে মেরি মর্সটন এসে পড়েছেন, চলো ওয়াটসন, দেখি রহস্যময় অদৃষ্টে কি আছে।
হোমস জানলার পাশেই দাঁড়িয়েছিল। আমি মুখ বাড়িয়ে দেখলাম একটা ঘোড়ার গাড়ি এসে বাড়ির সামনে দাঁড়াল। মেরি গাড়ির মধ্যে বসে রয়েছেন। আমি টুপি আর লাঠি নিতে গিয়ে দেখি হোমস আলমারি থেকে আগ্নেয়াস্ত্রটা নিয়ে পকেটে ঢোকাল। মনের ভেতর কিরকম একটা হলো যেন। এই যাত্রা পুরোপুরি নিরামিষ নয় তাহলে। ঘোড়ার গাড়িতে কিছু দূর যাওয়ার পর হোমস মেরিকে জিজ্ঞেস করল,
আপনার বাবার সঙ্গে মেজর শল্টোর সম্পর্ক কেমন ছিল?
দুজন একসাথে অনেকদিন আন্দামানে ব্রিটিশ সেনার নেতৃত্বে ছিলেন। এতদিন এক জায়গায় কাজ করলে বন্ধুত্ব তো হয়েই যায়, এদের ক্ষেত্রেও তাই হয়েছিল। ও ভালো কথা, বাবার জিনিসপত্রের মধ্যে একটা জিনিস খুঁজে পেয়েছি, হয়তো সেটা আপনাদের কাজে লাগতে পারে।
মেরি ওভারকোটের পকেট থেকে একটা মাঝারি আকারের কাগজ বের করে হোমসের হাতে দিলেন। হোমস ম্যাগনিফাইং গ্লাস বের করে সেটা দেখে বলল,
এই কাগজ তো ভারতীয়। কাগজটা একটা বোর্ডে পিন দিয়ে আটকানো ছিল, একটা প্রাসাদের মতো বাড়ি আর তার অসংখ্য করিডোর, হলওয়ে আর গলিখুঁজির নকশা, লাল কালিতে কিছু লেখা, না আঁকা, একটা ক্রস, ঝাপসা হয়ে যাওয়া পেন্সিলে লেখা 3.37 ফ্রম লেফট, চারটে ক্রস জাতীয় নকশা, প্রতিটা বাহু পরস্পরকে ছুঁয়ে রয়েছে, পাশে আঁকা বাঁকা হাতে লেখা চারটে নাম, জনাথন স্মল, মোহাম্মদ সিং, আবদুল্লাহ খান, দোস্ত আকবর।
হোমস কাগজটা উল্টে পাল্টে দেখে চোখ বন্ধ করে বসে রইল। আমি যথারীতি বিন্দু বিসর্গ বুঝলাম না। মেরি মস্টন দমে গিয়ে বললেন,
আমি কি আপনার চিন্তা ভাবনা ঘুরিয়ে দিলাম মিস্টার হোমস?
না একদমই না, একদমই না, বরং আপনি ভীষণ গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছেন। গুরুত্বপূর্ণ না হলে আপনার বাবা এটাকে পকেট বুকের মধ্যে রাখবেন না।
আপনি কি অন্তর্যামী? কি করে জানলেন এটা পকেট বইয়ের মধ্যে ছিল?
আমি দুটো চোখ সবসময় খোলা রাখি, তাই অদৃশ্য ক্ষমতার প্রয়োজন হয় না। এই কাগজটা দুটো দিকই সমান রকমের মসৃণ ও পরিষ্কার, পকেট বইয়ের মধ্যে না থাকলে সেটা সম্ভব হতো না। কাগজটা সামলে রাখবেন মিস মর্স্টন, পরে কাজে আসবে। এই লেখাগুলো জানান দিচ্ছে যে এখনো অনেক পথ হাঁটা বাকি।
বাকি রাস্তাটা আমি আর মেরি মামুলি কথাবার্তা বললেও হোমস চুপ করে রইল। ঘোলাটে কুয়াশার মধ্যে মিটিমিটি জ্বলতে থাকা গ্যাস লাইটের স্তম্ভগুলোকে দেখে মনে হচ্ছে ব্রিতপুরীর ধোঁয়াটে রাস্তা ধরে ভবিতব্যের দিকে ছুটছি, আর লাইট পোস্টগুলো সেখানকার দৈত্যের মতো পাহারাদার। সাড়ে ছটা নাগাদ লিসিয়াম থিয়েটারে গিয়ে মনটা ভালো হয়ে গেল। চারপাশে লোকজনের ভিড়, ঘোড়ার গাড়ির দাপাদাপি, আবহাওয়ার তোয়াক্কা না করেই লোকজন সেজেগুজে বেরিয়ে পড়েছে। অত্যাচারীর বিরুদ্ধে সোচ্চার জনতার বিপ্লব যেন। মেরি ঘন ঘন ঘড়ি দেখছিলেন, ঘড়ির কাঁটা সাতটা পেরিয়ে গেছে মিনিট পাঁচেক আগে। আমরা চিঠিতে বলে দেওয়া থামের পাশেই দাঁড়িয়েছিলাম, হঠাৎই শক্তপোক্ত চেহারার একটা লোক আমাদের সামনে এসে দাঁড়াল। আমাদের দুজনকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মেরির দিকে তাকিয়ে বলল,
আপনি মেরি মর্স্টন? আমি এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য।
আমার সঙ্গে এরা দুজনও যাবেন, চিঠিতে বলা হয়েছিল।
হ্যাঁ জানি, আপনি সঙ্গে দুজনকে আনতে পারবেন। এরা পুলিশ নন তো?
না না, নিশ্চিন্তে থাকুন, এরা আমার বন্ধু।
লোকটাকে দেখেই বোঝা যায় যে এ পেশির জোরে পেট চালায়। আমরা পুলিশ নই শুনে সে জোরে একটা শিস দিল, আর সেকেন্ড দশকের মধ্যে একটা জাঁতরেল ঘোড়ার গাড়ি এসে আমাদের সামনে দাঁড়াল। লোকটা আমাদের জন্য দরজা খুলে দিল। মেরি যেন কিছুটা চিন্তিত হয়ে প্রশ্ন করলেন,
আমরা কোথায় যাচ্ছি?
আমার কাজ আপনাকে পৌঁছে দেওয়া, তার বাইরে কিছু বলতে আমায় বারণ করা হয়েছে, চলুন।
মেরি নিরুপায় মুখে হোমস আর আমার দিকে তাকালেন। এইটা ফাঁদও হতে পারে। হোমস দেখলাম গাড়িতে উঠে বসল। আমার অবশ্য সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধে হল না, কারণ আমি বহুদিন ধরেই একটা কথা বিশ্বাস করি, অনিশ্চয়তা থাকলে তাকেই অনুসরণ করো যার নাম শার্লক হোমস। আমি মেরিকে বললাম গাড়িতে উঠতে। শক্তপোক্ত চেহারার লোকটা কোচওয়ানের পাশে উঠে বসল। গাড়িতে উঠে দেখলাম তার জানলাগুলো শক্ত করে আঁটা। আমরা উঠতেই গাড়ি ঊর্ধ্বশ্বাসে ছুটতে শুরু করল। যেন হাওয়ার সঙ্গে তার যুদ্ধ চলছে। আমি জানলার ফাঁক দিয়ে একটু বাইরে দেখার চেষ্টা করছিলাম, কিন্তু হোমস মৃদু ধমক দিল,
আহ বাচ্চান, শান্ত হয়ে বসোই না, একটু পরেই তো জানতে পারবে কোথায় যাচ্ছ।
আমি আর কথা না বাড়িয়ে বসে পড়লাম। মেরির চোয়ালের কাজটা শক্ত হয়ে আছে। উনি কি মনে মনে যুদ্ধের জন্য তৈরি হচ্ছেন? হোমস এলিয়ে বসে চোখ বন্ধ করে বলতে শুরু করল,
ভক্সহল ব্রিজ রোড ধরলাম, নিচে টেমস।
জানলা দিয়ে এক ঝলক টেমসের জল দেখতে পেলাম। অবাক হয়ে শুনলাম হোমস চোখ বন্ধ করেই বলে যাচ্ছে,
লর্কহল লেন হয়ে স্টকওয়েল প্লেসের দিকে যাচ্ছি, এবার রবার্ট স্ট্রিট থেকে কোল্ড হারবার লেনের রাস্তা ধরছি। এটা তো আশা করিনি। লন্ডনের এই চত্বরের বাসিন্দাদের আর যাই হোক, প্রতি বছর মুক্ত পাঠানোর ক্ষমতা নেই।
হয়তো ভবিষ্যতে এমন কোন যন্ত্র আসবে যা সহজেই রাস্তার সন্ধান বাতলে দেবে, কিন্তু যতদিন না আসছে ততদিন অনেক কিছুর মতোই এই ক্ষেত্রেও শার্লক হোমস ছাড়া খুব একটা গতি নেই। এবার গাড়িটা হেঁচকি তুলে এক জায়গায় দাঁড়িয়ে গেল। আমরা দরজা খুলে সন্তর্পণে বেরোলাম। চারপাশে বাড়িগুলো অদ্ভুত দেখতে, তেরছা ভাবে একে ছুঁয়ে ওর উপর হেলে পড়ে লতানে গাছের মতো উঠেছে যেন। কোথাও রং উঠে গেছে, আবার কোথাও ইঁটের টুকরো বেরিয়ে আছে। কোচরানের পাশে বসা লোকটা আঙুল তুলে একটা বাড়ির দিকে দেখাল। অবাক হয়ে দেখলাম ওই বাড়িটা এই বেখাপ্পা বাড়িগুলোর মধ্যে আশ্চর্য এক ব্যতিক্রম। প্রাসাদের মতো পেঁচালো মাথা আর সামনে মখমলের মতো বাগিচা। সেটা পেরিয়ে দরজার হাতল ধরে ধাক্কা দিলাম। কিন্তু তার পরের দৃশ্যটার জন্য কেউই প্রস্তুত ছিলাম না। প্রকাণ্ড হলুদ পাগড়ি এবং জমকালো জোব্বা পরিহিত এক দারোয়ান দরজা খুলে দিল। লোকটার গোঁফ পাক খেয়ে প্রায় নাক ছুঁয়ে ফেলেছে। সে সেলাম ঠুকে আমাদের স্বাগত জানাল, আর সঙ্গে সঙ্গেই ভেসে এলো এক অদ্ভুত কণ্ঠস্বর,
খেদমতগার, ওদের আমার ঘরে নিয়ে এসো। হ্যাঁ,
পাগড়ি পরা লোকটা ইশারায় তার পিছু পিছু আসতে বলল। তিনি মাছের পেটের মতো একটা ঘুটঘুটে অন্ধকার প্যাসেজ ধরে কিছুটা এগোতেই চোখে এসে পড়ল তীব্র আলো। প্যাসেজটা ডান দিকে ঘুরে একটা ঘরের সামনে এসে থেমেছে, আর সেখানে জ্বলছে ঝকঝকে হলদে আলো। ঘরটার চারপাশে কাঁচের শোকেসে রাখা আছে বহুমূল্য জিনিসপত্র। কোনোটায় জমকালো পাত্র, কোনোটায় হাতির দাঁতের তৈরি মূর্তি। জিনিসগুলো নিঃসন্দেহে ভারতীয়। খিদমতগার ইশারাতেই ভেতরে যেতে বলল। তীব্র আলোয় চোখ শুয়ে দেখলাম ঘরের ঠিক মাঝখানে একটা অদ্ভুত দর্শন লোক দাঁড়িয়ে। তার মাথাটা দেখে মনে হয় ন্যাড়া পাহাড়ের একটা অংশ চেঁচে পুঁচে সমতল করা হয়েছে। তার নিচের অংশ ঘিরে আছে বাদামি চুলের ঝোপ জঙ্গল। লোকটার উচ্চতা মাঝারি, বয়স আন্দাজ 30-35। লোকটার কি নার্ভের অসুখ আছে, নাকি ওর জীবনে এক্সাইটমেন্ট বড্ড বেশি? ঠোঁট দুটো কাঁপছে, ক্রমাগত দুহাতের তেলও ঘষছেন। মাঝে মাঝেই একটা ঝাঁকুনি তার শরীরে ছড়িয়ে পড়ছে। আমার আর হোমসের মাঝখানে দাঁড়ানো মেরি মর্স্টনকে দেখেই তিনি বলে উঠলেন,
শুভ সন্ধ্যা মিস মর্স্টন, আমার গরিবখানায় স্বাগত। সাউথ লন্ডন দিন দিন থাকার অযোগ্য হয়ে উঠছে, সারাক্ষণ হই হই রই রই, তাই নিজের মতো একটা মাথা গোজার সামান্য আস্তানা করে নিয়েছি।
বাপ রে, এইটা নাকি সামান্য আস্তানা? ঘরের এক কোণে রাখা চেয়ারটাকে সিংহাসন বললেও বাড়াবাড়ি হয় না। চেয়ারের পেছনের অংশটা সিংহের মুখের আকার নিয়েছে, আর চেয়ারের ঠিক পাশেই একটা জাঁদরেল চেহারার হুঁকো। লোকটা নির্ঘাত নিজেকে মহারাজা ভাবছে। মেরি মর্স্টন চুপ করে আছেন দেখে লোকটার চেহারায় দুর্বল হাসির ঝাঁকুনি খেলে গেল।
দুশ্চিন্তার কোনো কারণ নেই মিস মর্স্টন, আমি আপনার দলে, বলতে পারেন আমিও আপনার খিদমতগার। আপনার সঙ্গে দুজন কি?
আমার বন্ধু, ইনি শার্লক হোমস আর উনি ডক্টর ওয়াটসন।
আমার নাম শুনেই লোকটা উৎফুল্ল হয়ে উঠল।
আপনি ডাক্তার? কি সৌভাগ্য আমার! আপনার সঙ্গে স্টেথোস্কোপ আছে নিশ্চয়ই?
হ্যাঁ, তা আছে, কেন বলুন তো?
দয়া করে আমায় একটু পরীক্ষা করবেন, বড় বুক ধড়ফড় করছে।
স্টেথোস্কোপ সবসময় আমার পকেটেই থাকে, সেটা দিয়ে লোকটাকে পরীক্ষা করে বললাম, দেখি, ডিপ ব্রেথস, ভেরি গুড, আরেকবার, ওয়ান্স মোর। আপনার শরীরে উত্তেজনা অল্প প্রভাব ফেলেছে, কিন্তু চিন্তার কোনো কারণ তো দেখছি না মিস্টার মিস্টার।
দেখেছেন কাণ্ড, নিজের পরিচয় দিতেই ভুলে গেছি। আমার নাম থ্যাডিয়াস শল্টো, আমার বাবা মেজর শল্টো ক্যাপ্টেন মর্স্টনের সহকর্মী ছিলেন। আসলে আমার নার্ভের একটু সমস্যা আছে, দেখছেন না, মাঝে মাঝেই শিউরে উঠছি। শরীরের ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হয়। ম্যারির বাবা ক্যাপ্টেন মর্স্টনের কথাই ভাবুন না, শরীরের যত্ন নিলে দিব্যি বেঁচে পড়তে থাকতেন, তাই না?
ঘরের মধ্যে যেন নিঃশব্দে বিস্ফোরণ হল। মেরির মুখ রক্তশূন্য হয়ে গেল, তিনি পড়েই যাচ্ছিলেন। হোমস শক্ত হাতে তাকে ধরে একটা চেয়ারে বসালো। থ্যাডিয়াস শল্টোর প্রতি আমার বিরক্তি মাথা চাড়া দিয়ে উঠেছিল। কতটা অভব্য হলে কেউ এভাবে একজনের মৃত্যু সংবাদ দেয়? মেরি ফুঁপিয়ে উঠলেন। আমি আর হোমস কড়া চোখে থ্যাডিয়াস শল্টোর দিকে তাকাতেই তিনি সভয় পিছিয়ে গেলেন।
না 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 না, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই, বিশ্বাস করুন, এতে আমি জড়িত নই। আপনার সঙ্গে যে অবিচার হয়েছে সেইটা আমি পাল্টাতে চাই, আমার আর কোনো উদ্দেশ্য নেই। না না না, আমার দাদা বার্থলোমিউকেও রাজি করিয়েছি, আমরা বার্থলোমিউর কাছে যাব, সেখানে সেখানে আপনার কপাল ফিরবে মিস মর্স্টন।
মিস্টার শল্টো এবার ঝেড়ে কাশলে ভালো হয়।
হোমসের গলাটা বুঝিয়ে দিল যে বাড়িটা থ্যাডিয়াস শল্টোর হলেও এখন নিয়মগুলো হোমসই তৈরি করবে। সেটা হয়তো থ্যাডিয়াস শল্টোও বুঝতে পারলেন। শরীরে পাক খাওয়া আরেকটা ঝাঁকুনির বেগ সামলে বললেন,
আমি একটু ধূমপান করলে আপনাদের আপত্তি নেই তো?
না।
সিংহাসনের মতো চেয়ারটায় ধপাস করে বসে থ্যাডিয়াস শল্টো হুঁকোতে কয়েকটা ঘন ঘন টান দিয়ে বললেন,
মিস মর্স্টন, আপনার সঙ্গে যখন প্রথম যোগাযোগ করার সিদ্ধান্ত নিই তখন ভেবেছিলাম নিজের ঠিকানা দিয়েই দেব, কিন্তু পরে মনে হল কথাটা পাঁচ কান হলেই মুশকিলে পড়ব, থানা পুলিশ হলে ঝামেলা বাড়বে, পুলিশ শিল্প আর শিল্পীর মূল্য দিতে জানে না। আমি শৌখিন মানুষ বুঝলেন, আমার বাড়িতে যা যা দেখছেন সব খাঁটি, ওই যে দেওয়ালের পেইন্টিং গুলো।
মিস্টার শল্টো, এখানে আমাদের ডেকে পাঠানোর উদ্দেশ্যটা বলবেন? রাত বাড়ছে, তাই বেকার সময় নষ্ট না করাই ভালো।
উদ্দেশ্য? হ্যাঁ 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 হ্যাঁ, উদ্দেশ্য, হ্যাঁ, আমাদের সবাইকে আপার নওয়ুডে যেতে হবে। আমার দাদা বার্থলোমিউ সেইখানে অপেক্ষা করছে, ওনার ধৈর্যের বাঁধ সহজেই ভেঙে যায়, কে জানে এখন উনি কি মেজাজে আছেন। কাল রাতেই এক প্রস্থ কথা কাটাকাটি হয়েছে।
আপার নরুট যেতে হলে এখানে এলাম কেন?
দাঁড়ান স্যার, দাঁড়ান, ইতিহাস ছাড়া ভূগোল হয় নাকি? হ্যাঁ শুনুন তবে।
হুঁকোয় টান দিয়ে থ্যাডিয়াস আবার বললেন,
এতক্ষণে বুঝেই গেছেন যে আমার বাবা মেজর জন শল্টো ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে ছিলেন, 11 বছর আগে উনি অবসর নিয়ে এদেশে চলে আসেন। ভারতে বাবা বেশ ভালোই টাকা পয়সা কামিয়েছিলেন, তা দিয়ে আপনাউডে একটা জম্পেশ বাড়ি কিনে নাম দিয়েছিলেন পন্ডিচেরি লজ। বাবা শুধু টাকা পয়সা নিয়েই আসেননি, সঙ্গে এনেছিলেন বেশ কিছু দামি আর্টিফ্যাক্টস এবং অনুগত কয়েকজন ভারতীয় বৃত্ত। বাবার সমস্ত সম্পত্তির ওয়ারিশন বলতে আমি আর আমার দাদা বার্থলোমিও, আমরা জমজ। বার্থলোমিও আমার থেকে কিছু মিনিটের বড়, তবে বাবা চিরকালই ওকে একটু বেশি ভরসা করতেন।
সেটাই কি আপনার নিরাশার কারণ?
আরে না না, জীবনে চাপ যত কম আনন্দ তত বেশি।
এবার মেরি অধৈর্য গলায় বললেন,
আমার বাবার সাথে ঠিক কি ঘটেছিল বলবেন?
বিশ্বাস করুন, বিশ্বাস করুন, যেটা ঘটেছিল সেটাই আমার বা আমার দাদার কোনো হাত নেই। আপনার বাবার উধাও হয়ে যাওয়ার খবরটা খবরের কাগজে পড়েছিলাম বটে, বাবার সাথে এই নিয়ে কথাও বলেছিলাম, কিন্তু গুনাহ করেও জানতে পারিনি বাবা বাবা এমন একটা ভয়ানক রহস্য চেপে রেখেছেন।
মেরি চেয়ারের হাতলটা শক্ত করে খামচে ধরলেন, তার আঙুলের ফর্সা গাঁটগুলো লাল হয়ে উঠল। থ্যাডিয়াস বলে চললেন,
বাবা ভারত থেকে যা টাকা পয়সা নিয়ে ফিরেছিলেন তাতে বাকি জীবনটা রাজার হালে কাটাতে পারতেন, কিন্তু তা হল কই, একটা দুর্নিবার ভয় তাকে সর্বদা কুড়ে কুড়ে খেত। তিনি পারতপক্ষে বাড়ি থেকে বেরোতেন না, এখানে এসেই তিনি দুজন ডাকসাইটে গুন্ডাকে পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন। আর একটা অদ্ভুত ব্যাপার, কাঠের পা যুক্ত মানুষের প্রতি বাবার মনে একটা গভীর ঘৃণা তৈরি হল।
কাঠের পা যুক্ত মানুষ হঠাৎ ওর চক্ষুশূল হয়ে উঠল কেন?
বুড়ো বয়সের ভীমরতি হয়তো, তার জন্য আমাদের কম ভুগতে হয়েছে। একবার কি কাণ্ড ভাবতে পারবেন না, আমাদের বাগান পরিষ্কার করতে আসা একজনের কাঠের পা দেখে বাবা রিভলভার বের করে তার দিকে গুলি পর্যন্ত ছুঁড়েছিলেন। কি ভাগ্যে লোকটার কিছু হয়নি, অনেক টাকা পয়সা খরচ করে লোকটার মুখ বন্ধ করি।
তারপর কোনো কারণে আপনার বাবা অসুস্থ হয়ে পড়েন, তাই কি?
আপনার নামটা কি যেন? শার্লক হোমস, তাই না? আপনি তো মশাই কিছু না জেনেও সব জেনে বসে আছেন। ঠিক ধরেছেন, 1882 সালের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে বাবা একটা চিঠি পান। আমরা তখন ব্রেকফাস্ট করছি, পরিষ্কার মনে আছে বেয়ারা এসে বাবার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে গেল। চিঠিটা পড়েই বাবা থরথরিয়ে কাঁপতে থাকেন, কাঁপতে কাঁপতে তিনি চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেললেন। সেদিন থেকেই বাবা শয্যাশায়ী হয়ে পড়লেন। এপ্রিল মাসে বেশ বাড়াবাড়ি হল। উনি আমাকে আর দাদাকে ডেকে বহু কষ্টে বললেন,
লোভের জীবাণু একবার শরীরে ঢুকলে ভেতরটা ছাড়খাড় না করে বেরোবে না। এত টাকা পয়সা মণিমুক্ত উপার্জন করে লাভ কি হল? কিছুই তো সাথে নিয়ে যেতে পারবো না। মাঝখান থেকে মনুষ্যত্বটাও হারিয়ে ফেললাম। মর্স্টনের অনাথ মেয়েটাকে ঠকালাম। আগ্রার রত্নভাণ্ডারে ওরও অধিকার আছে, তোমরা সেটা ওকে দেবে। আমার আলমারির দেরাজে কুইনাইনের ওই বোতলের পেছনে একটা মুক্ত নেকলেস আছে, সেটা থেকে একটা করে মুক্ত ওকে পাঠাবে। তবে আমি বেঁচে থাকতে নয়, যদ্দিন আমার নিঃশ্বাস পড়ছে তদ্দিন কিচ্ছু হাতছাড়া করবে না।
থ্যাডিয়াস শল্টো আবার ফিরে এলেন এই ঘরে। মেরির দিকে তাকিয়ে বললেন,
মিস মর্স্টন, এবার আপনাকে আপনার বাবার পরিণতির কথা জানাব, কিন্তু সে কথা আপনি...
হ্যাঁ, আমি শুনতে এবং সহ্য করতে পারব।
আমি মেরির দিকে তাকিয়ে জানাতে চেষ্টা করলাম যে তিনি একা নন। মেরি তা বুঝলেন কিনা জানি না। থ্যাডিয়াস শল্টো আরেকবার মৃদু ঝাঁকুনি খেয়ে শুরু করলেন,
আমার বাবা এবং ক্যাপ্টেন মর্স্টন ভারতে থাকাকালীন এক শাঁসালো রত্ন ভাণ্ডারের খোঁজ পেয়েছিলেন। বাবা সেটা ইংল্যান্ডে নিয়ে আসেন। ঠিক হয়েছিল ক্যাপ্টেন মর্স্টন ফিরে এলে ধনরত্নের ভাগ বাঁটোয়ারা হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। ক্যাপ্টেন মর্স্টন লন্ডনে এসে বাবার সঙ্গে দেখা করেন, তবে বখরা নিয়ে দুজনের মধ্যে মতের অমিল হয়। কথা কাটাকাটি গড়ায় চিৎকার চেঁচামেচিতে, তারপর
মর্স্টন হার্টের সমস্যায় ভুগছিল অনেকদিন। সেদিন চিৎকার করতে করতে ওর মুখ রক্তশূন্য হয়ে গেল। তারপরেই ও বুকের বাঁ দিকে চেপে সামনের দিকে ঝুঁকে পড়ল। ডাল সামলাতে না পেরে মর্স্টন পিছন দিকে এলিয়ে পড়ল আর ওর মাথাটা সজোরে ঠোক্কর খেল কাঠের টেবিলের পায়ায়। একটা একটা কাতরানি ছিটকে বেরোল মর্স্টনের মুখ থেকে। বুঝলাম ও আর ইহ জগতে নেই।
এবার মেরির বাঁধ ভাঙল। একবার ভাবলাম তার কাঁধে হাত রেখে শান্ত করার চেষ্টা করি, কিন্তু পারলাম না। তাকে স্পর্শ করার অধিকার আমার নেই। মেরি কোনো রকমে কান্না সংবরণ করার ব্যর্থ চেষ্টা করছিলেন। বাবার মৃত্যু সংবাদ বনাম মানসিক দুর্যোগকে সামাল দেওয়ার চেষ্টা, এ এক বড় অসম লড়াই। থ্যাডিয়াস বলে চললেন,
বন্ধ ঘরে লাশ পাওয়া গেলে বাবা খুনি সাব্যস্ত হতেন, তাই নিজের বিশ্বস্ত ভারতীয় বৃত্ত লাল রাওয়ের সাথে মৃতদেহ লোপাট করে দেন। কোথায় কিভাবে বাবা কিছুই বলেননি, তবে এই ঘটনার পর থেকে তার প্রচন্ড অনুশোচনা হতে থাকে।
হোমস এবার একটা অদ্ভুত প্রশ্ন করল,
আপনার বাবা সেদিন অস্বাভাবিক কিছু বলেছিলেন, এমন কিছু যার উত্তর আজ অব্দি আপনারা পাননি?
মোক্ষম প্রশ্ন করেছেন। সেদিন বাবা বলেছিলেন,
সেই ধনরত্ন গচ্ছিত আছে এক গোপন জায়গায়। তোমরা দুই ভাই আমার মুখের কাছে কান নিয়ে এসো, নিয়ে এসো। জোরে ফলার ক্ষমতা আমার আর নেই।
আমি আর দাদা বাবার দিকে এগিয়ে গেলাম, কিন্তু তখনই ঘটল এক সাংঘাতিক কাণ্ড। এখনো সেই কথা ভাবলে গায়ে কাঁটা দিচ্ছে। বাবার মুখ ছিল জানলার দিকে, তিনি সেদিকে তাকিয়ে হঠাৎ চিৎকার করে উঠলেন, তার চোয়াল ঝুলে পড়ল।
আমার রক্ত চুষে খেতে এসেছে। ওকে ঢুকতে দেও না, ঢুকতে দেও না। ওকে ঘরে ঢুকতে দিও না।
আমি আর দাদা দুজনেই সবেগে জানলার দিকে তাকাতেই দেখলাম কাচের শাশে সঙ্গে সেঁটে রয়েছে এক এক ভয়ঙ্কর তামাটে মুখ। তাতে রয়েছে ঘন ভুরু আর চট পাকিয়ে যাওয়া চুল আর দাড়ির পুরু প্রলেপ। লক লকে ছোড়ার মতো দু চোখে জড়ো হয়েছে সারা পৃথিবীর আক্রোশ। উফ উফ!
আপনারা কি করলেন?
আমি আর বার্টলোমেও এক ছুটে বাগানে যাই। আমাদের হাঁক ডাকে দুই পাহারাদারও বেরিয়ে এসেছিলেন, কিন্তু গিয়ে দেখি সব ভোঁ ভাঁ। শুধু অনেকগুলো ফুল গাছ থেঁতলে গেছে, তার পাশে সেব একটা পায়ের ছাপ। ফিরে এসে দেখি বাবার মুখের একটা অংশ বেঁকে গিয়ে শরীরটা হেলে পড়েছে। দেখেই বোঝা যায় শরীরে প্রাণ নেই। সেদিনের মতো মৃতদেহ ঘরে রেখে আমরা বেরিয়ে আসি, কিন্তু পরদিন বুঝলাম একটা জটিল ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে।
কিভাবে?
পরদিন সকালে বাবার ঘরে গিয়ে দেখি জানলা হাট করে খোলা আর গোটা ঘরটাকে তছনছ করেছে। আলমারি দেরাজ খুলে জিনিসপত্র মাটিতে ছড়িয়েছে। কিন্তু তার জব ব্যাপার কি জানেন? একটা জিনিসও চুরি যায়নি। আরেকটা অদ্ভুত জিনিস দেখেছিলাম।
কি দেখেছিলেন?
দেখেছিলাম বাবার মৃতদেহে একটা কাগজের টুকরো কেউ সেঁটে দিয়ে গেছে, আর তাতে খেলোমেলো হাতে লেখা দ্য সাইন অফ ফোর।
দ্য সাইন অফ ফোর, এর মানে?
জানি না মিস্টার হোমস, কে লিখলো এবং কেন লিখলো কিছুই জানি না। তবে আমি আর দাদা দুজনেই মোটামুটি নিশ্চিত হলাম যে বাবার জীবনে বেজায় গোলমেলে কোনো ইতিহাস আছে।
থ্যাডিয়াস শল্টো দম নেওয়ার জন্য হুঁকোয়ে লম্বা লম্বা কয়েকটা টান দিলেন। উনি গুপ্তধনের সন্ধান পেয়েছেন কিনা জানি না, কিন্তু বাড়ির চারপাশে যেসব জিনিস ছড়ানো আছে সেগুলো নেহাত ফেলনা নয়। টেবিলের উপর যে ফুলদানি দুটো শোভা পাচ্ছে সেগুলোর দাম হয়তো হোমসের কত বছরের পাওয়া পারিশ্রমিকের সমান। থ্যাডিয়াস শল্টো আবার শুরু করলেন।
আমিও আমার দাদা বার্টলোমেও গুপ্তধনের কথায় খুবই জেগে উঠেছিলাম। ধনরত্নের হদিস বাবার ঠোঁট অব্দি এসে আটকে গেল তা নিয়ে প্রচুর আফসোস করেছি। ওই মুক্তোর হার দেখেই বুঝেছিলাম আমাদের জন্য সাত রাজার ধন অপেক্ষা করছে। তার সন্ধানে বাগান খুঁড়ে একসা করেছিলাম, কিন্তু কপালে জুটল লবডঙ্কা। মুক্তোর হাতটা মেরি অব্দি পৌঁছে দিতে বার্থলোমিউয়ের ঘোর আপত্তি ছিল। সেই এক কথা, এসব জানাজানি হলে শোরগোল পড়বে। আমি বহু কষ্টে তাকে রাজি করিয়ে মেরি মর্স্টনের ঠিকানা বের করি এবং তারপর থেকেই নির্দিষ্ট সময়ের ব্যবধানে ওই হার থেকে একটা করে মুক্ত তাকে পাঠাতে শুরু করি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই ধন্যবাদ কিসের? আমরা আপনার সম্পত্তির ট্রাস্টি ছিলাম। আমাদের টাকা পয়সার অভাব নেই, বাড়তি উপার্জনের ইচ্ছেও নেই। সম্পূর্ণ নির্দোষ এক মহিলাকে ঠকাতে আমি একেবারেই রাজি ছিলাম না। এই নিয়ে বার্থলোমিওয়ের সঙ্গে তুমুল ঝামেলাও হয় আমার। এমনিতেই ওর সাথে আমার কোনো কিছুই মেলে না বলে খেদমতগার ও উইলিয়ামসকে নিয়ে আমি এখানে থাকি। গতকাল সেই গুপ্তধন শেষমেশ পাওয়া গিয়েছে। এরপরে মিস মর্স্টনের সঙ্গে যোগাযোগ করি। এবার একটাই কাজ বাকি, নওয়ুডে গিয়ে ম্যারির প্রাপ্য আদায় করা। গতকাল রাতেই বার্থলোমিউকে একথা জানিয়ে রেখেছি। তিনি আমাদের জন্যই অপেক্ষা করছেন।
থ্যাডিয়াস শল্টো শেষ করতেই এবার গা ঝাড়া দিয়ে উঠল হোমস।
মিস্টার শল্টো, এই ব্যাপারটা সেরে ফেলতে হবে, রাত বাড়ছে, নরউড যেতে হলে এখনই বেরোনো উচিত।
থ্যাডিয়াস শল্টো হুঁকোর নল গুটিয়ে দেরাজ খুলে উঁচু কলারওয়ালা কোট বের করে বোতামগুলো কষে বাঁধলেন। তারপর মাথায় চাপালেন একটা জাঁদরেল টুপি, যা তার মুখের অর্ধেকটা আর দুটো কান ঢেকে দিল। ভদ্রলোকের রকম সকম সত্যি কিম্ভূত কিমাকার। বাইরে গাড়ি অপেক্ষা করছিল, আমরা আর সময় নষ্ট না করে উঠে পড়লাম তাতে। আমরা ওঠামাত্র গাড়ি ছুটতে শুরু করল। কোচওয়ান আমাদের গন্তব্য জানে তাহলে? থ্যাডিয়াস শল্টো দুহাতের তেলো ঘষে বললেন,
বার্থলোমিউয়ের বুদ্ধির প্রশংসা না করে উপায় নেই বুঝলেন। ও প্রথম থেকেই বলছিল গুপ্তধন বাড়ির মধ্যেই রয়েছে, এত দামি জিনিস বাবা বাইরে রাখবেন না। কিন্তু প্রশ্ন হল কোথায়? বার্থলোমিউ গোটা বাড়ির কিউবিক স্পেস হিসেব করল। বিল্ডিং এর উচ্চতা 74 ফিট, বাকি ঘরগুলোর উচ্চতা যোগ করে ও অন্যান্য হিসেব নিকেশ করে দেখল সেটা দাঁড়াচ্ছে মোট 70 ফিট। তাহলে বাকি 4 ফিট কোথায় গেল? নিশ্চয়ই বাড়ির ওপর দিকে। আমরা দুজনে বাড়ির সবচেয়ে উঁচু ঘরটার প্লাস্টারের সিলিং এ ফুটো করে দেখলাম সেখানে একটা লুকোনো চিলে কোঠা রয়েছে, যেটার অস্তিত্ব সম্পর্কে কিছু জানতাম না। আর সেইখানে দুটো লোহার পাতের মধ্যে সযত্নে রাখা ছিল এই রত্ন ভাণ্ডার। হিসেব করে দেখেছি মণিমাণিক্যের মূল্য 5 লক্ষ স্টার্লিং এর চেয়ে বেশি তো কম নয়।
5 লক্ষ? বাপরে, ভাবলাম এই প্রভূত অর্থ হাতে এলে মেরি এক লহমায় ইংল্যান্ডের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হবে। এরকম ভাগ্যোদয় আমাদের কপালে আসে না কেন কে জানে। গাড়ির গতি কমে এসেছিল, এবার সেটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। গাড়ির দরজা খুলে এক লাফে মাটিতে নেমে থ্যাডিয়াস শল্টো বললেন,
এই হল পন্ডিচারি লজ।
রাত প্রায় 11টা। চারপাশে নিশ্চিদ্র অন্ধকার থাকলেও ভবিষ্যৎ পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই থ্যাডিয়াস শল্টো এবং তার দাদার সঙ্গে মেরি নিজের পাওনাগণ্ডা বুঝে নিয়ে তার ভবিষ্যৎ গুছিয়ে নেবেন। তারপর আমাকে ভুলে যাবেন না, মানে শুধু আমাকে নয়, হোমসকেও। রহস্যটা ঘোড়দৌড়ের বেগে শুরু হয়েও কেমন ঝিমিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যে আর কোনো রহস্যই থাকবে না। থ্যাডিয়াস শল্টো কোচওয়ানের পাশ থেকে লণ্ঠনটা নামিয়ে আগে আগে আমাদের পথ দেখিয়ে চললেন।
এইটাই আমার পৈতৃক ভিটে, পন্ডিচারি লজ।
লণ্ঠনের জলো আলোয় যতটুকু দেখলাম তাতেই মনে হল এইটাকে ভিটে না বলে দুর্গ বলা উচিত। দুর্গের মতোই চূড়োর তীক্ষ্ণ অংশগুলো আকাশ ফুটো করে বৃষ্টি নামিয়ে আনে প্রায়। সামনে ছড়িয়ে আছে বিশাল বাগান। পন্ডিচেরি লজকে ঘিরে রয়েছে উঁচু পাঁচিল, সেটা এতটাই মসৃণ যে মানুষ কি মাছিও পিছলে যাবে। কারসাজি খাটিয়ে পাঁচিলে উঠলেও সুবিধের থেকে অসুবিধে হবে বেশি, কারণ পাঁচিলের ওপর বসানো আছে ভাঙা কাঁচ আর ছুঁচলো পেরেকের টুকরো। পাঁচিলের ফাঁকে একটা দরজা দিয়েই বাড়িতে ঢোকা বেরোনো যায়। হোমস চারপাশ থেকে বলল,
বাহ, বেশ জবরদস্ত নিরাপত্তা দেখছি।
এইটা থেকেই বাবার শেষ জীবনের হাড় কাঁপানো ভয়টা আন্দাজ করতে পারবেন।
এখন কুয়াশা কেটে গিয়ে ফুরফুরে বাতাস খেলছে, মেঘের সাথে ঝগড়া করে এক ফালি চাঁদও উঁকি মারার অধিকার আদায় করে নিয়েছে। থ্যাডিয়াস শল্টো লোহার গেটটা ধরে ঝাঁকুনি দিলেন। তার মিনিটখানেকের মধ্যেই একটা বলিষ্ঠ চেহারার লোক এসে হাজির হল। এত রাতে থ্যাডিয়াস শল্টোকে দেখে সে অবাকের চেয়েও বিরক্ত বেশি হয়েছে। বিরক্তি ভরা গলায় বলল,
মাস্টার থ্যাডিয়াস, আপনি এত রাতে? সঙ্গে এরা কারা?
এরা আমার বন্ধু ম্যাকমার্ডো, দাদার সাথে কিছু কথা আছে আমাদের।
আপনি আসতেই পারেন, কিন্তু এদের তো আমি ঢুকতে দিতে পারি না।
কি বলছো ম্যাকম্যাডো, দাদা জানেন এরা আমার সঙ্গে আসছেন।
আপনার দাদা এদের ব্যাপারে আমাকে কিছু বলেননি। এই বাড়ির নিয়ম আপনি জানেন, কোনো অচেনা লোককে আমি ঢুকতে দেব না, এটা আমার শেষ কথা।
রাত বিরেতে আচ্ছা হাঙ্গামায় পড়লাম তো। এবার পরিত্রাতার ভূমিকায় এগিয়ে এলো শার্লক হোমস। সবাইকে চমকে দিয়ে বলল,
ম্যাকম্যাডো একটু ভালো করে দেখো, একেবারে অচেনা নই। বছর দুয়েক আগে বেকফোর্ডের সরাইখানায় এক অ্যামেচার বক্সার তোমার সঙ্গে 3 রাউন্ড লড়েছিল, তোমার প্রশংসা আদায় করেছিল, তাকে কি তোমার মনে নেই?
হোমসের কথায় ম্যাকম্যাডো নামের লোকটা লাফিয়ে উঠল।
আরে কে, কি শার্লক হোমস নাকি? আপনাকে ভুলবো কি করে? আরে বাবা, ভুলতে গেলি তো চোয়ালের নিচটা টনটন করে যে। উহ বাবা, আপনার হুকটা তো ওখানেই পড়েছিল কিনা?
যাক, চিনতে পেরেছ তবে। আশা করি এখানে আর আমাদের দাঁড় করিয়ে রাখবে না। আমাদের সঙ্গে একজন মহিলাও আছেন ম্যাকম্যাডো, কাজটা আসলে ওরই।
আরে না না না, আপনি আসুন, আপনি আসুন। আসলে মালিকের হুকুম, বুঝলেন কিনা, এদিক ওদিক হলে চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। তাই
ম্যাকম্যাডো তালা খুলে আমাদের অভিবাদন জানালো। যে লোকটা একটু আগেই আমাদের হাঁকিয়ে দিচ্ছিল, তারই হেন পরিবর্তন দেখে মনে হল হোমসের ম্যাজিক বহুমুখী। লোহার গেট থেকে রাস্তাটা ইঁকিমেকে গেছে, আর এই রাস্তার দুপাশে সুদৃশ্য মূর্তি, ফোয়ারা, পরিপাটি করে সাজানো ফুল ও অন্যান্য গাছের শাড়িকে পেছনে ফেলে আমরা সদর দরজার দিকে এগিয়ে গেলাম। চারপাশ নিঝুম, অন্ধকার। মোরাম বেছানো রাস্তায় হাঁটতে হাঁটতে হোমস জিজ্ঞেস করল,
আপনার দাদাও দেখছি খুব সাবধানী লোক।
হ্যাঁ, হুবহু বাবার ধাত পেয়েছে, তাই জন্যই বাবা ওকে আমার থেকে বেশি বিশ্বাস করতেন। কিন্তু একটা ব্যাপার বড্ড অদ্ভুত ঠেকছে মিস্টার হোমস।
কি ব্যাপার?
ওপরের ওই ঘরটা বার্থলোমিউয়ের। আমরা যে আসবো সে কথা উনি জানেন, কিন্তু তা সত্ত্বেও ঘর অন্ধকার, আশ্চর্য।
ঘুমিয়ে পড়েছেন হয়তো, রাত তো হয়েছে।
এমন জরুরি কাজ না সেরে বিশ্রাম নেওয়ার মতো লোক উনি নন। ভাবছি হঠাৎ কি এমন, ওইটা কি কিসের শব্দ?
বাড়ির সদর দরজার এক পাশে আরেকটা ছোট দরজা দিয়ে এক ফালি আলো এসে বাইরে পড়েছিল। এবার শুনতে পেলাম মহিলা কণ্ঠে একটা তীব্র গোঙানির শব্দ। এই অন্ধকার পরিবেশে ওরকম গোঙানির আওয়াজ পিলে চমকে দেওয়া ভৌতিক গল্পের মতোই মনে হল। মেরি ভয়ে আমার কোটের আস্তিন খামচে ধরলেন। বিপদের এই মুহূর্তে অজান্তেই যেন তার হাত আমায় খুঁজে নিল। হোমস বলল,
মনে হচ্ছে কেউ প্রচন্ড ভয় পেয়েছেন। এটা কার গলা মিস্টার শল্টো?
আমাদের হাউস কিপার মিসেস ব্রাউনস্টোনে, এই বাড়িতে মহিলা বলতে উনি।
থ্যাডিয়াস শল্টোর কথা শেষ হতে না হতেই বাড়ির একপাশে দরজা ঠেলে উদ্ভ্রান্তের মতো বেরিয়ে এলেন এক মহিলা। বছর 60 বয়স, মুখ চোখ উৎকণ্ঠায় বসে গেছে। থ্যাডিয়াস শল্টোকে দেখেই ফুঁপিয়ে উঠলেন।
মাস্টার থ্যাডিয়াস, ঈশ্বরের অশেষ করুণা যে আপনি এসেছেন, না হলে এই বাড়িতে যে কি হচ্ছে।
কি ব্যাপার মিসেস ব্যানস্টন? বাড়িতে কি হচ্ছে, মানে কি হচ্ছে?
কোনো ক্রমে ফোপানি সামলে মিসেস ব্যানস্টন যা বললেন তার সারমর্ম এই। বার্থলোমিউ শল্টো কাল থেকে নিজের ঘরেই দরজা বন্ধ করেছিলেন। এরকম উনি প্রায়শই করে থাকেন, কিন্তু অন্যান্য দিন খাওয়া দাওয়া সারতে বা কোনো হুকুম দিতে বেরোন, আজ সেটাও করেননি। সন্দেহ হওয়ায় খানিক আগে মিসেস বার্নস্টোন উপরের ঘরের দরজায় টোকা দেন, কিন্তু সাড়া পাননি। দরজা ঠেলে দেখেন সেটা ভেতর থেকে বন্ধ। তারপর দরজার কি হলে চোখ রেখে দেখেন বার্থলোমিউ কেমন অদ্ভুতভাবে একটা চেয়ারে বসে আছেন। মিসেস বার্নস্টোন আবার ফোঁপাতে শুরু করলেন।
আমি 10 বছর নিজের সন্তানের মতো বাড়িকে রক্ষা করেছি, কিন্তু কি অমঙ্গল নেমে এলো! আমি কতটা অকর্মণ্য যে আটকাতে পারলাম না।
আপনি মিসেস বার্নস্টোনের সঙ্গে থাকতে পারবেন কি? উনি তাহলে একটু স্বস্তি বোধ করবেন।
হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন আসুন মিসেস বার্নস্টোন, আমার কাছে আসুন। এই তো আমি, এই তো আমি, কোনো ভয় নেই।
মেরি এগিয়ে গিয়ে মিসেস বার্নস্টোনকে জড়িয়ে ধরলেন, আর ভীত সন্ত্রস্ত মানুষটিও আঁকড়ে ধরলেন তাকে। এই বিপদসংকুল মুহূর্তেও আমার মনে হল মেরি নিজের ভালোবাসা অকাতরে বিলিয়ে দিতে জানেন, আর সেই ভালোবাসার ছিটে ফোঁটাও যে কারোর জীবনে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সেই বদলটা যদিও কেমন হবে সেটা নিয়ে ভাবার সময় পেলাম না। হোমস থ্যাডিয়াস শল্টোর হাত থেকে লণ্ঠনটা কেড়ে নিয়ে হাঁক দিল,
এসো ওয়াটসন।
মেরি এবং মিসেস বার্নস্টোনকে বাগানের পাশের ঘরটায় রেখে আমরা বাড়িতে প্রবেশ করলাম। দরজা দিয়ে একখানি করিডোর চলে গেছে বাড়ির অন্তঃপুরে। করিডোরের একপাশ থেকেই একটা চওড়া সিঁড়ি ইঁকেমেকে উঠে গেছে। আমরা উঠলাম, হোমস আগে, আমি মাঝে, এবং সবার শেষে থ্যাডিয়াস শল্টো। তার শরীর থেকে হাত হয়ে একটা কাঁপুনি আমার কাঁধেও ছড়াচ্ছে। হোমস বার দুয়েক সিঁড়ির কার্পেটের ওপর জমে থাকা ধুলোর আস্তরণের ওপর কি যেন একটা দেখল। তিনতলা ল্যান্ডিংয়ে পৌঁছে লণ্ঠনের ফ্যাকাশে রোশনাইতে দেখলাম সামনে পরপর তিনটে দরজা। একটার দিকে আঙুল তুলে থ্যাডিয়াস বললেন,
ঘরটা।
হোমস দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজাটায় টোকা দিল। না, কোনো জবাব নেই। দরজার হাতল ঘুরিয়ে ঠেলা দিয়েও ধাক্কা দিল। দরজাটা শুধু বন্ধই না, সেটা বেশ শক্ত ধাঁচেরও বটে। এবার হোমস কি হলে চোখ রাখল। সেকেন্ড পাঁচেক পরেই চোখ সরিয়ে বলল,
ওয়াটসন, ব্যাপারটা একদমই সুবিধের নয়। দেখো তো কিছু বুঝতে পারো কিনা।
হোমসের গলার অশনী সংকেতটা আমার কান এড়াল না। তাড়াতাড়ি কি হলে চোখ রেখেই শিউরে উঠলাম। ঘরের মধ্যে একটা ল্যাম্প টিমটিম করে জ্বলছে, তাই নিচ থেকে আলোর উপস্থিতি টের পাওয়া যাচ্ছিল না। চাঁদের আলো এসে পড়ায় ভেতরটা আলোকিত, আর ঘরের মাঝামাঝি একটা চেয়ারে দরজার দিকে মুখ করে বসে আছে একটা লোক, তাকে অবিকল থ্যাডিয়াস শল্টোর মতো দেখতে। ইনি যে বার্থলোমিউ তা বুঝতে অসুবিধে হয় না। লোকটা স্থির হয়ে বসে, তার মুখের দুটো পাশ চওড়া হয়ে উৎকট হাসির রূপ নিয়েছে। এই হাসি আনন্দের নয়, এই হাসি ভুতুড়ে, এই হাসি বিভৎস। কিহল থেকে চোখ সরিয়ে বললাম, হোমস, ব্যাপারটা একদম ভালো নয়, দরজাটা
ভাঙতে হবে এখনই।
হোমস আর আমি কয়েক কদম পিছিয়ে গিয়ে সর্বশক্তি দিয়ে ছাপালাম দরজাটার ওপর। একটা শব্দ হলো মাত্র। হোমস হাঁপাতে হাঁপাতে চাপা গলায় বলল,
ওয়াটসন, আর গোটা দুয়েক ধাক্কাতে হয়ে যাবে মনে হচ্ছে।
গোটা দুয়েক ধাক্কার আর প্রয়োজন হল না, আর একটাতেই ভেতরের ছিটকিনি ভেঙে হাট হয়ে খুলে গেল দরজাটা। আমি আর হোমস প্রায় হুমড়ি খেয়ে পড়তে পড়তে নিজেদের সামলালাম। হোমস বলল,
ঘরে বার্থলোমিউ শল্টো কোনো এক্সপেরিমেন্ট করছিলেন নাকি?
গোটা ঘরটাই তো একটা ল্যাবরেটরি। চারপাশে বয়াম আর টেস্ট টিউবে থাকা অজানা পদার্থ, বানসেন বার্নার। হোমস, একটা দম বন্ধ করা কটু গন্ধ পাচ্ছ?
পাচ্ছি, আর সেটা আসছে ওই ভাঙা পাত্রটা থেকে।
হোমস একটা ভাঙা ছোট কাঁচের পাত্রর দিকে দেখালো, তার থেকে একটা থকথকে কালো তরল চুঙিয়ে চুঙিয়ে পড়ছে। চারপাশে তাকিয়ে আরো কয়েকটা জিনিস চোখে পড়ল। ঘরের সিলিংয়ে একটা গর্ত, তার মধ্যে দিয়ে একটা মানুষ সহজেই গলে যেতে পারে। একপাশে একটা মই, তার শেষ থাপে একগাছা শক্ত দড়ি অবহেলা ভরে রাখা আছে।
মিস্টার সল্টো, ভেতরে আসুন, আপনার ব্যাপারটা জানা দরকার। আপনার দাদা বার্থলোমিও আর বেঁচে নেই।
কি বলছেন মিস্টার হোমস? উনি কালকে অসুস্থ সব বলছিলেন, হঠাৎ হঠাৎ কি হলো, কি গড়ে, এই যে অসম্ভব ব্যাপার।
কাণ্ডটা ঘটিয়েছে একটি কাঁটা, ওই যেটা কানের পাশে বিঁধে আছে, ওয়াটসন দেখতে পাচ্ছ?
আমি বার্থলোমিওর গায়ে হাত ছুঁয়ে বুঝলাম মৃত্যু হয়েছে বেশ খানিকক্ষণ আগে। দেহ বরফের মতো ঠান্ডা, হাত পা বেঁকে চুড়ে এক নতুন অ্যানাটমি সৃষ্টি করেছে। চোয়াল থেকে ঠোঁটের দুপাশ অবধি টান টান হয়ে মুখে একটা অশরীরী হাসি ফুটিয়ে তুলেছে। শরীরে কোনো পদার্থ প্রবেশ করেছে কি? একটু খেয়াল করতেই দেখলাম বাথলমিউর কানের বাইরের অংশে বিঁধে রয়েছে একটা মাঝারি মাপের কাঁটা। হোমস সাবধান করল,
সাবধান হচ্ছ, কাঁটাটা মারাত্মক বিষাক্ত, ওটাই বিষ চালান করেছে এর শরীরে এবং তার কিছুক্ষণের মধ্যেই এর মৃত্যু হয়েছে।
কিন্তু বন্ধ ঘরে লোকটা মারা গেল কিভাবে? বাথলমিউ জানতেন আমরা এখানে আসছি, তার মানে উনি সুস্থ ছিলেন।
ওয়াটসন, বাথলমিউর স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে খুন করা হয়েছে।
সে তো বুঝতে পারছি হোমস, কিন্তু আমাকে একটা কথা বলো, খুনি ঢুকলো কিভাবে, বেরোলোই বা কিভাবে, কিভাবে কারোর চোখেই পড়ল না? সে কি নিজেই এক ভোজবাজি? মনে হচ্ছে আরো অন্ধকার কুয়োর মধ্যে পড়লাম হোমস।
একেবারেই না ওয়াটসন, বরং অন্ধকার আস্তে আস্তে কাটছে। এই দেখো এখানে টেবিলের উপর কি রয়েছে আর এই কাগজের টুকরোতে কি লেখা আছে।
দেখলাম টেবিলের উপর একটা অদ্ভুত লাঠি পড়ে রয়েছে, তার সামনের দিকটা মুগুরের মতো, পাথরের তৈরি, অস্ত্র হিসেবে সেটা ঘাতক হতে পারে। তার ঠিক পাশেই একটা কাগজের টুকরোতে লেখা রয়েছে চারটে খুব পরিচিত শব্দ, দ্য সাইন অফ ফোর।
আমার দাদা নিজের বাড়িতে নিজের ঘরে খুন হয়ে গেল। আমার বাবাও গেছিলেন, এবার আমার দাদাও গেল। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। এবার এবার আমার পালা, এবার আমায় শেষ করবে। হায় হায় রে অদৃষ্ট, কি ভেবেছিলাম আর কি হলো। ও গড, ও গড, আমার কি হবে? আমাকে আমাকে বাঁচান, আমাকে বাঁচান আপনারা। ও গড,
প্রলাপ বকতে বকতে থ্যাডিয়াস সল্টো মাটিতে বসে পড়েছিলেন। অদৃষ্টের প্রতি কোনো অভিযোগ জানাতে ঘরের চারপাশে তাকিয়ে বোধহয় আবার তড়াক করে উঠে বসলেন।
দেখি দেখি, গুপ্তধন, গুপ্তধন চলে গেছে। যে যে বা যারা এসেছিল তারা গুপ্তধনের বাক্সটা নিয়ে চলে গেছে, চলে গেছে, আমাদের কাঙাল করে চলে গেছে।
থ্যাডিয়াস সল্টোর স্নায়বিক চাপ বোধহয় সাংঘাতিক বেড়ে গেছে, শরীরটা অতিরিক্ত কাঁপছে। দুহাত খসতে খসতে বললেন,
আমরা কি করব এবার? হ্যাঁ, সেই ধনরত্ন কোথায় খুঁজে পাবো? ও গড, কোথায় খুঁজে পাবো?
সেটা কোথায় ছিল?
ঘরের সিলিং এ, ওই ফোকরটা দেখতে পাচ্ছেন, ওইটা দিয়েই আমি আর বার্থলোমিউ বাক্সটা ঘরে নামিয়ে এনেছিলাম।
কবে আর কটার সময়?
গতকাল রাত 10টা নাগাদ। বাক্সটা নামিয়ে আমি বাড়ি চলে যাই, সিঁড়ি দিয়ে নামার সময় শুনতে পাই বার্থলোমিউ ঘরের দরজা বন্ধ করে দিল। এখন এখন মিসেস বার্নস্টোনের কথা শুনে মনে হচ্ছে জীবিত অবস্থায় আমি তাকে শেষ দেখি। এখন তার লাশ পাওয়া গেছে, এবার থানা পুলিশ হবে, আর সেটা হলে আমাকেই খুনি হিসেবে সন্দেহ করা হবে। মিসেস হোমস, ডক্টর ওয়াটসন, আপনারা তো এতক্ষণ ছিলেন আমার সঙ্গে, আপনারা আপনারা কি মনে করেন, আপনাদের মনে হয় আমি খুন করতে পারি তার নিজের দাদাকে? কিন্তু কিন্তু আপনারা ভাবলেই বা কি? হ্যাঁ, পুলিশ তো সেরকম ভাববে না, তারা তারা আমায় ফাঁসিতে ঝোলাবে, ঝোলাবেই, আমি আমি আর বাঁচব না।
থ্যাডিয়াস সল্টোর লাফালাফি দেখে মনে হচ্ছিল এক্ষুনি জ্ঞান হারাবেন। হোমস এবার তার কাঁধে হাত রেখে শক্ত গলায় বলল,
শান্ত হন মিস্টার সল্টো, আমি জানি এই খুনে আপনার হাত নেই, কথা দিচ্ছি আপনার সঙ্গে কোন রকম অবিচার আমি হতে দেব না, আপাতত আপনি এখনই পুলিশে খবর দিন।
কিন্তু তারা যে আমাকেই সন্দেহ,
খবরটা না দিলে সেই সন্দেহটা বদ্ধমূল ধারণায় বদলে যাবে, আপনি নিশ্চয়ই সেটা চান না।
থ্যাডিয়াস সল্টো কথাটা ফেলতে পারলেন না, প্রায় টলতে টলতে বেরিয়ে গেলেন। সিঁড়িতে তাঁর পায়ের শব্দ জানিয়ে দিল উনি না, ওনার স্নায়ুই ওনাকে চালাচ্ছে, এবং আপাতত সেটার চালিকা শক্তি যে কার হাতে কেউ জানে না। তাকিয়ে দেখলাম আমার বন্ধুর চোখ মশালের মতো জ্বলছে। এবার কি তাহলে রহস্যের লুকোচুরি খেলা শেষ হবে?
ওয়াটসন, আমাদের হাতে সময় বলতে মেরে কেটে আধ ঘন্টা, এই সময়টা নষ্ট করা যাবে না। কেসের বৃত্তটা সম্পূর্ণ হয়ে এসেছে, কিন্তু অনেকগুলো গিঁট এখনো রয়েছে।
কিভাবে এগোবে ঠিক করেছ?
তুমি ওই কোনায় দাঁড়াও, চারপাশে এত সূক্ষ্ম ক্লু ছড়িয়ে আছে যে অসাবধানে পা ফেললেই সেগুলো ঘেঁটে যাবে।
আমি সাবধানে ঘরের একদিকে দাঁড়ালাম, আর হোমস দক্ষ প্রফেসরের মতো বলতে শুরু করল,
এই ঘরে এক বা একাধিক ব্যক্তি কিভাবে এসেছিল এবং কিভাবে ঘর ছেড়ে বেরোল। ঘরের দরজা বন্ধ, তাহলে কি জানলা দিয়ে? জানলা একদিকে শক্ত করে আটা রয়েছে, কাঠামোটাও শক্তপোক্ত। একবার জানলাটা খুলে দেখি।
এক টানে জানলাটা খুলতেই ঠান্ডা হাওয়া ঘরে ঢুকল। হোমস মুখ বাড়িয়ে চারপাশ থেকে বলল,
এ পাশে কাছাকাছির মধ্যে রেন পাইপ নেই, ছাদটাও নাগালের বাইরে, তা সত্ত্বেও কে বা কারা এই জানলা দিয়ে ঘরে ঢুকেছে? কাল রাতে কয়েক পশলা বৃষ্টি হয়েছিল, জানলার এই অংশে দাগ, আর এই যে একটা গোল চাকতির মতো কাদামাখা দাগ মেঝেতেও, আর এই যে টেবিলের পাশে, বসুন দেখো।
হোমস, এই চাকতির মতো কাদার ছাপগুলো কি পায়ের ছাপ?
এইটা কাঠের দাগ, জানলার ওই অংশে দাগটা বুটের, যেমন তেমন নয়, ভারী বুট, গোড়ালিটা লোহার, আর এই দাগটা আঙুলের প্রান্তের ছাপ।
মানে কাঠের পাওয়ালা মানুষ, মনে আছে হোমস? এরকম মানুষকে দেখলে মেজর সল্টো খেপে উঠতেন।
কিন্তু সে একা ছিল না ওয়াটসন, তার সঙ্গে ছিল এক সহযোগী, খুব দক্ষ, খুব নিপুণ এক সহযোগী। আচ্ছা ওয়াটসন, তুমি এই দেয়াল বেয়ে উঠতে পারবে?
আমি খোলা জানলা দিয়ে তাকালাম, চাঁদের আলো আর মৃতদেহের নৈকট্য ভূতুড়ে আবহে সৃষ্টি করেছে। আমরা মাটি থেকে প্রায় 60 ফিট ওপরে, আশপাশের দেওয়ালে কোথাও খাঁজ বা পা রাখার জায়গা দেখলাম না। বাড়িটা দুর্ভেদ্য, বললাম, না হোমস, দেওয়াল বেয়ে ওঠা অসম্ভব।
কিন্তু এই ঘরে যদি তোমার এক সঙ্গী থাকেন এবং তিনি ওই মোটা দড়িটা দেয়ালের এই আংটার সঙ্গে শক্ত করে আটকে ঝুলিয়ে দেন, তাহলে আমার মনে হয় যে কোনো সুস্থ মানুষ ওই দড়ি ধরে হাঁচড় পাঁচড় করে উঠে আসতেই পারে, তা তার যতই কাঠের পা থাকুক। সে যে রাস্তায় এসেছিল সেই রাস্তাতেই বেরিয়েছে। এই ঘরে থাকা তার সহযোগী তাকে দড়ি বেয়ে নেমে যেতে সাহায্য করেছে, কাজ হয়ে গেলে দড়িটা গুটিয়ে রেখে দিয়েছিল, তারপর জানলা বন্ধ করে ভেতর থেকে ছিটকি নিয়ে এটা দিয়েছিল। তবে আমার মনে হয় কি জানো ওয়াটসন,
হোমস আতস কাঁচ বের করে খুঁটিয়ে দেখতে দেখতে বলল,
আমাদের কাঠের পাওয়ালা বন্ধু চড়াই উতরাইয়ে পারদর্শী, রক্তের একাধিক দাগ দেখতে পাচ্ছি, রক্তের একাধিক দাগ দড়ির শেষ প্রান্তে, অর্থাৎ লোকটা এত জোরে দড়ি বেয়ে নেমেছিল যে হাতের তেলো চামড়া ঘষা খেয়ে উঠে যায়, চামড়ার কিছু টুকরোই দড়িতে লেগে আছে।
কাঠের পাওয়ালে লোকটা সহযোগীটি কে হোমস?
সহযোগীটি খুব ইন্টারেস্টিং মানুষ ওয়াটসন, তিনি পদার্পণ করেছেন বলেই কেসটা সাদা মাটা রহস্যের মধ্যে পড়ে না, এই দেশে এরকম সহযোগীর আবির্ভাবই প্রথম।
কি যে বলছো কিছুই বুঝতে পারছি না, গোটা ব্যাপারটাই আরো ধোঁয়াটে হয়ে যাচ্ছে। লোকটা ঘরে ঢুকলো কি করে সেটা তো বলবে, দরজা ভেতর থেকে বন্ধ, জানলা নাগালের বাইরে, তো আচ্ছা তবে কি চিমনি দিয়ে?
না না না, চিমনির মুখটা বড্ড ছোট, বলতে পারবে না।
তাহলে হোমসের পরের কথাগুলো শুনে মনে হল আমার বন্ধু সত্যি আলো দেখতে পেয়েছে।
ওয়াটসন, অসম্ভবের উপাদানগুলো বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটা যতই অবিশ্বাস্য হোক না কেন সত্যি বলে গণ্য করতে হবে। সে দরজা বা জানলা দিয়ে আসেনি, চিমনি দিয়েও না, সে এই ঘরে ঘাপটি মেরে বসেও থাকেনি, কারণ এখানে লুকিয়ে থাকার জায়গাও নেই। তাহলে কোথা থেকে এলো এই লোকটা?
এবার আমার মাথায় আলোটা জ্বলল, প্রায় চেঁচিয়ে বলে উঠলাম, ছাদের ওই ফোকর দিয়ে ঘরে ঢুকেছিল লোকটা?
একদমই তাই ওয়াটসন, ওই ফোকর দিয়েই সে ঘরে ঢুকেছিল। তুমি ল্যাম্পটা একটু ধরো, আমাদের ওপরের ঘরে অনুসন্ধান চালাতে হবে, সেই গুপ্ত ঘর যেখানে গুপ্ত ধন গচ্ছিত ছিল।
হোমস মই বেয়ে উঠে দুহাতে কড়ি বর্গা ধরে শরীরটাকে শূন্যে ভাসিয়ে চিলে কোঠার মতো ঘরটায় উঠে পড়ল। ল্যাম্পটা হোমসের হাতে দিয়ে ওর পিছু পিছু আমিও উঠলাম। ঘরটা 10x6 মতো, কড়ি বর্গার মাঝে প্লাস্টারের নরম আস্তরণ, ঘরের একপাশ উঁচু হয়ে উঠে গিয়েছে। বুঝলাম এইটা ছাদের ভেতরের অংশ। ঘরের মেঝেতে ধুলোর পুরো আস্তরণ। দেওয়ালের এক জায়গায় হাত রেখে হোমস বলল,
এই যে ট্র্যাপডোর, এখানে চাপ দিলেই খুলে যাবে। এই যে এই রাস্তায় বেরোলেই ঢালু হয়ে নেমে যাওয়া ছাদ। সহযোগী ব্যক্তিটি এই রাস্তায় ঢুকেছিলেন, দেখা যাক এই ঘরে তাঁর ব্যাপারে নতুন তথ্য পাই কিনা।
ল্যাম্প হাতে হোমস আবার নিচু হয়ে ঘরের মেঝে পরীক্ষা করতে শুরু করল। হোমসের দেখা দেখি মেঝের দিকে তাকিয়ে শিউরে উঠলাম। ঘরের মেঝেতে স্পষ্ট দেখতে পাচ্ছি খালি পায়ের ছাপ, কিন্তু সেই ছাপ প্রাপ্তবয়স্ক মানুষের পায়ের তুলনায় অর্ধেকের চেয়েও ছোট। প্রশ্ন করলাম, হোমস, খুনটা কি একটা শিশুর হাতে হয়েছে নাকি?
ওয়াটসন, এটাই তো স্বাভাবিক, আমার আগেই বোঝা উচিত ছিল। চলো, এখানে আর কিছুই দেখার নেই, নিচেই যাওয়া যাক।
এই পায়ের ছাপগুলো কার, কোথেকে এলো, এই তোমার কি মনে হচ্ছে বলো তো?
ওয়াটসন, তুমি তো জানোই রহস্য ভেদ করার জন্য আমি কোন কোন পদ্ধতির স্মরণ নিই। তুমিও সেই রাস্তায় হেঁটে দেখো, কোনো সমাধানে পৌঁছলে তোমার সাথে আমার তদন্তের ফলাফল মিলিয়ে দেখব না হয়।
আরে মাথায় কিছু ঢুকলে তো সিদ্ধান্তে পৌঁছব,
শিগগিরই বুঝবে ওয়াটসন। চলো নিচে গিয়ে আরেক প্রস্থ খুঁজে দেখি।
হোমসের যেমন কথা তেমনই কাজ। নিচে নেমে হোমস ম্যাগনিফাইং গ্লাস আর টেপ হাতে কাজে নেমে পড়ল। কখনো নিচু হয়ে জরিপ করল, কখনো হাঁটু মুড়ে বসে, কখনো প্রায় শুয়ে পড়ে মেঝে থেকে কি যেন শোঁকার চেষ্টা করল। ভাগ্যিস হোমস অপরাধী হয়নি, এরকম একজন ক্রিমিনালকে আটকানো বিলক্ষণ কঠিন হত। আমার সাত পাঁচ ভাবনায় হঠাৎ বাধা দিল হোমসের উৎফুল্ল গলা।
ওয়াটসন, এক নম্বর আগন্তুক একটা ছোট ভুল করে ফেলেছে এই আলকাতরায় পা দিয়ে। দেখো দেখো দেখো, এই পচা গন্ধযুক্ত তরলের ছোট পায়ের ছাপ পড়েছে।
তবে কি করতে হবে হোমস?
কি আবার অপরাধীর নাগাল পেতে হবে? খুব অসুবিধা হবে বলে মনে হয় না। আমার সন্ধানে এমন এক কুকুর আছে যা সামান্যতম গন্ধ শুঁকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি বা বস্তুকে খুঁজে বের করতে পারে। সেরকম দুর্গন্ধের সূত্র পেলে অপরাধীকে খুঁজে বের করবেই করবে।
এসবের মাঝেই নিচের দরজাটা কেউ সজোরে ধাক্কা দিয়ে খুলে দিল। তারপর শুনলাম ভারী বুটের শব্দ আর বেশ কিছু উত্তেজিত গলা।
পুলিশ এসে গেছে, মৃতদেহের গায়ে হাত দিয়ে দেখো তো কি বুঝছো।
আমি মৃত বাথলমিউ শল্টোর গায়ে হাত রাখলাম। আমার ডাক্তারি সত্তা নিমেষের মধ্যে কয়েকটা বিষয় টের পেল। হোমস, মাসেলগুলো স্টিফ হয়ে রয়েছে।
এরকম কন্ট্রাকশন সাধারণ রিগার মর্টিসের চেয়ে অনেক বেশি। মুখ কতটা মিকে গেছে দেখেছো? কি মনে হচ্ছে ওয়াটসন, কি মনে হচ্ছে বলো বলো বলো।
মনে হচ্ছে কোনো শক্তিশালী পদার্থ মৃত্যুর কারণ। আই উড সে স্ট্রিকনিন জাতীয় কোনো পয়জন যা টেটানাস ডেকে আনে।
বার্থলোমিওর মুখের মাসলে টান ধরা দেখেই বুঝতে পারছিলাম ওই কাঁটাটা তার শরীর তাক করে ছোঁড়া হয়েছিল। এবার কাঁটাটা মন দিয়ে দেখো। সাবধানে ওয়াটসন।
আমি খুব সাবধানে কাঁটাটা হাতে তুলে নিয়ে সেটা ল্যাম্পের আলোয় দেখলাম। মাঝারি কাঁটার ধারালো ফলার চকচকে কালো দিকটায় আঠালো কিছু শুকিয়ে গেছে। সেটা খুব সাবধানে টেবিলের ওপর রেখে প্রশ্ন করলাম, আচ্ছা এই কাঁটাটি কি জাতি ইংরেজ, কি মনে হয় হোমস?
একেবারেই না ওয়াটসন, আমার আন্দাজ এইটা। কিন্তু কিন্তু এবার পালা পুলিশের। ওয়াটসন, এখন আমরা পার্শ্ব চরিত্র, নায়কদের জন্য মঞ্চ ছাড়তে হবে।
নিচ থেকে আসা ভারী বুটের শব্দগুলো আরো স্পষ্ট হল। কবজা থেকে ঝোলা দরজার ফাঁক দিয়ে ঘরে ঢুকলেন ছাই রঙা স্যুট পরা মোটাসোটা চেহারার এক ভদ্রলোক। লাল মুখে একজোড়া ফোলা গাল, তার উপর দিয়ে উঁকি মারছে একজোড়া সতর্ক চোখ। পেছন পেছন ঘরে ঢুকলেন জনাতিনেক পুলিশকর্মী এবং থ্যাডিয়াস শল্টো। ক্রাইম সিনে আমাদের দেখে পুলিশ আধিকারিকটি বিরক্ত গলায় প্রশ্ন করলেন,
এখানে এত লোক কেন, মেলা লেগেছে নাকি?
আরে ইন্সপেক্টর জোন্স জি, সত্যি আজ কার মুখ দেখে যে উঠেছিলাম। আপনার নিশ্চয়ই আমাকে মনে আছে, আমি শার্লক হোমস, সঙ্গে আমার বন্ধু ডক্টর ওয়াটসন।
শার্লক হোমস দ্য থিওরিস্ট, আরে বিলক্ষণ মনে আছে। বিশপকে জুয়েল কেসে আপনার ভাষণ এখনো মনে আছে, বাপরে বাপ কত কিছু বলেছিলেন। আপনার কথা অবশ্য আমাদের সঠিক পথে চালিত করেছিল, কিন্তু স্রেফ কপাল জোরে। সবসময় থিওরি কপচালে চলে। হ্যাঁ, এখানে খুন হয়েছে, বাপরে এ তো সবরেছে ব্যাপার, ভাগ্যিস থানাতেই ছিলাম। আচ্ছা আপনার কি মনে হয় মিস্টার হোমস, কিভাবে এনার মৃত্যু হয়েছে?
আপনি তো বললেন থিওরি ফিওরি চলবে না।
আরে না না,
মাঝে মাঝে থিওরি কাজে লেগে যায় তো। দরজা ভিতর থেকে বন্ধ, লক্ষ লক্ষ পাউন্ডের ধনরত্ন গায়েব। জানলাটা কি অবস্থায় ছিল?
বুঝলাম, থ্যাডিয়াস কেসের প্রাথমিক বিষয়গুলো পুলিশকে জানিয়েছেন। হোমস প্রায় যান্ত্রিক গলায় বলল,
বন্ধ ছিল জানলার একটা অংশে, মানে ওই জানলার চৌকাঠের মতো জায়গাটায় একটা ছাপ আছে।
ধুর, জানলা বন্ধ থাকলে সেখানে ছাপ থাকবে কিভাবে? থাকলেও এই খুনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ভদ্রলোক বোধ হয় ফিট হয়ে মারা গিয়েছিলেন। মিস্টার সল্টো, আপনি আর বাকিরা আপনারা একটু বাইরে অপেক্ষা করুন। মিস্টার হোমস, আপনি আর আপনার বন্ধু ঘরে থাকতে পারেন।
ওনারা বেরিয়ে গেলে ইন্সপেক্টর জোন্স চাপা গলায় বললেন,
আমার মাথায় না, মাঝে মধ্যেই কয়েকটা আইডিয়া উঁকি মারে, আর তখনই বাড়তি কিছু বুঝতে পারি। এখন যেমন বুঝতে পারছি, থ্যাডিয়াস নিজেই স্বীকার করেছেন যে কাল রাতে তিনি নিজের দাদার সাথে দেখা করেন। এবার ভাবুন, হৃদরোগে আক্রান্ত হয়ে এই ভদ্রলোক মারা গেলেন, আর থ্যাডিয়াস সল্টো সেই সুযোগে মুনিমুক্তা নিয়ে হাওয়া হয়ে গেলেন। সহজ হিসেব না, কি বলেন আপনি?
তারপর মৃতদেহ চেয়ার ছেড়ে উঠে দরজা ভিতর থেকে আটকে দিয়েছিল, তাই তো?
মানছি থিওরিতে একটু গলত আছে, কিন্তু ভাবুন একবার, থ্যাডিয়াস সল্টো মৃত ব্যক্তির সঙ্গে ছিলেন, দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, এখন একজন মারা গিয়েছেন আর মণিমাণিক্য উধাও। থ্যাডিয়াস এই ঘর ছেড়ে বেরোনোর পর কেউই মৃত ব্যক্তিকে দেখেনি। আর দেখেছেন থ্যাডিয়াস কতটা বিচলিত? কিসের এত উৎকণ্ঠা? জাল গুটি আনছি মশায়, সময় বুঝেই টান দেব, আর মাছ ডাঙায় উঠে আসবে।
ইন্সপেক্টর জোন্স, আপনার হাতে অকাট্য তথ্যগুলো এখনো এসে পৌঁছয়নি। ওই যে টেবিলের উপর রাখা কাঠের ওই কাঁটাটা, আমার বিশ্বাস ওটা বিষাক্ত, মৃতের শরীরে বিঁধেছিল। একটু খেয়াল করলেই দাগটা খুঁজে পাবেন। টেবিলের উপর লেখা ওই নোটটা, হাতের কাছে পাথুরে মাথাওয়ালা ওই অদ্ভুত লাঠিটা, এগুলো কি আপনার থিওরিতে ঠাঁই পাচ্ছে?
বারবার পাচ্ছে। এই ঘরে ভারত থেকে নিয়ে আসা নানা রকমের শিল্প সামগ্রী রয়েছে, এসব তার সাথেই কোনোভাবে যুক্ত। কাঁটায় যদি বিষ মেশানো থাকে তাহলে বুঝব ওই হতচ্ছাড়া থ্যাডিয়াসই কাজটা করেছে, আর কে করবে? ওসব অং বং চং লেখা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। প্রশ্ন হচ্ছে কাজ ছেড়ে ঘর থেকে লোকটা বেরোলো কিভাবে? হ্যাঁ, এই তো পেয়েছি, ছাদের ওই যে ছাদের ওই ফোকর দিয়ে।
চেহারা বিশাল হলে কি হবে? ইন্সপেক্টর জোন্স এক লাফে মুই দিয়ে উঠে ফাঁক দিয়ে গলে ওপরে উঠে গেলেন। মিনিট তিনেক পর নেমে এসে সদর্পে ঘোষণা করলেন,
ওপরে একটা ট্র্যাপ ডোর আছে। এই জন্যই বলি, থিওরির থেকে ফ্যাক্টস বেশি শক্তিশালী মিস্টার হোমস। চিলে কোঠা থেকে ট্র্যাপ ডোর দিয়ে বাইরে ছাদে যাওয়া যায়। ট্র্যাপ ডোরটা খোলা ছিল।
ওটা আমি খুলেছিলাম।
ইন্সপেক্টর জোন্সের যুগান্তকারী আবিষ্কারকে এইভাবে টেক্কা মেরে বেরিয়ে যাওয়ায় ভদ্রলোকের গলার তেজ বেশ অনেকটাই কমে গেল।
তাই নাকি? আপনি তাহলে তো জানেনি কিভাবে লোকটা ঘর ছেড়ে বেরিয়েছে। যাই হোক, বাকিদের ডাকি তাহলে। কই, এই আপনারা ভেতরে আসুন।
এই ডাকে থ্যাডিয়াস সল্টো ও বাকিরা ঘরে ঢুকলেন। এবার সবাইকে চমকে দিয়ে ইন্সপেক্টর জোন্স বললেন,
মিস্টার সল্টো, আপনার ভাইয়ের হত্যার ঘটনায় আপনাকে গ্রেফতার করা হচ্ছে, পুলিশি তদন্তে বাধা দিলে আপনারই ক্ষতি হবে।
থ্যাডিয়াস সল্টো আমার আর হোমসের দিকে তাকিয়ে ডুকরে উঠলেন,
মিস্টার হোমস, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম।
জাস্ট আ সেকেন্ড মিস্টার সল্টো, আপনার কিচ্ছু হবে না। ইন্সপেক্টর জোন্স, আপনি কিন্তু ওকে আটকে রাখতে পারবেন না।
অত সস্তা নয় বুঝলেন, শ্রীযুক্ত থিওরিস্ট, অত সস্তা নয়। ওনাকে আপনি আমার হাত থেকে ছাড়িয়ে দেখান তো।
ইন্সপেক্টর জোন্স, আমি শুধু ওকে ছাড়াবই না, এই ঘরে আসা দুজনের মধ্যে একজনের সম্পূর্ণ বর্ণনাও দেব। শুনুন তবে, এই ঘরে আসা দুজনের মধ্যে একজনের নাম জোনাথন স্মল। লোকটা মাঝ বয়সী, মাঝারি উচ্চতা, চেহারা শক্তপোক্ত, পড়াশোনায় লবডঙ্কা, গালে পুরু দাড়ি, ডান পা নেই, তার জায়গায় কাঠের পা ব্যবহার করে যার ভেতর দিকটা ক্ষয়ে এসেছে। লোকটার বাঁ পায়ে জুতোটা মোটা, চৌকো সোল রয়েছে, আর গোড়ালির কাছে একটা লোহার ব্যান্ড। লোকটার পুলিশের খাতায় নাম আছে, যে লোক হেঁটেছে, গায়ের রং তামাটে, হাতের তেলোর অনেকটা চামড়া উঠে গেছে। আশা করি এই বর্ণনা আপনার কাজে দেবে। এবার অন্য লোকটা,
ও বাবা, অন্য লোকটার কথাও বলবে?
অন্য লোকটা ভীষণ ইন্টারেস্টিং একজন মানুষ ইন্সপেক্টর জোন্স। আমি আশাবাদী খুব শিগগিরই এই দুজনের সঙ্গে আপনার আলাপ করাতে পারব। ওয়াটসন, এক মিনিট একটু বাইরে আসবে?
আমি হোমসের পিছু পিছু সিঁড়ির মাথায় এসে দাঁড়ালাম। সে নিচু গলায় আমায় বলল,
উটকো ঝামেলার মধ্যে পড়ে এখানে আসার আসল উদ্দেশ্যটাই ভুলে গেছি, মেরিও আটকা পড়েছেন।
যা বলেছ, খুন পুলিশ এসবের মধ্যে মেরির থাকা একেবারেই উচিত নয়।
তুমি মেরিকে ক্যাম্বারবেলে মিসেস ফরেস্টারের কাছে পৌঁছে দিয়ে এখানে ফিরে আসবে, নাকি সেটা তোমার পক্ষে ক্লান্তিকর হয়ে যাবে?
এরকম টান টান রহস্যের সমাধান না হওয়া পর্যন্ত বিশ্রাম নিতে পারবো বলে তোমার মনে হয়? হোমস, এতদূর এসেছি, শেষ না দেখে ছাড়ছি না।
ধন্যবাদ ওয়াটসন, আমাদের সমান্তরাল অনুসন্ধান চালিয়ে যেতে হবে। জোন্সকে নিজের উদ্ভট ধারণা নিয়েই নাচতে দাও। তোমায় একটা কাজ দিচ্ছি, মেরিকে ছেড়ে ল্যাম্বেথে 3 নম্বর পিঞ্চিন লেনে যাবে। ডান দিকে 3 নম্বর বাড়িতে শেরম্যান বলে একজন থাকে, লোকটা পশু পাখি ব্যবসা করে। শেরম্যানকে বলবে হোমস টোবিকে চেয়ে পাঠিয়েছে।
এই টোবি সেই বিশেষ ঘ্রাণ শক্তি সম্পন্ন কুকুর না?
ঠিকই ধরেছ ওয়াটসন, এই ক্ষেত্রে পুলিশের থেকে আমি টোবির ওপর বেশি ভরসা করছি। তুমি ওকে নিয়ে এসো।
বেশ, এখন রাত 1টা, সব প্ল্যান মাফিক চললে 3টের মধ্যে এখানে ফিরে আসবো।
ততক্ষণ দেখি নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা। থ্যাডিয়াস এখন বলছে বাড়ির ভৃত্য লালরাও পাশের ছিলে কোথায় ঘুমত, দেখি সে কিছু বলতে পারে কিনা।
পুলিশের সাথে একটা ঘোড়ার গাড়ি ছিল, মেরিকে নিয়ে আমি তাতে উঠলাম। মেরির মুখ দেখেই বুঝছিলাম তিনি আর পারছেন না। আজই বাবার মৃত্যু সংবাদ পেয়েছেন, তার উপর এরকম ভয়ানক খুন, পুলিশি ডামাডোল, আর তার সঙ্গে প্রবল মানসিক টানা পড়েন। এই অবস্থায় যে কোনো মানুষের ধৈর্যের ভাঁড়ারে টান পড়বে। কিছুটা রাস্তা যাওয়ার পর আজ দ্বিতীয়বারের জন্য মেরির বাঁধ ভাঙল। ইচ্ছে করছিল তার হাতটা ধরে তাকে শান্ত করি, কিন্তু মনের ইচ্ছেকে দমন করলাম। বিপর্যস্ত এক মহিলার কাছে প্রেম নিবেদন করাটা আমার কাছে সুযোগের অসাধু ব্যবহার বলেই মনে হয়। তাছাড়া ধন দৌলতের কথা সত্যি হলে মেরি এখন বিপুল ঐশ্বর্যের মালিক, আর আমি একজন নিতান্তই ছাপোষা সার্জন, আর্থিক বল সামান্য। পাছে মেরি ভাবেন তার ভাগ্যোদয়ই আমার এহেন মনোভাবের কারণ, এসব ভেবেই সতর্ক রইলাম। ক্যাম্বারওয়েল পৌঁছতে পৌঁছতে রাত 2 বাজল। মিসেস ফরেস্টার তখনও জেগেছিলেন, উনি নিজেই আমাদের জন্য দরজা খুলে দিলেন। মেরিকে দেখেই জড়িয়ে ধরে বললেন,
মেরি, তুমি তো দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলে আমায়। রাত গড়াচ্ছে, এদিকে তোমার কোনো খোঁজ নেই। চলো চলো চলো, মুখ হাত ধুয়ে খাওয়া দাওয়া সেরে বিশ্রাম করো। স্যার, আপনিও আসুন, ভেতরে আসুন।
মাফ করবেন মিসেস ফরেস্টার, আজ একটা জরুরি কাজ রয়েছে, আমি বরং আরেকদিন আসব। আমি ঘোড়ার গাড়িতে উঠে আবার রওনা দিলাম। পেছনে ফিরে দেখি মিসেস ফরেস্টার আর মেরি দরজায় দাঁড়িয়ে হাত নাড়ছেন। একটু নিশ্চিন্ত বোধ করলাম। মেরির প্রতি মিসেস ফরেস্টারের ভালোবাসা দেখে মামের কথা মনে পড়তে বাধ্য। ইংল্যান্ডের এই অপরাধময় অন্ধকারের মধ্যে নিখাদ ভালোবাসার এই উষ্ণতা অনেকটা মরুদ্যানের মতোই। অপরাধময় অন্ধকার, এই অদ্ভুত পরিস্থিতির কথা যত ভাবছি অন্ধকার আরো নিশ্চিদ্র হচ্ছে। প্রতি মুহূর্তে মাথা তুলছে একটা নতুন রহস্য। মেজর শল্টো মৃত্যুর আগে কাকে দেখে ভয় পেয়েছিলেন? গুপ্তধন কিভাবে উধাও হল? মেরির কাছ থেকে পাওয়া সেই নকশাটা কোথাকার? বিষাক্ত কাঁটা কে ব্যবহার করল? আর সবচেয়ে বড় ব্যাপার, সাইন অফ ফোরের অর্থ কি? রহস্যের গুলি সংকীর্ণ থেকে সংকীর্ণতর হচ্ছে। যাই হোক, কাল্পনিক গলি ছেড়ে এবার লন্ডনের তস্য গলিতে হাজির হলাম। গাড়ি থামল পিঞ্চিন লেনে। ফিতের মতো রাস্তার উপর প্রায় হুমড়ি খেয়ে পড়ছে বেহিসেবিভাবে তৈরি করা সারিবদ্ধ দোতলা বাড়ি। ঘুটঘুটে অন্ধকারে 3 নম্বর বাড়ি খুঁজতে একটু সময় লাগল। 3-4 বার টোকা দেওয়ার পর দোতলার জানলাটা তুলে বিরক্তিতে ভরা একটা মুখ খেঁকুড়ে গলায় হেঁকে উঠল,
রাত বিরেতে মাতলামি হচ্ছে? আমার কেনেলে 33টা কুকুর আছে, দরজায় আর একবার ধাক্কা দিলে সবকটাকে লেলিয়ে দেবো, ছিঁড়ে খাবে তোকে, দূর হয় এক্ষুনি।
43টার দরকার নেই, একটা হলেই কাজ চলে যাবে।
3 গোনার মধ্যে মধ্যে হাওয়া হয়ে যাবি, না হলে এমন শিক্ষা দেবো তোকে যে সারা জীবন মনে রাখবি।
এক্সকিউজ মি, আমাকে শার্লক হোমস পাঠিয়েছেন।
হোমসের নাম নিতেই ওপরে জানলাটা সশব্দে বন্ধ হয়ে গেল। তারপর সিঁড়িতে পায়ের আওয়াজ পেলাম। কয়েক সেকেন্ড পর সদর দরজাটা খুলে গেল। দেখলাম ওপাশে দাঁড়িয়ে আছে লিকলিকে রোগা এক মাঝবয়সী লোক। ইনি শেরমান। দেঁতো হাসি হেসে বললেন,
শার্লক হোমসের বন্ধুদের জন্য আমার দরজা সব সময় খোলা, কিছু মনে করবেন না। এই পাড়ার লোকজন শয়তানের গাছ এক একটা, রাত বিরেতে কড়া নেড়ে পালিয়ে যায়। বলুন তো, হ্যাঁ শার্লক হোমস কি যে পাঠিয়েছেন?
একটা কুকুর।
কুকুর মানে টবি?
ইয়েস কারেক্ট, টবির কথাই বলছিলেন।
আসুন 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 আসুন।
শেরমান আমায় একটা স্যাঁতস্যাঁতে ঘরে নিয়ে এল। চারপাশে চোখ বুলিয়ে বুঝলাম এইটা একটা ছোটখাটো পশুশালা। চারপাশে নানা আকারের খাঁচা থেকে নানা রকমের প্রাণী মিটমিট করে তাকাচ্ছে। একটা খাঁচার সামনে দাঁড়িয়ে শেরমান আমার হাতে একদলা চিনি দিয়ে বলল,
এটা ওকে খাওয়ান, এটা এটা।
খাঁচার মধ্যে দেখলাম ঝুপসি ঝুপসি লোমওয়ালা একটা কুকুর, বাদামির লোমে সাদার ছোপ। চিনির দলার সমেত বাড়ানো আমার হাতের দিকে সন্দিহান চোখে খানিক তাকিয়ে চিনির দলাটা ছেটে খেয়ে নিল। তারপর তার শব্দ করা লেজ নাড়া দেখে বুঝলাম টবি আমার বন্ধুত্ব স্বীকার করেছে। শেরমান এবার খাঁচার দরজা খুলে দিতেই সে দিব্যি হেলতে দুলতে আমার সাথে গাড়িতে উঠে বসল। টবিকে নিয়ে পণ্ডিচেরি লজে পৌঁছতে পৌঁছতে রাত পৌনে তিনটে বাজল। পৌঁছে শুনলাম ম্যাকমার্ডো, মিসেস বার্নস্টোন, বাথলোমিওর ভারতীয় ভৃত্য এবং থ্যাডিয়াস শল্টোকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে গিয়েছে। দুজন কনস্টেবল গেট পাহারা দিচ্ছিলেন। হোমসের নাম বলায় টবিকে নিয়ে ভেতরে যাওয়ার অনুমতি পেলাম। হোমস দরজার সামনে দাঁড়িয়ে পাইপ টানছিল।
এই তো ওয়াটসন, তোমার সাথে টবির বন্ধুত্ব হয়ে গিয়েছে দেখছি। তুমি ওকে এখানে বেঁধে আমার সাথে উপরে চলো। তুমি যাওয়ার পর মিস্টার জোনসের মাথায় বুদ্ধি তরঙ্গ খেলতে থাকে এবং তার ঠেলায় তিনি গোটা বাড়িটাকে অ্যারেস্ট করেছেন। উপরতলায় এই মুহূর্তে একজন সার্জেন্ট ছাড়ার কেউই নেই। চল, কয়েকটা কাজ আছে।
আমরা আবার সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। মৃতদেহ একটা সাদা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। একপাশে একজন সার্জেন্ট দাঁড়িয়েছিলেন। হোমস তাকে গদগদ গলায় বলল,
স্যার আপনার ছোঁয়ায় আমার দৃষ্টি যেন আরো প্রখর হয়।
সার্জেন্টের মুখ দেখে বুঝলাম তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং তার বদলে হোমসকে এই বাড়িতে নিজের রাজত্ব চালাতে দিচ্ছেন। হোমস বুট আর স্টকিংস খুলে ফেলে বলল,
ওয়াটসন ল্যাম্পটা আমার গলায় এমনভাবে বাঁধো যে সেটা শরীরের সামনের দিকে থাকে। আমাদের এবার উপরে উঠতে হবে। আমার এই রুমালটা ওই আলকাতরায় ডোবাতে হবে। এসো আমার সঙ্গে।
সিলিং এর ফোকর দিয়ে উঠে আমরা আবার সেই ছোট ছোট পায়ের ছাপগুলোর সামনে এসে দাঁড়ালাম। হোমস জিজ্ঞেস করল,
কি মনে হচ্ছে, বিশেষ কিছু চোখে পড়ল কি?
মনে হচ্ছে শিশুর পায়ের দাগ।
আর কিছু?
আর কিছু আছে বলে তো মনে হচ্ছে না।
ওয়াটসন ওয়াটসন অনেক কিছুই আছে এখানে, দেখো দেখো দেখো। এটা ডান পায়ের ছাপ, তাই তো? এবার এই ডান পায়ের পাশে আমি নিজের ডান পা রাখলাম। এবারে কিছু বুঝতে পারছো?
তোমার পায়ের আঙুলগুলোর মধ্যে ফাঁক নেই, কিন্তু এই পায়ের ছাপে খানিকটা রয়েছে।
ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন ওয়াটসন। এবার ওই ট্র্যাপ ডোরের কাছে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানলার কাঠের প্রান্তটা শুঁকে দেখো, শুঁকো শুঁকো।
আমি জানলার কাছে গিয়ে নিঃশ্বাস নিতেই একটা ঝাঁঝালো গন্ধ পেলাম, আলকাত্রা সমগোত্রীয় গন্ধ। হোমস আমার মুখের ভাব দেখে বলল,
এই পায়ের ছাপ যার সে ঘর থেকে বেরোনোর আগে এইখানে পা রেখেছিল অজান্তেই। তুমি যদি এই গন্ধ পাও তাহলে ভাবো টবি কি করতে পারে। তুমি নিচে গিয়ে টবিকে ছেড়ে দাও, বাগানে থাকো, আমি ছাদে উঠছি। আমার বুট আর স্টকিংস নিতে ভুলো না।
আমি টবিকে ছেড়ে দিয়ে বাগানে এসে দেখি হোমস বাড়ির ছাদে উঠেছে। তার গলায় লণ্ঠন বাঁধা, যেন একটা অতিকায় চোনাকি বাড়ির ছাদে ঘুরছে। আমায় দেখে গলা তুলে বলল,
ওয়াটসন মনে হচ্ছে এটাই সেই জায়গা। ওখানে ওই কালো মতো জিনিসটা কি?
জলের পিপে হোমস, ভারী শক্ত এবং বিশাল সাইজের,
ঢাকা দেওয়া।
হ্যাঁ।
আশেপাশে কোনো মই দেখতে পাচ্ছো ওয়াটসন?
না।
মলিহারি লোকটাকে এইরকম বিপজ্জনক জায়গায় উঠে পড়ল। ও যেখানে উঠতে পেরেছে আমি আশা করি নামতে পারব। এই জলের পাইপটা শক্ত বলেই মনে হয়। দেখি তো,
খটাং খটাং শব্দ করতে করতে আর চারপাশে আলো ছড়াতে ছড়াতে হোমস পাইপ বেয়ে ব্যারেলের ওপর নেমে এল। জুতো আর স্টকিংস পরতে পরতে বলল,
লোকটার হাঁটা চলার রাস্তা বরাবর টাইলস আলগা হয়ে রয়েছে, এখান থেকে পালানোর সময় তাড়াহুড়ো এসে এই জিনিসটি ফেলে গিয়েছে। আর এটাই বলছে আমার ধারণাটার স্রেফ ধারণা নয়, সেটা এখন একমাত্র সত্যি।
হোমস আমার হাতে রং বেরঙের ঘাসের তৈরি সিগারেটের কেসের মতো একটা থলে তুলে দিল, তাতে আবার পুঁতির মালা পরানো। তার ভেতরে উঁকি দিয়ে আঁতকে উঠলাম। থলির মধ্যে রয়েছে এক গোছা ধারালো কাঁটা, বলাই বাহুল্য সেগুলো বিষাক্ত। আর ঠিক এই রকমই একটা কাঁটা বিঁধেছিল বাথল নিউশল্টোর গায়ে।
সাবধান ওয়াটসন, খোঁচা খেও না যেন। আমার বিশ্বাস খুনির কাছে মারণাস্ত্র এর চেয়ে বেশি ছিল না। অবশ্য তোমার বা আমার উপর এই কাঁটার আঘাত আসার আশঙ্কা কম। আচ্ছা, তুমি কিছু দূর হাঁটতে পারবে?
100 বার।
তাহলে চলো।
রুমাল আলকাত্রায় চোবানো হয়ে গেছিল। হোমস এবার সেটা টবির নাকের সামনে ধরে তার গলার চেনটা শক্ত হাতে ধরল। টবি বেশ কিছুক্ষণ রুমালটা শুঁকল, আর তারও কিছুক্ষণ পর হোমস রুমালটা দূরে ছুঁড়ে ফেলে দিল। সঙ্গে সঙ্গে টবি গলায় আটকানো চেনে হ্যাঁচকা টান দিয়ে দৌড় দিল। পুবের আকাশ ক্রমে ফর্সা হচ্ছে। এক দৌড়ে বাড়ির বাগান পার করে পাঁচিলের এক পাশে টবি আওয়াজ করতে আরম্ভ করল। এদিকটায় শক্ত গুঁড়িওয়ালা একটা গাছ রয়েছে, এখানে দেওয়ালের ইঁট নড়বড়ে, কয়েক জায়গায় ফাঁক ফোকরও রয়েছে। তার মধ্যে দিয়ে গোলে রাস্তায় এসে দাঁড়ালাম।
ওয়াটসন, ঠিক রাস্তায় আছি। এখানে কাঠের পাওয়ালা লোকটার হাতের ছাপ রয়েছে, সাদা প্লাস্টারের উপর লালচে ছোপটা দেখেছ? দেখেছ, এটা আসলে রক্তের দাগ। ভাগ্য ভালো এদিকে মুষলধারে বৃষ্টি হয়নি, বেশ খানিকটা সময় গড়িয়ে গেলেও রাস্তায় গন্ধটা থাকবে।
এই রাস্তাটা শহরের দিকে যায়, তাই এর উপর দিয়ে চলাচল করা গাড়ির সংখ্যা নেহাত কম হবে না। এসবের মধ্যে গন্ধ পাবে টবি?
টবির ঘ্রাণ শক্তির উপর আমার অগাধ আস্থা। এই দেখো কেমন শুকতে শুকতে এগোচ্ছে। এই রহস্যের সমাধান অপরাধীর আলকাত্রায় পা দেওয়ার উপর নির্ভরশীল নয় ওয়াটসন। আমার হাতে যা তথ্য আছে তা দিয়ে ওদের অন্যভাবেও খুঁজে বের করতে পারি, কিন্তু এই সহজ রাস্তাটা ভাগ্য বলে খুলে গিয়েছে, আর তার সুযোগ না নেওয়াটা একজন ডিটেকটিভের কাছে অপরাধের সামিল।
আচ্ছা হোমস, একটা কথা বলো তো, জিজ্ঞেস করা হয়নি, তখন ইন্সপেক্টর জোনসের সামনে তুমি ওই কাঠের পাওয়ালা লোকটার এমন স্পষ্ট বর্ণনা কি করে দিলে?
সবকিছু তো চোখের সামনেই আছে। দাঁড়াও, বুঝিয়ে দিচ্ছি। ভেবে দেখো, জেলের রক্ষীদের দুজন অফিসার একটা চরম গোপন কথা জানতে পারল। কি সেই গোপন কথা? গুপ্তধনের। জোনাথন স্মল নামের একজন এই গুপ্তধনের ম্যাপ তৈরি করেছিল। এই নামটাই ক্যাপ্টেন মৌস্টনের কাগজে পেয়েছিলাম, সেই যে দ্য সাইন অফ ফোর, মনে পড়েছে? এবার সেই নকশা অবলম্বন করে এই দুজন অফিসার বা এদের মধ্যে একজন অপরিসীম ধনরত্ন ইংল্যান্ডে নিয়ে আসেন। আমার মনে হচ্ছে যে বা যারা এই ধনরত্ন নিয়ে আসেন তারা কোনো শর্তের খেলাপ করেছিলেন। চার্টের তারিখটা সেই সময়ের যখন মৌস্টন কোনোভাবে কয়েদিদের সংস্পর্শে এসেছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, জোনাথন স্মল সই করল অথচ গুপ্তধন পেল না কেন? উত্তরটা খুবই সহজ, কারণ সে তখন জেলে বন্দী ছিল ওয়াটসন, তাই বেরোতে পারেনি।
যাই বলো হোমস, এ শুধুই তোমার আন্দাজ, জাস্ট স্পেকুলেশন।
তাই কি? পরের ঘটনাগুলো পরপর সাজালে তোমার মনে কিন্তু সন্দেহের অবকাশ থাকবে না।
সাজাও তবে।
মেজর শল্টো এদেশে অঢেল সম্পত্তি নিয়ে ফিরলেন বটে, কিন্তু সুখ শান্তির বদলে ভয় হয়ে উঠল তাঁর নিত্যসঙ্গী। একদিন তিনি একটা চিঠি পেলেন এবং তার আতঙ্ক কয়েকশো গুণ বেড়ে গেল। কেন?
হয়তো সেই চিঠি থেকে তিনি জানতে পারেন যে যাদের প্রতারণা করে তিনি ধন সম্পত্তি নিয়ে এদেশে এসেছিলেন সেই লোকগুলো জেল থেকে ছাড়া পেয়েছে
বা জেল ভেঙে পালিয়েছে। জেল পালানটাই বেশি লাগসই মনে হয়, কারণ মেজর শল্টো কয়েদিদের শাস্তির শর্তগুলো জানতেন। তিনি নিজেকে সুরক্ষিত রাখার বন্দোবস্ত করলেন এবং কাঠের পাওয়ালা মানুষদের প্রতি তার মনে চরম বিদ্বেষ তৈরি হল। মনে আছে কাঠের পাওয়ালা একজনের দিকে তাক করে মেজর শল্টো গুলি পর্যন্ত চালিয়ে দিয়েছিলেন? মনে করে দেখো, ওই লোকটা ছিল ইংরেজ। এবার ওই চার্টে যে চারজনের নাম ছিল তাদের মধ্যে শুধু একজনই ছিল ইংরেজ, তাহলে এই কাঠের পাওয়ালা লোকটাই যে জোনাথন স্মল সে বিষয়ে আমি 100% নিশ্চিত। কি আমার যুক্তি এখনো নড়বড়ে মনে হচ্ছে তোমার?
আজ্ঞে না বন্ধু, আর কোনোই সন্দেহ নেই। ওয়েল ডান।
স্মল ইংল্যান্ডে এলো দুটো লক্ষ্য নিয়ে। এক, তাকে ঠকিয়ে যে ধনরত্ন লোপাট করা হয় সেটা আবার নিজের দখলে আনা, এবং দুই, প্রতিশোধ নেওয়া। আমার মনে হয় সে বাড়ির কারোর সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিল বা করে। এদিকে হীরে জহরত কোথায় গচ্ছিত রয়েছে তা শুধু মেজর শল্টও জানতেন। স্মল একদিন জানতে পারল মেজর ভীষণ অসুস্থ, যে কোনো দিন ইহজগৎকে বিদায় জানাতে পারেন। এবার স্মলের দেওয়ালে পিঠ ঠেকে গেল। মেজর শল্টও মারা গেলে গুপ্তধনের ঠিকানা চিরকালের মতো হারিয়ে যাবে। কি করা যায়? যে রাতে মেজর শল্টও মারা যান সে রাতেই প্রচুর ঝুঁকি নিয়ে জোনাথন স্মল বাড়িতে ঢোকে। ঝুঁকি কারণ পণ্ডিচেরির লজে পাহারাদার ছিল। মুমূর্ষু মানুষটির ঘরে জানলা অবধি পৌঁছে দেখে ঘরে তার দুই ছেলে রয়েছে। ব্যাস, সে ধান্দাও তাকে জলাঞ্জলি দিতে হয়। তবে সে হাল ছাড়েনি, গভীর রাতে ঘরে ঢোকে। সে এমন কোন কাগজ বা নকশা পাওয়ার আশা করছিল যার থেকে জানা যাবে যে সেই রত্নভাণ্ডার কোথায় গচ্ছিত আছে। স্মল গোটা ঘর ওলট পালট করল কাগজের খোঁজে, কিন্তু কপালে জুটল কচু পোড়া। ঘর থেকে বেরোবার আগে সে একটা কার্ডে সাইন অফ ফোর লিখে বেরিয়ে গেল। মেজর শল্টোর প্রতি জোনাথন স্মলের চরম ঘৃণা ছিল। সে ভেবেছিল শল্টোকে খতম করে তার মৃতদেহের উপর কার্ডটা রেখে যাবে, যাতে লোকে বুঝতে পারে এটা সাধারণ খুনের ঘটনা নয়। খুন করে এরকম অদ্ভুত স্বাক্ষর ছেড়ে যাওয়ার নিদর্শন ভুরি ভুরি আছে, আর তা করতে গিয়েই অপরাধী আমাদের মতো ডিটেকটিভদের জন্য সূত্র ছেড়ে যায়। বুঝেছো ওয়াটসন?
দিনের আলোর মতো পরিষ্কার হোমস। তারপর
জোনাথন স্মল আশাহত হলেও আশা ছাড়ল না। তার সেন দৃষ্টি বাড়ির ওপরই রইল। তারপর একদিন বার্থলোমিও গুপ্তধনের সন্ধান পেলেন। সে কথা স্মলের কানে গেল। তার পক্ষে কাঠের পা নিয়ে টঙে ওঠা অসম্ভব। এখানে কাজে আসে সেই রহস্যময় সহযোগী, যার পক্ষে বাড়ির ছাদ বেয়ে ওঠা কোনো ব্যাপারই নয়। কিন্তু সে ভুলবশত খালি আলকাতরায় পা ডুবিয়ে ফেলেছিল, এবং সেই খোঁজেই টবির ঘ্রাণশক্তি আমাদের ভরসা।
কিন্তু স্মল তো খুন করেনি, খুন করেছে ওর সহকারী, রাইট?
ঠিক কথা। খুনে স্মলের সায় ছিল না, বরং খুন হয়েছে দেখে সে খেপে গিয়ে ঘরের চারপাশ দাপিয়ে বেড়ায়। তার চিহ্ন ওই ঘরে আমি পেয়েছি। যে কাজটা হাত পা বাঁধলেই হয়ে যেত তার জন্য নরহত্যার দরকার ছিল না, কিন্তু সহকারীর খুনে প্রবৃত্তি কোনো বাধা মানেনি। সে বিষাক্ত ডার্ট দিয়ে বার্থলোমিওকে হত্যা করে। যাই হোক, স্মল গুপ্তধনের বাক্স জানলা দিয়ে নিচে নামিয়ে দেয় এবং সেই রাস্তা দিয়ে পালায়।
তুমি লোকটার বেশভূষার কথা কি করে বললে হোমস?
রকম সকম দেখে তাকে মাঝ বয়সী বলেই মনে হয়। আন্দামানের গুমোট আবহাওয়ায় সময় কাটিয়েছে, সুতরাং ধরে নিতেই পারি গায়ের রং তামাটে। পায়ের ছাপের দৈর্ঘ্য থেকে উচ্চতা সম্পর্কে একটা ধারণা করে নিয়েছি। থ্যাডিয়াস শল্টো তার বাবার চিৎকারে পিছনে ফিরে দেখেছিলেন জানালার কাছে মুখ লাগিয়ে রয়েছে একটা কুৎসিত দর্শন দাড়িওয়ালা মুখ। সেই থেকেই দাড়ির কথাটা মাথায় এসছে। এলিমেন্টারি মাই ডিয়ার ওয়াটসন।
আর সেই সহযোগী, মানে স্মলকে যে সাহায্য করেছে বা এখনো করছে, সে কেমন?
আহ ওয়াটসন, অনেক অনুসন্ধান হল, এবার প্রাণ ভরে নিঃশ্বাস নাও, ভোরের বাতাসে ভেজাল থাকে না। আচ্ছা, তুমি রিভলভারটা সঙ্গে নিছো কি?
না, এই এই লাঠিটাই যা আছে।
যাদের ধাওয়া করছি তাদের ডেরায় গিয়ে পৌঁছলে আগ্নেয়াস্ত্রের দরকার হতে পারে। আমার বিশ্বাস জোনাথন স্মলকে তুমি সামলাতে পারবে, কিন্তু সেখানে যদি আর একজন থাকেন এবং তিনি যদি বেগড়বাই করেন, তাহলে তাকে গুলি করতে আমার হাত কাঁপবে না ওয়াটসন।
হোমস রিভলভারটা বের করে তার চেম্বারটা দেখে আবার পকেটেই চালান করে দিল। আমার উত্তেজনা বাড়ছে। যে কাঁটা দিয়ে মানুষ তোলে, যার তুনিরের মধ্যে থাকা একাধিক মারণাস্ত্র ছাদে দেখেছি, তার সাথে কি খুব তাড়াতাড়ি দেখা হতে চলেছে? কথা বলতে বলতে অনেকটাই চলে এসেছিলাম। উবের আকাশ এখন বেশ পরিষ্কার। লন্ডনের শহরতলি সাত সকালের আড়মোড়া ভাঙছে। পথে ঘাটে লোকজনের চলাচল শুরু হচ্ছে, দোকানপাটও খুলছে আস্তে আস্তে। রাস্তায় কয়েকটা কুকুর টবির দিকে তাকিয়ে মৃদুস্বরে ডেকে উঠল বটে, কিন্তু আমাদের সঙ্গী সেদিকে ভ্রুক্ষেপ না করে শুঁকতে শুঁকতে এগিয়ে চলল। ব্রিক্সটন পেরিয়ে কেনিংটন লেনে এসে হাজির হলাম। যাদের অনুসরণ করছি তারা এই রাস্তা ওই রাস্তা দিয়ে প্রচুর ঘুরেছে। মাইল স্ট্রিট যেখানে নাইটস প্লেসে ঢুকছে সেখানে টবি আচমকা দাঁড়িয়ে পড়ে গোল গোল ঘুরতে শুরু করল। ব্যাপার কি, টবি আর গন্ধ পাচ্ছে না? হোমসের মুখ থেকে একটা অধৈর্য সূচক শব্দ বের হলো।
হলো কি, লোকগুলো তো ঘোড়ার গাড়ি বা বেলুনে চেপে পালায়নি,
হয়তো এখানে অপেক্ষা করছিল।
হতে পারে, হতে পারে, হতে পারে। যাক বাবা, টবি আবার হাঁটতে শুরু করেছে।
টবি দ্বিগুণ উদ্যমে হাঁটছিল। হোমসের হাতে ধরা বেল্টে টান পড়া দেখেই বোঝা যায় সে গন্ধের উৎসের কাছে পৌঁছেছে। টবির পিছু পিছু নদীর ধার দিয়ে ব্রড স্ট্রিট পৌঁছলাম। এখানে এসে টবি কাঠের জেটির দিকে এগিয়ে গেল। জেটির এক প্রান্তে দাঁড়িয়ে চারপাশ শুঁকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ডাকতে আরম্ভ করল। আশেপাশে কয়েকটা নৌকো ছিল, সেগুলোর কাছে নিয়ে যাওয়া হলো তাকে। সে একাগ্রভাবে শুঁকল কিন্তু শব্দ করল না। হোমস আক্ষেপের স্বরে বলল,
আহ কপাল খারাপ, লোকগুলো এখান থেকে নৌকোয় চম্পট দিয়েছে।
কাঠের জেটিটা এবড়ো খেবড়ো, অল্প দূরেই একটা কাঠের দোতলা বাড়ি। জানলা থেকে ঝোলা কাঠের সাইনবোর্ডে অপটু হাতে লেখা মর্ডেকাই স্মিথ। ঘণ্টা এবং দিনের হিসেবে স্টিম লঞ্চ এবং নৌকো ভাড়া দেওয়া হয়। সাইনবোর্ডটা খুঁটিয়ে দেখে হোমস গম্ভীর গলায় বলল,
ওয়াটসন, যতটা ভেবেছিলাম এই লোকগুলো তার থেকে অনেক বেশি বুদ্ধিমান, আটঘাট বেঁধে কাজে নেমেছে। চলতো,
আমরা বাড়ির দিকে এগোচ্ছিলাম। ঠিক তখনই সেটা দরজা ঠেলে একটা বছর ছয়কের ছেলে দৌড়ে বেরিয়ে এল, আর তার পেছনেই একজন গোলগাল চেহারার মহিলা। দেখেই বোঝা যায় দামাল ছেলের পেছনে দৌড়চ্ছেন তার মা। ভদ্রমহিলা বেশ কড়া গলায় বললেন,
জ্যাক, জ্যাক, ফিরে আয় বলছি, হাত মুখ ধুয়ে যা। আচ্ছা শয়তান রে বাবা।
হোমস যেন এই অযাচিত সুযোগের অপেক্ষাতেই ছিল। মুখে সদালাপি হাসি ফুটিয়ে এক লাফে এগিয়ে বাচ্চাটার হাত ধরে ফেলল। ততক্ষণে বাচ্চাটার মা হাঁপাতে হাঁপাতে এসে পৌঁছেছেন। জ্যাকের হাতটা শক্ত মুঠোর মধ্যে নিয়ে বললেন,
আপনাদের অনেক ধন্যবাদ। জ্যাক ভীষণ দুরন্ত, ওর বাবা বাড়ি না থাকলে ওকে সামলানো প্রায় অসম্ভব।
না না, আপনার ছেলে ভীষণ মিষ্টি। আচ্ছা, মিসেস স্মিথ বাড়িতে নেই? তার সাথে একটু দরকার ছিল।
না, উনি বাড়ি নেই। নৌকোর ব্যাপারে কিছু জানার থাকলে আমায় বলতে পারেন।
আমরা একটা স্টিম লঞ্চ ভাড়া নিতে চাই।
ও, ওটা তো পাবেন না, আমার হাজবেন্ড ওটা নিয়ে ভাড়ায় বেরিয়েছেন। কোথায় গেছেন কে জানে, এখান থেকে উলবেচ গিয়ে ফিরে আসার মতো কয়লা ওই লঞ্চে নেই। উনি কি যে করছেন কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে ওর হাবভাব কিছুই বুঝি না, নিজের খেয়াল খুশিতে চলে আর দুশ্চিন্তায় পড়তে হয় আমাকে।
আগের কোনো জেটি থেকে কয়লা কিনে নিয়েছেন হয়তো?
না না, ওখানে বেশি দাম নেয়, তাই যা নেওয়ার এখান থেকেই নিয়ে যান। তাছাড়া ওই কাঠের ঠ্যাংওয়ালা লোকটাকে আমার একদম পোষায় না। আর বলবেন না স্যার, ওই কাঠের ঠ্যাংওয়ালা লোকটা এসে ওনার কানে কি যে মন্ত্র দিয়েছে জানি না। আমার হাজবেন্ডও সব ছেড়ে ছুড়ে বড় ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছেন। লোকটাকে যেমন কুৎসিত দেখতে তেমনি বিশ্রী তার কথাবার্তা।
কাঠের ঠ্যাং বলেন কি?
হ্যাঁ, কাঠের পা আছে লোকটার, মুখ দেখে মনে হয় মনুষ্যরূপী বাঁদর। গতকাল অনেক রাতে এসেছিল, আগেও এসেছে, কিন্তু গতকাল রাতে বোধহয় আমার হাজবেন্ড জানতো যে লোকটা আসবে, তাই লঞ্চটাকে তৈরি রেখেছিল।
আপনি তখন দেখেছিলেন লোকটাকে?
না, তবে মার্কা মারা হেরে গলা শুনেই বুঝেছিলাম ওই এসেছে। তখন আন্দাজ রাত তিনটে, লোকটা জানলায় টোকা মেরে জাগিয়ে তুলল আমাদের। কদাকার গলায় বলল, উঠে পড়ো হে, কাজে কম্বে যেতে হবে তো। আর আমার হাজবেন্ডও উঠে পড়লেন, আর বড় ছেলে জিমকে নিয়ে বেরিয়ে গেলেন কিছু না বলেই। অত রাতেও কাঠের পায়ের আওয়াজ স্পষ্ট শুনেছি।
কাঠের পাওয়ালা লোকটা একা ছিল?
অন্য কারোর গলার আওয়াজ তো শুনিনি।
মাফ করবেন মিসেস স্মিথ, আপনার সময় নষ্ট করলাম। আসলে আপনাদের স্টিম লঞ্চটার প্রচুর সুখ্যাতি শুনেছি, মানে যেটা মিস্টার স্মিথ ওই লোকটাকে নিয়ে গেছেন।
ওই অরোরার কথা বলছেন?
ঠিক ধরেছেন, অরোরা নিশ্চয়ই ওই সবুজ হলদে দাগ কাটা লঞ্চটার মতো নয়।
একদমই না, আমাদের অরোরা ছিমছাম গড়নের, সত্য রং করা হয়েছে, কালোর উপর লাল দাগ কাটা।
বাহ, খুব সুন্দর। চিমনিটাও কি কালো?
না, কালোর উপর সাদা ডোরা কাটা।
ধন্যবাদ মিসেস স্মিথ। আমি নদীপথের সামনের দিকে যাব, অরোরার দেখা পেলে মিস্টার স্মিথকে জানাবো যে আপনি চিন্তায় আছেন। আসি এখন।
আসুন।
হোমসকে নিরীহ কথাবার্তার ফাঁদ পেতে প্রয়োজনীয় তথ্য বের করতে দেখে ভীষণ হাসি পাচ্ছিল। মিসেস স্মিথের থেকে বিদায় নিয়ে হোমস বলল,
ওয়াটসন, এই নৌকোটা একজন মাঝি রয়েছে, চলো নদী পেরিয়ে ওপাশে যাই।
হোমস পথপ্রদর্শক আর আমি স্রেফ পথিক। টবিকে নিয়ে চুপচাপ নৌকোয় উঠলাম। যেতে যেতে হোমস খোলসা করল,
এসব মানুষদের সাথে মেপে ঝুপে কথা বলতে হয়। তুমি যদি এদের বুঝিয়ে দাও যে এরা যাই বলুক তাতে তোমার কিছু এসে যাবে না, দেখবে সব কথা গলগলিয়ে উড়ে দিচ্ছে।
হ্যাঁ বুঝলাম, কিন্তু হোমস, অরোরা নামে সেই স্টিমারের পিছু নেবে কি করে?
এটাই দুর্দান্ত কঠিন কাজ ওয়াটসন। এখান থেকে গ্রিনিচের মধ্যে কতগুলো জাহাজ ঘাটা আছে বলতো? নদী ভাগ হয়ে গিয়ে কতগুলো জলজ গলিখুঁচি সৃষ্টি করেছে। মাইলের পর মাইল বিস্তৃত জায়গা খুঁজতে গেলে সপ্তাহ কাবার হয়ে যাবে।
তাহলে তো পুলিশের সাহায্য নিলেই হয়।
প্রয়োজনে শেষ মুহূর্তে জানাব। এসব ব্যাপারে আমি একলা কাজ করতেই পছন্দ করি।
আচ্ছা, বিজ্ঞাপন দিলে হয় না? আশপাশের জেটি, জাহাজ ঘাটার মালিক বা কর্মীরা সেটা দেখে খবর দিতে পারে আমাদের।
খেপেছ নাকি? বিজ্ঞাপন দিলেই লোকগুলো টের পেয়ে যাবে, তাদের টিকিটিরও খোঁজ পাব না। কিন্তু আমাদের একটা সুবিধে আছে, এই লোকগুলো ভাবছে তারা নিরাপদ, তাই তাদের কোনো তাড়া নেই। জোন্স যে থ্যাডিয়াস সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে, সেটা খবরের কাগজ মারফত আসল আততায়ীর কাছে পৌঁছে গেলেই আমাদের মঙ্গল। তারা ভাববে পুলিশ ভুল রাস্তায় তদন্ত চালাচ্ছে।
মিল ব্যাংকে আমরা তিনজন, মানে আমি, হোমস আর টবি নেমে পড়লাম। এবার কি করব জিজ্ঞেস করায় হোমস বলল,
ওই ঘোড়ার গাড়িটা ধরে বাড়ি গিয়ে ঘন্টাখানে ঘুম দেব, মন বলছে আজ রাত জাগতে হবে। টবিকে আমাদের কাছেই রেখে দেবো, আর একবার টেলিগ্রাফ অফিসে যেতে হবে।
বেকার স্ট্রিট যাওয়ার পথে ঘোড়ার গাড়ি গ্রেট পিটার স্ট্রিট পোস্ট অফিসের সামনে দাঁড়াল। হোমস সেখানে ঢুকে মিনিট খানেকের মধ্যেই বেরিয়ে এল। চোখ নাচিয়ে বলল,
মনে আছে জেফারসন হোপ কেসে আমি একটি বিশেষ গোয়েন্দা বাহিনীকে নিয়োগ করেছিলাম?
ভালোভাবেই মনে আছে, কেন বলতো?
এই কেসেও তাদের সাহায্য লাগবে। আমার প্রিয়পাত্র উইগিন্সকে একটা টেলিগ্রাম করলাম। আমার বিশ্বাস বাড়ি ফিরে ব্রেকফাস্ট করার আগেই উইগিন্স নিজের দলবল নিয়ে এসে পড়বে।
ঘড়ির কাঁটা তখন 8 আর 9 এর মাঝামাঝি। সারা রাত কেটেছে দৌড়ঝাঁপ আর উৎকণ্ঠায়। শরীর ক্লান্তিতে ভেঙে আসছে, পেটে দাউ দাউ করে চলছে প্রাণান্তকর খিদে। রহস্যে উল্লাসে মেতে ওঠার শক্তি বা ইচ্ছে সে মুহূর্তে আমার মধ্যে অন্তত আর অবশিষ্ট ছিল না। বাথলমিউ শল্টুর মৃত্যু নিয়ে আফসোস থাকলেও রাগে বিহ্বল হয়ে যায়নি। আমার প্রধান লক্ষ্য মেরির প্রাপ্যটা তার হাতেই তুলে দেওয়া। কিছু আবেগ নিজের আগেও কাউকে রাখার শিক্ষা দেয়। গরম জলে স্নান করার পর একটু তরতাজা বোধ করলাম। টবিকে খেতে দিয়ে টেবিলে পৌঁছে দেখলাম ব্রেকফাস্ট তৈরি। হোমস পেয়ালায় কফি ঢালতে ঢালতে বলল,
আজকের খবরের কাগজে নরউডের খবরটা ছেপেছে। সাংবাদিক ভদ্রলোক মুক্ত কণ্ঠে ইন্সপেক্টর জোন্সের প্রশংসা করেছে।
স্যান্ডউইচ চিবোতে চিবোতে কাগজটা টেনে নিয়ে হেডলাইন দেখলাম, আপার নরউডে আলোড়ন সৃষ্টি করা হত্যাকাণ্ড। বাহ, বেশ রোশেই লিখেছে তো। গতকাল রাত 12টায় পন্ডিচেরি লজের বাসিন্দা বাথলমিউ শল্টকে নিজের শয়নকক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখে বোঝা যায় এটি স্বাভাবিক মৃত্যু নয়। বিশেষ সূত্র অনুযায়ী ঘরে বা বাথলমিউ শল্টর শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্ন ছিল না। তবে পন্ডিচেরি লজ থেকে হীরে জহরত ও মূল্যবান ধনরত্ন খোয়া গিয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের খ্যাতনামা অফিসার ইন্সপেক্টর জোন্স খবর পাওয়ার অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে হাজির হন। আর প্রখর অনুসন্ধান রহস্যের সমাধান করে। ইন্টারেস্টিং। ইতিমধ্যেই থ্যাডিয়াস শল্টো, পন্ডিচেরি লজের হাউসকিপার মিসেস বার্নস্টোন, মৃত ব্যক্তির ভারতীয় বাটলার লাল রাও এবং দারোয়ান ম্যাকমাডোকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের সক্রিয় উদ্যোগ এবং আধিকারিকের বুদ্ধিমত্তা এই হত্যাকাণ্ডে দ্রুত জবনিকা টানে। ওয়ান্ডারফুল।
উদ্যোগ, বুদ্ধিমত্তা, দ্রুত জবনিকা, বেড়ে লিখেছে কি বল ওয়াটসন?
ভাগ্য ভালো উদ্যোগের জোয়ারে ভেসে মিস্টার জোন্স আমাদের দুজনকে হাজতে ঢোকাননি। ইতিমধ্যে দরজার ঘন্টা বেজে উঠল, আর তারপরেই শুনলাম মিসেস হাডসনের আর্তনাদ।
সকাল সকাল চার পাঁচটা আস্তা করে পরিণত করলো, হে ভগবান, একটু আগেই পরিষ্কার করেছিলাম।
আমি উঠতেই যাচ্ছিলাম, হোমস হাত তুলে থামালো।
রোশো ডাক্তার, জানি কারা এসেছে।
সিঁড়িতে একাধিক পায়ের আওয়াজ আর কথাবার্তার আওয়াজ পেলাম। তারপরেই দরজা খুলে হুড়মুড়িয়ে ঢুকলো প্রায় ডজনখানেক অল্প বয়সী ছেলে। প্রত্যেকের পোশাক আশাকের সাথে পরিচ্ছন্নতার সম্পর্ক বহুযুগ আগেই বিচ্ছিন্ন হয়েছে, তবে এই পোশাকে তারা ভিড়ে মিশে যেতে পারে অনায়াসে। ঘরে ঢুকেই তারা শৃঙ্খলাবদ্ধ সৈন্যদের মতো আমাদের সামনে দাঁড়াল। এদের মধ্যে নেতা গোছের একজন এগিয়ে এল, কাকতাড়ুয়ার মনুষ্য সংস্করণ বোধহয়। ছেলেটা হোমসের দিকে তাকিয়ে আনুগত্যের সুরে বলল,
স্যার, আপনার টেলিগ্রাম পাওয়া মাত্র সকলকে হাজির করেছি স্যার।
হ্যাঁ, চলে এসেছি আমরা সবাই।
থ্যাংক ইউ উইগিন্স। মন দিয়ে শোনো, একটা স্টিম লঞ্চের খবর চাই। লঞ্চের নাম অরোরা, মালিকের নাম মর্ডেকাই স্মিথ। লঞ্চে কালোর ওপর লাল দাগ কাটা, চিমনিতে রয়েছে কালোর ওপর সাদা ডোরা। লঞ্চটা নদীপথে গিয়েছে। তোমাদের একজন মিল ব্যাংকের উল্টো দিকে স্মিথের আস্তানার কাছে থাকবে, খোঁজ নিয়ে দেখবে লঞ্চটা ফিরেছে কিনা। বাকিরা চারপাশে ছড়িয়ে পড়ে খুঁজবে, কোনো খবর পেলেই আমাকে জানাবে, বুঝেছো?
একদম স্যার, একদম স্যার, একদম স্যার।
এই যে তোমাদের প্রত্যেকের জন্য একটা করে শিলিং, যে নৌকোটাকে খুঁজে পাবে তার জন্য একটা গিনি পুরস্কার হিসেবে অপেক্ষা করছে। এবার সবাই কাজে লেগে পড়ো।
ছেলেগুলো দুধ দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়ল।
ওয়াটসন, এদের চোখ এড়িয়ে কিছু করার ক্ষমতা লন্ডন শহরে কারণ নেই। হেন কোনো জায়গা নেই যেখানে এরা পৌঁছতে পারে না। এইটা আমার রেজিমেন্ট, নাম বেকার স্ট্রিট রেগুলার্স। আজ সন্ধ্যের আগেই আশা করি লঞ্চটাকে খুঁজে বের করে ফেলবে এরা। আপাতত আমাদের আর কোনো কাজ নেই।
আচ্ছা, তোমার ক্লান্তি লাগছে না হোমস?
ওয়াটসন, পরিশ্রম আমায় পরিশ্রান্ত করে না। হাত পা গুটিয়ে বসে থাকলেই বরং আমার হাঁপ ধরে। এখন একটু পাইপ টানবো আর এই কেসটার অলিতে গলিতে ঘুরে বেড়াবো। কাঠের পাওয়ালা মানুষ খুব একটা চোখে পড়ে না, কিন্তু এখানে রহস্যের মূল খুঁটি তার সহকারী।
সে কে হোমস?
ছোটখাটো পায়ের দাগ আঙুল দেখেই বোঝা যায় তার সাথে জুতোর সাক্ষাৎ হয়নি কোনোদিন। পাথরের মাথাওয়ালা লাঠিটা, বিষাক্ত ডাট, এসব মিলিয়ে কিছু ঠাহর করতে পারছ?
এবার বুঝেছি, লোকটা একটা উপজাতির সদস্য, সাইনোফোর্ডের তিন ভারতের একজন।
না, সেই সন্দেহ হয়েছিল বটে, কিন্তু খালি পায়ের ছাপ দেখে সেটা আর বিন্দু মাত্র নেই। ওই বিষাক্ত ডাট ছোঁড়ার জন্য একটি বিশেষ অস্ত্র চাই, ব্লো পাইপ। কিন্তু প্রশ্নটা হল,
হোমস হাত বাড়িয়ে বুককেস থেকে একটা বই বের করে পাতা উল্টে বলল,
আন্দামান দ্বীপপুঞ্জ, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, সফেন সমুদ্র, জলে রক্তপিপাসু হাঙর, পোর্ট ব্লেয়ার, বিশাল জেল কমপ্লেক্স, আর কি আছে, আর কি আছে, এই যে আন্দামানের উপজাতি, পৃথিবীর সবচেয়ে খর্বকায় জনজাতির মধ্যে অন্যতম। গড় উচ্চতা 4 ফিটের মতো, অত্যন্ত দুর্ধর্ষ, রুক্ষ, একগুঁয়ে প্রকৃতির। চট করে কাউকে কাছে ঘেঁচতে দেয় না, কিন্তু কেউ তাদের বিশ্বাস অর্জন করলে তার জন্য প্রাণও দিতে পারে এরা। এদের চেহারার অনুপাতে মাথাটা বড়। ব্রিটিশরা শত চেষ্টা করে এদের মন জয় করতে পারেনি। ওই চত্বরে জাহাজ ডুবি হলে বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। সলিল সমাধি বা হাঙরের পেটে যাওয়া থেকে বেঁচে এদের খপ্পরে পড়লে হয় পাথরের মুগুরের আঘাতে খুলি হবে দু ফাঁক, বা বিষাক্ত তীরের আঘাতে মরতে হবে। তারপর শুরু হবে এদের মহাভোজ। বাহ, সাংঘাতিক অতিথি বৎসল তো।
স্মল এরকম একজনকে জোগাড় করল কিভাবে?
ইনি ওই দ্বীপেরই বাসিন্দা ওয়াটসন। স্মল আন্দামান থেকেই তাকে এখানে নিয়ে এসেছেন। ওয়াটসন, তোমাকে দেখেই বোঝা যাচ্ছে তুমি ভীষণ ক্লান্ত। তুমি এখানটা একটু গড়িয়ে নাও, দেখি আমি তোমায় ঘুম পাড়াতে পারি কিনা।
হোমস বেহালাটা বের করল। আমি সোফাতেই শরীরটা এলিয়ে দিলাম, কানে খেলা করতে শুরু করল মিষ্টি সুর, চোখের সামনে বেকার স্ট্রিট যে কোথায় মিলিয়ে গেল আমি সুরের মেঘে ভাসতে ভাসতে দেখলাম ম্যারি মস্টন মোহময় দুচোখ নিয়ে হেসে বলছেন,
আসুন আসুন ডক্টর ওয়াটসন, অপেক্ষায় রয়েছি।
ঘুম থেকে উঠে দেখলাম দুপুর গড়িয়ে গিয়েছে। হোমস আরাম কেদারায় ঠায় বসা, কিন্তু এ কি, হোমসের মুখে স্পষ্ট দুশ্চিন্তা আর হতাশার ছাপ কেন?
তুমি এত গভীর ঘুমে আচ্ছন্ন ছেলে যে কোনো কিছুই তোমার কানে ঢোকেনি।
আমি ধরফড়িয়ে উঠে বসে বললাম, নতুন কোনো খবর পেলে?
না, আর সেটাই ভীষণ আশ্চর্য লাগছে। উইগিন্স একটু আগে এসে জানিয়ে গেল যে লঞ্চটার খোঁজ পাওয়া যায়নি। সময় গড়িয়ে যাচ্ছে, এদিকে খবর পাচ্ছি না। মুশকিল হল এখন অপেক্ষা করা ছাড়া গতি নেই। বাটসন, তুমি কোথাও যেতে চাইলে ঘুরে এসো, আপাতত আপাতত আমি কোথাও যাচ্ছি না, যদি কোনো খবর আসে।
আচ্ছা, বলছিলাম তাহলে আমি একটু ক্যাম্বারওয়াল থেকে ঘুরে আসব। গতকাল রাতে মিসেস ফরেস্টার অনেক করে আসতে বলেছিলেন।
হ্যাঁ, সাবধানে যেও, তাড়াহুড়োয় পা পিছলানোর ঝুঁকি থাকে।
কি হলো ব্যাপারটা? হোমস কি আমায় খোঁচা দিল? পাল্টা জবাব না দিয়েই বললাম, বেশ, ঘন্টা দুয়েকের মধ্যে ফিরব।
ওয়াটসন, যাচ্ছ যখন টবিকে শেরমানের কাছে ফেরত দিয়ে আসতে পারবে? আর শোনো, শেরমানকে কিছু পাউন্ড দিয়ে দিও, ওর পোষ্য আমাদের অনেক সাহায্য করেছে।
টবিকে ফেরত এবং শেরমানের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে ক্যাম্বারওয়ালে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। মিসেস ফরেস্টার ও মেরি আমায় উষ্ণ অভ্যর্থনা জানালেন। কফি আর পাই সহযোগে গল্পগুজব শুরু হল। আমার মুখে কেসের সংক্ষিপ্ত বিবরণ শুনে মিসেস ফরেস্টার তো চোখ কপালে তুলে বললেন,
আপনি এ তো পুরো অ্যাডভেঞ্চার উপন্যাস। মেরি, তুমি কি করে এত শান্ত আছো বলতো? এই ঐশ্বর্য হাতে এলে পৃথিবীর কোনো কিছুই আর তোমার সাধ্যের বাইরে থাকবে না।
আমি বেশি চিন্তিত থাডিয়াস শল্টকে নিয়ে। উনি তো আমাকে ঠকাননি, তাই ওনাকে নির্দোষ প্রমাণ করাটা আমাদের কর্তব্য।
মেরির কথায় আমার মনে আরো একটা আলো উজ্জ্বল হল। বেকার স্ট্রিট ফিরে দেখি হোমসের পাইপ আর বই টেবিলের উপরই রয়েছে, কিন্তু তাদের মালিকের কোনো চিহ্নই নেই। মিসেস হাডসনকে জিজ্ঞেস করায় বললেন,
নিজের ঘরেই রয়েছেন, ওনার শরীর ঠিক আছে তো?
কেন বলুন তো?
ঘরময় অস্থিরভাবে পাইচারি করছেন, নিজের মনে বিড়বিড় করে কি যেন বকছেন, বেল বাজলেই এক লাফে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন কে এলো, তারপর দড়াম করে দরজা বন্ধ করে দিচ্ছেন। আপনি একটু দেখবেন, ওষুধ টষুধ লাগলে বলুন।
না না মিসেস হাডসন, চিন্তার কিছুই নেই, আসলে হোমস একটু রেস্টলেস হয়ে রয়েছে, এভরিথিংস ফাইন। মুখে ও কথা বললেও হোমসের এরকম অবস্থা একটুও ভালো লাগছিল না। আমি জানি ও রহস্যের সাতমহলা ঢেউয়ের বিপরীতে প্রাণপণ সাঁতার কাটার আপ্রাণ চেষ্টা করছে। পরদিন সকালে ব্রেকফাস্ট টেবিলে হোমসকে দেখে প্রায় আঁতকে উঠলাম। কি, এক রাতে নিজের কি হাল করেছো? মুখ চোখ তো একেবারে বসে গেছে।
সে তো বসবেই, সারা রাত দুচোখের পাতা এক করতে পারিনি। চারপাশে লোক লাগিয়েছি, সাধ্যে যা কুলোয় সবই করেছি, তা সত্ত্বেও কিচ্ছু জানতে পারছি না। এবার আমাকে ধরে নিতে হবে যে এরা স্টিম লঞ্চটাকে ভেঙে চুরে ডুবিয়ে দিয়েছে, কিন্তু সেই ব্যাখ্যাটা ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না।
মিসেস স্মিথ আমাদের ভুল পথে ঠেলে দিচ্ছেন না তো?
না না না, আমি খোঁজ নিয়েছি, অরোরা নামের একটা স্টিম লঞ্চ সত্যিই রয়েছে।
হোমস, ওই লোকগুলো তো নদীর অন্য দিক দিয়েও যেতে পারে।
একটা সার্চ পার্টির বন্দোবস্ত করা হয়েছে, তারা রিচমন্ড অব্দি খোঁজ খবর করবে। আজও যদি খবর না পাই তাহলে লঞ্চের খোঁজ কাটিয়ে ওই লোকগুলোকে ধরার চেষ্টা করব। যেভাবেই হোক খোঁজ পেতে হবে, খোঁজ পেতে হবে, খোঁজ আমি পাবই ওয়াটসন।
কিন্তু কোনো খোঁজই এলো না। সন্ধ্যের দিকে একবার ক্যাম্বারওয়াল গেলাম। গল্পগুজব করে ফিরে দেখি হোমস মাথা নিচু করেই চেয়ারে বসে। চোখ মুখ দেখে মনে হল হতাশার গভীর খাদের ধারে এসে দাঁড়িয়েছে। আমার কয়েকটা কথার দায়সারা উত্তর দিল শুধু। তারপর একসময় কেমিক্যাল অ্যানালিসিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বানসেন বার্নারে কি সব গরম করে পরীক্ষা করতে শুরু করল। তার বিটকেল গন্ধের টেকা সহ্য করতে না পেরে নিজের ঘরে চলে এলাম। কখন ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই, শেষ রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। দেখি হোমস বিছানার পাশে দাঁড়িয়ে পুরো দস্তুর জাহাজের পোশাকে, গায়ে জ্যাকেট, গলায় চকরা বকরা স্কার্ফ। আধো ঘুমে চোখে প্রশ্ন করার আগেই হোমস বলল,
একটাই রাস্তা খোঁজা বাকি রয়েছে, সেটাই দেখতে চললাম।
আমি তৈরি হয়ে গেছি একটু।
না ওয়াটসন, উইগিন্স বেচারা কাল রাতে খুব মন মরা হয়েছিল, আর যদি জেদের বসে খবর নিয়ে আসে তখন এখানে কাউকে পাবে না, তাই তোমার বেকার স্ট্রিটে থাকাটা দরকার।
ঠিক আছে হোমস, ইউ গো অ্যাহেড দেন।
ব্রেকফাস্ট অবধি কোনো খবরই পেলাম না। সকালের খবরের কাগজটা তুলে দেখি হেডলাইনটা পাল্টেছে, ছাপার অক্ষরে লেখা নরউড হত্যাকাণ্ডে নয়া মোড়। আমি পড়তে শুরু করলাম। নতুন প্রমাণের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে নরউড হত্যাকাণ্ডে থ্যাডিয়াস শল্টোর জড়িত থাকার কোনো সম্ভাবনা নেই। গতকাল সন্ধেবেলায় তিনি তার হাউসকিপার, বাটলার এবং দারোয়ান ছাড়া পেয়েছেন, তবে স্কটল্যান্ড ইয়ার্ড এখনো তদন্তটা চালাচ্ছে। যাক বাবা, থ্যাডিয়াস তাহলে রেহাই পেলেন। কিন্তু হোমস যেখানে কোনো ক্লু পাচ্ছে না, সেখানে পুলিশ তদন্তটা চালাচ্ছে কিভাবে? ঠিক এই সময় কাগজের একটা বিজ্ঞপ্তিতে চোখটা আটকে গেল। তাতে লেখা, নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, নাবিক মর্ডেকাই স্মিথ ও তার জ্যেষ্ঠ পুত্র জেম গত মঙ্গলবার রাত 3টে নাগাদ অরোরা নামের স্টিং লঞ্চে রওনা দিয়েছিলেন। লঞ্চে কালোর ওপর লাল দাগ কাটা, চিমনিতে রয়েছে কালোর ওপর সাদা ডোরা। কেউ খবর দিতে পারলে তাকে 5 পাউন্ড পুরস্কার দেওয়া হবে। মর্ডেকাই স্মিথ বা অরোরার ব্যাপারে তথ্য জানা থাকলে যোগাযোগ করুন স্মিথের জাহাজ খাটায় তার মিসেসের সঙ্গে, বা 221B বেকার স্ট্রিটে। কীর্তিটা যে আমার বন্ধুর তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হল না, অন্যথায় বেকার স্ট্রিটের ঠিকানাটা কে দেবে? কিন্তু হোমস তো কাগজে বিজ্ঞাপন দেবার ঘোরতর বিরোধী ছিল, সে এমনটা করবে কেন? তবে বিজ্ঞাপনটা কায়দা করে দিয়েছে এটা বলতেই হবে। আমরা যাদের পেছনে ছুটছি তারা এই বিজ্ঞপ্তি পড়লে একজন বিচলিত স্ত্রীর আরতি ছাড়া আর কিছুই পাবে না। একবার মনে হলো যেখানে সহজ রাস্তা অবলম্বন করলে কাজ সারা যায়, সেখানে জটিল কিছু খাড়া করতে গিয়ে কি ব্যাপারটা হাত থেকে বেরোতে বসেছে? কিন্তু হোমসেরও ভুল হতে পারে, এটা আমার মন একদম মানতে চায় না। একসময় কেউ ডোরবেল বাজাল। খবর নিল কেউ? হাজির হলেন ইন্সপেক্টর জোন্স। আজ তার ওপর চালাক ভাবটা একদম নেই। মৃয়মান গলায় বললেন,
মিস্টার হোমস আছেন?
না, বেরিয়েছেন, আপনি বসুন। সিগার চলে?
হ্যাঁ, হলে মন্দ হয় না, মামলার চাপে চিড়ি চ্যাপটা হয়ে যাচ্ছি মশাই।
হ্যাঁ, কাগজ পড়ে তার কিছুটা আঁচ পেয়েছি।
বসি। হ্যাঁ, আর বলবেন না, পুরনো থিওরির পিণ্ডি চটকে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছি। থ্যাডিয়াস শল্টো এমন একখানা অ্যালিবাই দিল না যে না ছেড়ে উপায় ছিল না। কিরকম জানেন, বার্থলোমিউ শল্টোর ঘর ছেড়ে বেরুনোর পর থেকেই থ্যাডিয়াস কারুর না কারুর চোখের সামনে ছিল। তাই ছাদ বেয়ে উঠে ট্র্যাপডোর বেয়ে নেমে খুন করার যুক্তিটা টিকছে না। এরকম গুলিয়ে দেওয়াকে জমে দেখিনি মশাই। তাই বলছিলাম ওই আর কি, মিস্টার হোমসের যদি একটু সাহায্য পাওয়া যেত। হেন, কোনো রহস্যই নেই যা ওর কাছে হার মানেনি। ওর পদ্ধতিগুলো ঠিক প্রচলিত ধাঁচের নয় তো, তাই সবাই চোখ কপালে তোলে। পুলিশে থাকলে প্রচুর নাম করতেন, তাছাড়া উনি তো আমায় টেলিগ্রাম করে আসতে বললেন।
হোমস আপনাকে আসতে বলেছে এখানে?
হ্যাঁ, তাহলে আর বলছি কি। দেখুন,
ইন্সপেক্টর জোন্স পকেট থেকে একটা কাগজ বের করে দেখালেন। দেখলাম সেটা বেলা 12টা নাগাদ পাঠানো হয়েছে। তাতে লেখা, এখনই বেকার স্ট্রিট যান, আমি না থাকলে অপেক্ষা করবেন, ওয়াটসন থাকবে, আজই রহস্যময় নাটকের শেষ পালা। আমি টেলিগ্রামটা পড়ে লাফিয়ে উঠলাম। এ তো সুখবর, হোমস রাস্তা খুঁজে পেয়েছে ইন্সপেক্টর জোন্স।
বলছেন সত্যি? ওই শুনুন, সিঁড়িতে পায়ের আওয়াজ পাচ্ছি, হয়তো মিস্টার হোমস ফিরলেন।
ঠিক কথা, সিঁড়িতে পায়ের আওয়াজ পেলাম, আর মাঝে মাঝে থেমে জোরে নিঃশ্বাস নেওয়ার আওয়াজও। হোমস নয়, বয়স্ক মানুষ বোধ হয়, সিঁড়ি ভেঙে উঠতে কষ্ট হচ্ছে। খানিক বাদে তিনি আমাদের দরজায় এসে হাজির হলেন। যা ভেবেছিলাম তাই, একজন বয়স্ক নাবিক, পরনে মলিন জ্যাকেট, মাথাটা নোয়ানো, হাঁটু দুটো থরথরিয়ে কাঁপছে। ঘরে ঢুকে হাতের লাঠির ওপর ঝুঁকে পড়ে কষ্ট করে নিঃশ্বাস নিলেন। লোকটার গলার রংচঙে স্কার্ফ মুখের অনেকটা ঢেকে রেখেছে। সরু চোখ জোড়াকে পাহারা দিচ্ছে একজোড়া ঘন সাদা ভুরু। জিজ্ঞেস করলাম,
এক্সকিউজ মি, কাকে চাই?
শার্লক হোমস মহাশয় বাড়ি আছেন?
না, তবে কিছু বলার থাকলে আমায় বলতে পারেন। আপনি কি স্টিম লঞ্চের খবর এনেছেন?
এনেছি বটেই তো। নৌকো কোথায় রয়েছে? লোকগুলো কোন চুলোয় গিয়েছে? জেল্লার পাথর কোথায় রয়েছে? এই বুড়ো সব জানে।
তাহলে আমাকে বলুন, আমি ওনাকে জানিয়ে দেব।
শার্লক হোমস যখন বাড়িতে নেই তখন কিচ্ছুটি বলবো না। আপনাকে ভালো মানুষ বলে ঠাহর হচ্ছে না, 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 কিচ্ছুটি বলবো না।
ভদ্রলোক আধা খুঁড়িয়ে আধা গড়িয়ে দরজার দিকে যাচ্ছিলেন। ঠিক তখনই ইন্সপেক্টর জোন্স রাস্তা আগলে দাঁড়ালেন।
শার্লক হোমসকে খবরটা দিতে চান তো? ঠিক আছে, শার্লক হোমসকেই খবরটা দেবেন। তিনি যতক্ষণ না আসছেন ততক্ষণ আপনিও এখানেই থাকবেন।
বৃদ্ধ মানুষটি তপ্ত গলায় বললেন,
একজনের সাথে দেখা করতে এসেছি, সে নেই। দুজন অচেনা মিনছে কিনা আমাকে আটকাচ্ছে, আচ্ছা মুশকিল।
আহা, শান্ত হয়ে বসুন না, আপনার কোনো ক্ষতি হবে না। ওই যে দেখুন কি মখমলি সোফা, দেখুন ওখানে বসুন। হোমস ফিরল বলে, ওয়েট। ভদ্রলোক সোফায় কোঁজ হয়ে বসে পড়লেন। আমি আর জোন্স সিগার সহকারে নিজেদের মধ্যে কথা বলছিলাম। সম্বিত ফিরল বুড়োর গলায়,
আচ্ছা মানুষ, হে, সিগার টানছেন,
আমাকে দিতে পারছেন না?
আমরা লোকটার দিকে তাকিয়ে থ মেরে গেলাম। কোথায় বুড়ো? ধারালো হাসি আর তীক্ষ্ণ চোখ জোড়া নিয়ে সেখানে বসে আমার বন্ধু শার্লক হোমস। আমি লাফ মেরে উঠলাম, হোমস, তুমি কি করে এখানে? ওই বুড়ো লোকটা কোথায় গেল? হাতে ধরা পরচুলা আর নকল জুলপি দেখিয়ে হোমস বলল,
এখানে। ওয়াটসন, ছদ্মবেশ ধরায় আমার হাজ্যস আছে জানি, কিন্তু তোমাদের চোখে ধুলো দিয়ে সসম্মানে উতরে যাব ভাবিনি।
আপনি
আপনি বসে চতুর চূড়ামণি, ওই ঘর ঘরে কাশি, ওই দুর্বল পায়ে হাঁটা চলা, একেবারে নিখুঁত মজায়, ভাবতেই পারছি না। ইন্সপেক্টর জোন্স, এই চত্বরের অপরাধীদের কাছে আমি পরিচিত মুখ, তাই নিশ্ছিদ্র ছদ্মবেশ নিতে হতো। আপনি আমার টেলিগ্রাম পেয়েছিলেন তো?
আরে পেয়েই তো এখানে এসেছি।
আপনার কেস কেমন এগোচ্ছে?
আরে সে তো পুরো ভক্কা মশাই, প্রমাণের অভাবে সবাইকে ছাড়তে বাধ্য হয়েছি।
আমি এই কেসের মূল দুই অপরাধীকে ধরে দেব, আপনি এই কেস সমাধান করার সব কৃতিত্ব নিন, আমার আপত্তি নেই, কিন্তু আমার কথা আপনাকে অক্ষরে অক্ষরে মানতে হবে। রাজি আছেন?
রাজি বলে রাজি, শুধু লোক দুটোর হদিশ দিন।
তার জন্য একটা দ্রুতগামী স্টিম লঞ্চ লাগবে, ওয়েস্টমিনস্টার স্টেয়ার্সে আজ সন্ধে সাতটায়।
বন্দোবস্ত হয়ে যাবে, আর কি চাই?
দুজন শক্ত সমর্থ লোক
পাবেন। আর বলুন,
লোকগুলোকে ধরতে পারলেই হীরে জহরত মণি মাণিক্য আমাদের কবজায় আসবে, তার অর্ধেক একজন মহিলার ন্যায্য প্রাপ্য। আমি চাই সেই গুপ্তধনের বাক্স তিনিই প্রথম খুলে দেখুন।
বড্ড বেয়া আবদার, কিন্তু গোটা ব্যাপারটাই যখন সৃষ্টি ছাড়া তখন এটুকু মেনে নেওয়াই যায়, কিন্তু তারপর সেটা তদন্তের জন্য প্রশাসনের কাছে জমা দিতে হবে মিস্টার হোমস।
গ্রিড, আরেকটা কথা, এই মামলার কয়েকটা বিষয় আমি সরাসরি জোনাথন স্মলের মুখ থেকে শুনতে চাই, এই বেকার স্ট্রিটের বৈঠকখানায়। আপনার আপত্তি নেই তো?
আপনি তাকে পাকড়াও করে যত খুশি কথা বলুন, বাদশাদার কোনো প্রশ্নই নেই। আর কিছু?
আরেকটা কথা, আজকে ডিনারটা আপনি এখানেই সারবেন।
ধন্যবাদ, ধন্যবাদ।
ডিনারের পর হোমস তিনটে গ্লাসে ওয়াইন ঢেলে নিজের গ্লাসটা শূন্যে তুলে বলল,
টু দ্য সাকসেস অফ আওয়ার লিটল এক্সপেডিশন। চলো, সময় হয়ে গিয়েছে, এবার বেরোতে হবে। তোমার রিভলভারটা সঙ্গে নাও ওয়াটসন, মন বলছে আজ সেটা কাজে লাগবে।
ওই যে আমাদের ক্যারেজ এসে গেছে, ঠিক 6:30 আসতে বলেছিলাম। প্রশংসনীয় সময় অনুবর্তিতা।
সন্ধে 7টার আগেই আমরা ওয়েস্টমিনস্টার জাহাজ ঘাটায় হাজির হলাম। আমাদের লঞ্চ অপেক্ষা করছিল। হোমস সেটা তীক্ষ্ণ চোখে পরিদর্শন করে বলল,
ওই সবুজ রঙা ল্যাম্পটা সরিয়ে নিন ওখান থেকে, ওটা দেখলেই বোঝা যাবে যে লঞ্চটা পুলিশের।
হোমসের হুকুম তামিল হওয়ার পর আমাদের নৌযাত্রা শুরু হল। একজন কর্মী রইলেন ইঞ্জিনের দায়িত্বে, আরেকজন রাডারের, আর ছিলেন শক্তিশালী চেহারার দুজন কনস্টেবল। জোন্স প্রশ্ন করলেন,
কোথায় যাব আমরা? টাওয়ারের দিকে চলুন, জেকবসনের ইয়ার্ডের উল্টো দিকে থামলেন।
আমাদের লঞ্চটা অন্যান্য নৌকাগুলোকে বিদ্যুৎ গতিতে কাটিয়ে বেরিয়ে গেল। হোমসের মুখে দেখলাম মুচকি হাসি, অর্থাৎ সে খোশ মেজাজে আছে। বলল,
ওয়াটসন, মনে আছে গতকাল আমার মেজাজ খিঁচড়ে ছিল?
দিব্যি মনে আছে।
কাল বুঝলাম কাজে বদল আনাই আদর্শ বিশ্রাম, তাই সব ছেড়ে ছুড়ে কেমিক্যাল অ্যানালিসিস নিয়ে পড়েছিলাম। এক্সপেরিমেন্ট করতে করতেই ঘটনাগুলো পরপর সাজাচ্ছিলাম। আমার ছেলেরা আঁতি পাঁতি করে খুঁজে ফেলেছে, কিন্তু লঞ্চের দেখা পাইনি। জাহাজ ঘাটা জেটিতে কোথাও সেটা নেই, ফিরেও আসেনি। গেল কোথায় তবে? লোকগুলো কি নৌকোটা ভেঙে চুরে ডুবিয়ে দিল? তারপর বিদ্যুৎ ঝলকের মতো একটা কথা মনে পড়ল। পণ্ডিচেরির লজে নজর রাখতে স্মলকে লন্ডনে আসতে হয়েছিল। তার পক্ষে নিমেষে হাওয়া হয়ে যাওয়া অসম্ভব। সবকিছু গুটিয়ে কেটে পড়তেও অন্তত দু একদিন সময় লাগবে। এই সম্ভাবনার উপর নিজের যুক্তিটা সাজালাম।
লোকটা হয়তো আগে থেকে তৈরি ছিল, তাই পালাতে বেশি সময় নেয়নি।
সেই চান্স কম, এই শহরে ওর ডেরাটা খুব প্রয়োজন ছিল। স্মল গোড়াতেই বুঝেছিল যে তার সঙ্গীর চেহারা সবার চোখে পড়বে। এদিকে নরউড হত্যাকাণ্ড নিয়ে চারপাশে যে হইচই পড়েছে, তাতে দুয়ে দুয়ে চার করতে বেশিক্ষণ লাগত না। পাশে লোকের চোখে পড়ে স্মল আর তার শ্যাঙাত রাতের অন্ধকারের আড়ালে যাত্রা শুরু করে। মনে আছে মিসেস স্মিথ বলেছিলেন যে কাঠের পাওয়ালা লোকটা রাত 3টে নাগাদ এসে হাজির হয়, শেষ রাতে বেরিয়ে কত দূরই বা যেতে পারবে? ঘণ্টাখানেকের মধ্যেই দিনের আলো ফুটে যাবে, তাই লোকটা স্মিথকে মুখ বন্ধ রাখতে মোটা টাকা দিয়েছে আর লঞ্চটাকে হাতে রেখেছে সবকিছু খতম করে পালাবার জন্য। ওরা নিজেদের গোপন আস্তানায় ফিরে গিয়েছিল ধনরত্নের পেটি সমেত। পরের দুদিন খবরের কাগজের দিকে চোখ রাখল, বোঝার চেষ্টা করল জল কোন দিকে গড়াচ্ছে। কেউ তাদের উপর সন্দেহ করছে কি? এই নাটকের শেষ অঙ্ক। রাতের অন্ধকারে সুযোগ নিয়ে গ্রেভসেন্ড থেকে আমেরিকা বা কোনো উপনিবেশগামী জাহাজে উঠে চম্পট দেওয়া।
কিন্তু লঞ্চ নিয়ে তো আস্তানায় যাওয়া যাবে না, সেটা কোথায় গেল?
এর উত্তর পেতে আমি নিজেকে স্মলের জায়গায় বসলাম। লঞ্চ ফেরত পাঠানো বা কোনো জেটিতে ভিড়িয়ে দেওয়া ঠিক হবে না, পুলিশি হাঙ্গামার আশঙ্কা আছে। এই অবস্থায় একটাই বিকল্প থাকে, কোনো ওয়ার্কশপে ভিড়িয়ে দিয়ে লঞ্চের সামান্য রদ বদল করতে বলা। এতে লঞ্চটা লুকিয়ে রাখাও হলো, আবার হাতের কাছে রাখাও হলো।
রাইট, এত সহজ অথচ মাথাতেই আসেনি।
সহজ জিনিসগুলোই চোখে পড়ে না ওয়াটসন, যখন পড়ল তখন বৃদ্ধ নাবিকের ভেগ ধরে আশেপাশের এমন সবকটা জায়গায় ঢু মারলাম। 15টা জায়গা থেকে খালি হাতে ফেরার পর 16 নম্বরে সফল হলাম। জানতে পারলাম দুদিন আগে একটা কাঠের পাওয়ালা লোক রেডারে কিছু মামুলি মেরামতির জন্য অরোরাকে জেকবসনের ওয়ার্কশপে রেখে গেছে। সেখানেই আমি অরোরার খোঁজ পেলাম, তার রঙও মিলে গেল। সেখানে কার দেখা পেলাম জানো? অরোরার মালিক মর্ডেকাই স্মিথের। মদের নেশায় চুর হয়ে চিৎকার করে নিজের নাম বলছিলেন। বলছিলেন তার হাতে এমন টাকা আসতে চলেছে যে আস্ত একটা ইয়ার্ড কিনে ফেলবেন। এটাও বলছিলেন যে তার হাতে দুজন বিশেষ ক্লায়েন্ট রয়েছে, তাদের অপেক্ষা করানো যাবে না। আজ কাঁটায় কাঁটায় রাত 8টায় এই লঞ্চটা তার চাই। স্মিথের পকেটে স্মল বোধহয় দরাজ হাতে টাকা ঢেলেছে, তাই 4টি মদ গিলে চিৎকার চেঁচামেচি করে উনি বেরিয়ে গেলেন আর আমিও তার পিছু পিছু চললাম। দেখলাম স্মিথ একটা পানশালায় ঢুকে পড়লেন, আমি ফিরে এলাম। আমার দলের একটি ছেলেকে ওখানে পাহারায় বসিয়ে এসেছি, অরোরা জলে ভাসলেই ও রুমাল নেড়ে ইশারা করবে, আমরা এখানেই অপেক্ষা করব।
ইন্সপেক্টর জোন্স হাততালি দিয়ে বললেন,
জব্বর ফোন দিয়ে এটেছেন, কিন্তু এত আড়ম্বরের কি আছে? আমরা জেকবসনের ইয়ার্ডে অপেক্ষা করতে পারতাম, লোকগুলো এলে সোজা হাজতে ঢোকাতাম।
স্মল লোকটা ভীষণ ধূর্ত, নিজে আসতই না, আগে কোনো অনুচরকে পাঠাতো চারপাশ সাফ আছে কিনা দেখতে, বেচাল দেখলেই হাওয়া হয়ে যেত।
কিন্তু হোমস, এই মর্ডেকাই স্মিথকে দুঘা দিলেই তো ওদের কাছে পৌঁছে দিত।
খাটনিটা মাটি হতো ওয়াটসন, স্মিথকে দেখেই বোঝা যায় ওর হাতে মদের বোতল আর টাকা গুঁজে দিলেই ও খুশি। কে কোথায় থাকছে, কি করছে, ওর ও সব জেনে কাজ নেই। সব দিক খতিয়ে দেখে মনে হয়েছে এটাই একমাত্র উপায়।
আমরা নদীপথে বেশ খানিকটা চলে এসেছিলাম। সেন্ট পলসে চূড়ো ছুঁয়ে থাকা সূর্যের শেষ সোনালী রেশটাও এবার পাত্তারি কোটাতে শুরু করল। টাওয়ারের কাছে পৌঁছতে সন্ধে ঘনিয়ে এল। মাস্তুলের মস্ত ভিড়ের দিকে আঙুল তুলে হোমস বলল,
ওইটাই জেকবসনের ইয়ার্ড, ওই মাল খালাস করার নৌকোগুলোর আড়ালে থাকতে হবে আমাদের।
পকেট থেকে নাইট গগলস বের করে চোখে এঁটে মাথা নাড়ল হোমস।
পাহারায় থাকা ছেলেটা এখনো কোনো ইঙ্গিত দেয়নি।
আর একটু এগিয়ে গেলে হয় না, ওদের রাস্তায় ধরে নেব।
আমি 90% নিশ্চিত ওরা নদীর রাস্তায় যাবে, কিন্তু ওই বাকি 10% খাতিরে আমাদের এখানেই থাকতে হবে। এখান থেকে ইয়ার্ডের প্রবেশপথ দেখতে পাচ্ছি, কিন্তু ওরা আমাদের দেখতে পাচ্ছে না।
আপনি যা বলবেন মিস্টার হোমস। হ্যাঁ, মানতেই হচ্ছে, নজর রাখার জন্য চপ্পর একটা জায়গা বের করেছেন।
হোমস হঠাৎ শিকারী চিতার মতো টান টান হয়ে উঠল।
ওই যে আমাদের লোক সংকেত দিয়েছে, ওই যে সাদা রুমাল বাতাসে উঠছে, ওই দেখো দেখো অরোরা, বাপরে যে উন্মাদের মতো ছুটছে। ইঞ্জিনিয়ার সাহেব, গতি বাড়ান গতি বাড়ান, ওই হলদে আলোয়ালা লঞ্চটাকে ধরতেই হবে, গতি বাড়ান।
অরোরা ভীষণ জলে ছুটছে, ধরতে পারবো?
ধরতে আমাদের হবে ইন্সপেক্টর জোন্স। আরো কয়লা ঢালো, আরো জোরে চালাও, এই লঞ্চ পুড়ে গেলে যাক, কিন্তু ওদের ধরতে হবেই।
হোমসের গলা নির্দয়। আজ আকাশের দুটো নক্ষত্র জলপথে পরস্পরকে ধাওয়া করছে নক্ষত্রের গতিতে। ইঞ্জিনের কর্কর শব্দ আর ফার্নেসের গুঁগো মিলেমিশে এক হয়ে গেল। লঞ্চের সার্চ লাইটের সামনের জলরাশি উজ্জ্বল হয়ে রয়েছে, তারপর খানিকটা অন্ধকার, আর তারপরে অরোরার আলোড়ন। হোমস তখনও ইঞ্জিন রুমকে তাড়া নিয়ে যাচ্ছে, ফার্নেসের আলোয় ওর মুখ উদ্ভাসিত।
আরো জোরে, আরো জোরে চালান, আরো জোরে!
মিস্টার হোমস, দুজনের মধ্যে দূরত্ব অনেকটা কমাতে পেরেছি, মিনিট খানেকের মধ্যে ধরে ফেলবো।
কিন্তু বাদ সাধল ভাগ্য, তিনটে বার্জ সমেত একটা টাগবোট হঠাৎ আমাদের রাস্তায় চলে এল। লঞ্চের ক্যাপ্টেনের কেরামতিতে অল্পের জন্য রক্ষা পেলাম, কান খেসে বিপদ বেরিয়ে গেল। এক চক্কর ঘুরে সিধে রাস্তায় এসে দেখি অরোরা আরো এগিয়ে গিয়েছে। দুজনের মধ্যে তফাত প্রায় 200 গজের মতো। ইন্সপেক্টর জোন্স অরোরার উপর সার্চ লাইট ফেললেন। দেখলাম নৌকোর ডেকে একটা লোক বসে, তার হাঁটুর ওপর তালু মতো কি যেন একটা রাখা, তার পাশে গুটিসুটি মেরে ওটা কি শুয়ে আছে, কুকুর। দেখলাম একটা ছেলে নৌকোর হাতলটা ধরে আছে, আর ফার্নেসের নীলচে আলোয় আর একজন সর্বশক্তি দিয়ে ফার্নেসের মধ্যে কয়লা ঢেলে চলছেন। ইনি নিশ্চয়ই মর্ডেকাই স্মিথ। ওরা স্পষ্ট বুঝতে পেরেছে যে আমরা ওদের পিছু নিয়েছি। এতগুলো বাঁক খাঁড়ি জেটি পেরিয়ে আসার পর আর কোনো সন্দেহই থাকতে পারে না। ব্ল্যাক ওয়ালে দুটো নৌকোর মধ্যে তফাৎ আরো কমে গেল। সামরিক জীবন আর হোমসের সাথে বন্ধুত্বের দৌলতে আমার প্রচুর রুদ্ধশ্বাস অভিজ্ঞতা হয়েছে, কিন্তু নৌ অভিযানের এমন রোমাঞ্চ আগে অনুভব করিনি। এখানে শহরের কোনো হট্টগোল নেই, স্পষ্ট শুনতে পাচ্ছি অরোরার ইঞ্জিনের শব্দ। আমরা পার্কিং লেভেলে পৌঁছলাম, বাঁক ঘুরলেই প্লামস্টেড জলাভূমি। অরোরাকে প্রায় ধরে ফেলেছি, জোন্স চেঁচিয়ে উঠলেন,
দিস ইজ দ্য স্কটল্যান্ড ইয়ার্ড, লঞ্চ থামান, এই মুহূর্তে লঞ্চ থামান।
এবার ডেকের ওপর বসে থাকা লোকটা উঠে দাঁড়াল। দেখলাম তার বেশ শক্ত সমর্থ চেহারা, হাত দুটো মুঠো পাকিয়ে হেঁড়ে গলায় অশ্রাব্য গালিগালাজ দিতে শুরু করল। সার্চ লাইটের আলোয় স্পষ্ট দেখলাম তার রাইট থাইয়ের নিচে রয়েছে কাঠের পা। লোকটার গালাগালি থামছিল না।
তোদের মতো নরকের কুত্তাগুলোকে পিষে মেরে ফেলা উচিত।
এবার যেটা ঘটল তার জন্য আমরা বিন্দু মাত্র তৈরি ছিলাম না। লোকটার পায়ের কাছে কুটিসুটি মেরে শুয়ে থাকা প্রাণীটা গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল। ভেবেছিলাম কুকুর, দেখলাম সেটা মানুষ। মানুষ না দুঃস্বপ্ন, মুখে লাগাম ছাড়া হিংস্রতা, দেখলে ঘা শিরশির করে। এত খর্বকায় মানুষের আগে আমি কখনো দেখিনি। এই সেই সহযোগী বা থলমিউয়ের মৃত্যুর কারণ কি ভয়ানক! শরীরের অনুপাতে মাথাটা বিশাল, ভাঁটার মতো চোখের সাপত স্বরূপ আগুন, মাথার চুল তলা পাকানো, পুরু ঠোঁটের পেছনে ছোড়ার মতো হলদে দাঁত, কম্বলের খোলস থেকে শুধু তার মুখটা বেরিয়ে, হিংস্রকার হাত ধরেই এই মুখে নির্মমতার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এই বর্বরতা জাগতিক নয়, ভিনগ্রহী। একটা ধাতব শব্দে বুঝলাম হোমস পকেট থেকে তার আগ্নেয়াস্ত্রটা বের করল। আমার দিকে না তাকিয়ে দাঁত চেপে বলল,
বন্দুকটা বের করো ওয়াটসন, বেটে মানুষটা হাত তুললেই গুলি চালাবে।
আমরা অরোরার আরো কাছে চলে এসেছি। দেখলাম বেটে মানুষটা কম্বলের আড়াল থেকে একটা পাইপ জাতীয় জিনিস বের করল। তার দুদিকে দুটো ফুটো ব্লো পাইপ। পাইপটা নিজের পৈশাচিক হাসি মাখা ঠোঁটের কাছে ধরল। এভাবে কি বাদ হল মিউকে? এমন সময় শুনলাম হোমসের চাপা কণ্ঠস্বর,
ওয়াটসন চালাও।
ট্রিগারে আঙুল ছিলই, আলগা চাপে আমার হাতের রিভলভার কুরচে উঠল, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরও। একটা গুলিও লক্ষ্যভ্রষ্ট হয়নি। লোকটা এগিয়ে এসেছিল, জোড়া গুলির ধাক্কায় তার ছোট দেহটা একবার শূন্যে লাফিয়ে উঠল। একটা জান্তব আর্তনাদ করে লোকটা ছিটকে পড়ল জলে। তলিয়ে যাওয়ার আগে একবারই দেখলাম তার বিষাক্ত চাহনি। অরোরা আচমকা বাঁক নিয়ে জলাভূমির দিকে ঘুরল। আমাদের মধ্যে দূরত্ব নেমে এসেছে মাত্র কয়েক ফিটে। এই অস্বাস্থ্যকর জলাভূমিতে মানুষের বসতি নেই। শব্দ করে অরোরা নদীর কাদামাখা চরে ধাক্কা খেল। লোকটা লাফ মেরে পালাবার চেষ্টা করল বটে, কিন্তু পাড়ে নামা মাত্র নিয়তির খেলায় তার কাঠের পাপ পাঁকে ডুবে গেল। লোকটা যন্ত্রণায় কুঁকিয়ে উঠল, কিন্তু না পারল এগোতে না পেছোতে। নিষ্ফল আক্রোশে গালাগাল দিতে শুরু করল সে। সে মানে জনাথন স্মল। শেষমেশ আমাদের লঞ্চ থেকে একটা দড়ি স্মলের কাঁধের সাথে আটকে তাকে টেনে হিঁচড়ে বার করা হল। ধূর্ত মাছটি অবশেষে জালে আটকা পড়ল। অরোরাকে আমাদের লঞ্চের সঙ্গেই শক্ত দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে আসা হল। তার ডেকেই ছিল জিনিসটা, লোহার ভারী বাক্স। এর মধ্যেই যে গচ্ছিত রয়েছে সাত রাজার ধন এক মানিক, কিন্তু চাবিটা কোথাও পেলাম না। বাক্সটা আমাদের কেবিনে আনা হল। হোমস আমাদের লঞ্চে থাকা একটা কাঠের পাল্লার দিকে আঙুল তুলে বলল,
ওয়াটসন, গুলিটা ঠিক সময় চালিয়েছিলাম, এই যে দেখো।
আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। এই কাঁটার উৎস আর একটা কাঁটা। হোমসের তর্জনী অনুসরণ করে দেখলাম দরজায় একটা ডার্ট গেঁথে রয়েছে। এরকমই ডার্ট আমি বাথলমিউ শল্টোর গায়ে বিঁধে থাকতে দেখেছি। এই কাঁটা অবিকল তার প্রভুর মতো, আকারে বেশি বড় না হলেও প্রাণঘাতী। হোমস নির্বিকারভাবে কাঁধ ঝাঁকিয়ে চলে গেল। ওর প্রতি কৃতজ্ঞতা না জানিয়ে পারলাম না। আমার বন্ধুর জন্যই আজ আরেকবার মৃত্যু পরাজিত হল। জোনাথন স্মল আমাদের ক্যাবিনে বসেছিল। ইন্সপেক্টর জোন্স তাকে ইতিমধ্যেই হাতকড়া পরিয়েছেন। উল্টো দিকেই ধনরত্নের বাক্স। কি ট্র্যাজিক দৃশ্য! যে সম্পদের জন্য এত কারসাজি, রক্তপাত, তার সাথে চিরজীবনের মতো তার সম্পর্ক ছিন্ন হতে চলেছে। লোকটার বয়স বছর ৪৫-৫০। জট পাকানো চুলদাড়িতে বয়স ছাপ ফেলেছে। গায়ের রং তামাটে। মুখে এবং কপালে অজস্র বলি রেখা। বোঝাই যায় লোকটাকে জীবনে অনেক ঝড়ঝাপটা সইতে হয়েছে। হোমস ঘরে ঢুকে বলল,
মিস্টার জোনাথন স্মল, আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য দুঃখিত। আমি শার্লক হোমস, ইনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন। আপনি কি এখন কিছু বলতে চান?
আমি পার পাবো না জানি, কিন্তু শপথ করে বলছি মিস্টার শল্টকে আমি হত্যা করিনি। যাকে আপনারা গুলি করে মারলেন ওর নাম টোঙ্গা, ওই কাজটা করেছিল। কথা নেই বার্তা নেই হঠাৎ ডাট ছুঁড়ে মেরে দেয়, ওর বর্বরতার বলি হল একজন নিষ্পাপ মানুষ।
আপনি বার্থলোমিওর ঘরে ঢোকার আগেই খুনটা হয় তাই তো?
স্মল বাঁকা হাসি হাসল, তবে সে হাসি তাচ্ছিল্যের নয়, তারই ফের।
আপনি তো দেখছি সবই জানেন, ভেবেছিলাম ঘর ফাঁকা থাকবে, বুড়ো মেজরের গলাটা নামিয়ে দিতে পারলে কোনো আফসোস হতো না। কিন্তু খারাপ লাগছে এটা ভেবে যে যার সাথে আমার কোনো বিবাদই ছিল না তার মৃত্যুর জন্য আমাকে শাস্তি পেতে হবে।
আপনাকে ধরার পেছনে আমার ভূমিকা থাকলেও আপনি এখন স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর জোনসের জিম্মায় রয়েছেন, উনি আপনাকে বেকার স্ট্রিটে আমাদের বাড়িতে নিয়ে আসবেন। আপনার মুখ থেকে সত্যিটা শুনতে চাই, তাহলে হয়তো আমি আদালতে প্রমাণ করতে পারব যে বার্থলোমিও শল্টর মৃত্যুর জন্য আপনি দায়ী নন।
জানেন স্যার, আমি জানলা দিয়ে ঘরে ঢুকেই চমকে যাই। মিস্টার শল্টকে দেখেই বুঝতে পারি যে শরীরে প্রাণ নেই, আর ঘরের এক কোণে দাঁড়িয়ে টোঙ্গা ওই এবড়ো খেবড়ো দাঁত বের করে হাসছে। এমন বিভৎস দৃশ্য দেখে আমার ভীষণ রাগ হল, মোটা দড়ি দিয়ে টোঙ্গাকে বেদম চাপকালাম। টোঙ্গা আমার রুদ্রমূর্তি দেখে পালালো, তাড়াহুড়োয় ওই কিম্ভূত কিমাকা লাঠি আর ডাটের থলেটা ফেলে দিয়ে যায়। সেই দেখেই তো আপনি আমাদের পিছু নেন তাই তো?
হোমস চুপ করে মাথা নাড়ল, স্মল একটু দম নিয়ে আবার বলতে শুরু করল।
আমার বরাতটা দেখুন স্যার, হাতের সামনে অঢেল ঐশ্বর্য, কিন্তু জীবনের প্রথম ভাগটা কাটল আন্দামানের জেলে, আর শেষটা হয়তো কাটবে ডাটমুরের গারদে। এই মণিমুক্ত বিষাক্ত নিঃশ্বাস ছাড়ে, সিন্ধুকের ভেতরে থাকা জিনিসগুলো নিজের প্রত্যেকটা মালিককে পথে বসিয়েছে, আর আমায় জেলের কয়েদি বানিয়ে ছাড়ল।
এবার ইন্সপেক্টর জোন্স এসে ঢুকলেন আমাদের ক্যাবিনে। হোমসকে দেখে একগাল হেসে বললেন,
ঘাম ছুটিয়ে দিলেন মশাই, একবার তো মনে হলো হাত থেকে বেরিয়েই গেল প্রায়।
মিস্টার জোন্স, সব ভালো যার শেষ ভালো।
মর্ডেকাই স্মিথ আমাকে বলল এই নদীতে অরোরার মতো দ্রুত স্টিম লঞ্চ খুব কমই রয়েছে। ও দিব্যি গেলে বলেছে নরউড হত্যা মামলা নিয়ে ও কিছু জানে না।
ঠিক বলেছে, ও কিছুই জানে না। অরোরার সুখ্যাতি শুনেই আমি সেটাকে ভাড়ায় নিয়েছিলাম, ভাড়া বাবদ মোটা টাকাও দিয়েছিলাম, জাহাজে তুলে দিতে পারলে আরো ভালো বকশিস খুঁজে দিতাম ওর হাতে, তারপর ব্রাজিল চলে যেতাম, আর তারপর তার আর পর নেই। এখন তো বোধ হয় ফাঁসিতে ঝুলব।
মিস্টার স্মল, আবারও বলছি আমি আদালতে হয়তো প্রমাণ করতে পারব যে আপনি ঘরে ঢোকার আগেই বিষাক্ত ডার্টের আঘাতে বার্থলোমিও শল্টর মৃত্যু হয়। বাই দ্য ওয়ে ইন্সপেক্টর জোন্স, আমরা এখন কোথায় আছি? ওয়াটসনকে বাক্সটা নিয়ে ক্যাম্বারওয়েলে যেতে হবে।
কিছুক্ষণের মধ্যেই ভক্সহল ব্রিজে পৌঁছব। ডক্টর ওয়াটসন, এই রত্ন ভাণ্ডার সমেত আপনাকে ওখানেই নামিয়ে দিচ্ছি। সাবধানে যাবেন, একটা বিশাল ঝুঁকি নিচ্ছি, এদিক ওদিক হলে স্কটল্যান্ড ইয়ার্ড আমার গর্দান নেবে। কিন্তু যেহেতু আপনাদের কথা দিয়েছিলাম তাই সেটা রাখতেই হবে। আমি একজন কনস্টেবলকে আপনার সাথে পাঠাচ্ছি, এত দামি জিনিস নিয়ে ঝুঁকি নেওয়া যায় না। আপনারা এখান থেকে যাবেন কি করে?
ঘোড়ার গাড়ি পেয়ে যাব।
বাক্সের চাবি থাকলে এখনই সবকিছুর একটা হিসেব নিয়ে নিতাম। এই যে, কি জানো নাম? জোনাথন স্মল। এ বাক্সের চাবি কোথায়?
চাবি নদীর নিচে, যখন দেখলাম ধরা পড়ে যাব তখনই সেটা নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম।
আচ্ছা ঝামেলা, এমনিতেই মাথার উপর এক গাদা কাজ জমে রয়েছে, এবার তাতে আবার আরেকটা চড়া হল। আপনি যান ডক্টর ওয়াটসন, কাজ হয়ে গেলে বাক্স নিয়ে বেকার স্ট্রিটে চলে আসবেন, আমরা ওখানেই থাকব।
আমি ভারী লোহার পেটিটা নিয়ে বক্স হলে নেমে পড়লাম। সঙ্গের ইন্সপেক্টর ভদ্রলোকটি বেশ হাসি খুশি স্বভাবের। ক্যাম্বারওয়েল পৌঁছতে আধ ঘন্টা মতো সময় লাগল। ইন্সপেক্টর ভদ্রলোক বললেন তিনি গাড়িতেই অপেক্ষা করবেন। গিয়ে শুনি মিসেস ফরেস্টার বাড়ি নেই, ফিরতে রাত হবে। ম্যারি মস্টন ড্রয়িং রুমে ছিলেন। আমি বাক্স হাতে চৌকাঠের বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, মে আই কাম ইন?
আরে ডক্টর ওয়াটসন, আসুন, ভিতরে আসুন।
মনে হল আমায় দেখে মেরি বেশ উচ্ছ্বসিতই হয়েছেন। বাহারি ল্যাম্পের আলোর ফুটকিগুলো জোনাকির মতো খেলে বেড়াচ্ছে তাঁর চুলের ঢালে।
স্বপ্নেও ভাবিনি আপনাকে এই সময় এখানে দেখব। বলুন, আজ আপনার কাছে কি খবর আছে?
খবরের থেকেও বেশি আকর্ষক কিছু আছে। এবার আর আপনাকে পেছনে করে দেখতে হবে না মেরি। আমি বাক্সটা টেবিলের ওপর নামিয়ে রাখলাম। মেরির জন্য আনন্দিত হলেও বুকের ভেতরটা খালি খালি লাগছিল। হয়তো আমাদের আর দেখাই হবে না। আমার ফুলিয়ে ফাঁপিয়ে দেওয়া বর্ণনাতেও মেরির মধ্যে কোন রকম ভাবান্তর দেখা দিল না। এক ঝলক বাক্সটার দিকে তাকিয়ে বললেন,
এই সেই মণিমাণিক্যে ভরা বাক্স নাকি?
ইয়েস মেরি, এর ওপর আপনার অধিকার আছে। ভাবুন একবার, গোটা ইংল্যান্ডে আপনার বয়সী খুব কম মহিলাই এরকম বিপুল ধনরত্নের মালিক হওয়ার দাবি করতে পারেন। আমার খুশির মধ্যেও কি মেরি বিষাদের সুর পেলেন? উনি আমার দিকে তাকিয়ে শান্ত গলাতেই বললেন,
এটা আপনার জন্যই পেলাম ডক্টর ওয়াটসন।
না না, এর জন্য একজনই দায়ী, তিনি আমার বন্ধু শার্লক হোমস। এই গোলক ধাঁধার সমাধান করা আমার কম্য ছিল না।
তাই নাকি? তা শুনি ব্যাপারটা।
আমি সব কথা খুলে বললাম। হোমসের অনুসন্ধান, অরোরাকে খুঁজে পাওয়া, টেমস নদীতে আমাদের দুঃসাহসিক দৌড়, টোঙ্গা এবং তার বিষাক্ত ডার্ট থেকে অল্পের জন্য পার পাওয়ার কথা শুনে মেরি আতঙ্কে সাদা হয়ে গেলেন। অস্ফুটে বললেন,
আপনাদের এরকম ভয়ানক বিপদের মুখে ফেলেছি, আমার তো ভেবে নিজেকে অপরাধী মনে হচ্ছে।
আরে, আমরা তো অক্ষত রয়েছি, ওসব বিপদ এখন অতীত। তার চেয়ে বরং এই বাক্সটা নিয়ে কথা বলা যাক। বিশেষ অনুমতি নিয়ে আপনার জন্য এটা এখানে এনেছি। এই বাক্সে কি আছে সেটা আপনারই প্রথম দেখা উচিত মেরি।
দেখবেন, চলুন তবে।
স্ট্রেঞ্জ, বিপুল ঐশ্বর্যের মালিক হতে চলেছেন মেরি, অথচ গলায় কোনো আগ্রহই নেই। হয়তো সম্পদ গ্রহণ করতে কুণ্ঠাবোধ হচ্ছে তার। বাক্সের গায়ে হাত বুলিয়ে বললেন,
বাক্সটা কি সুন্দর না? এর চাবি কোথায়?
আনফর্চুনেটলি নদীতে ধাওয়া করার সময় স্মল চাবিটা জলে ছুঁড়ে ফেলে দিয়েছিল।
দাঁড়ান দাঁড়ান, ফায়ারপ্লেসের আগুন সামাল দেবার জন্য লম্বা হাতলওয়ালা রড আছে, আমি ওটা নিয়ে আসছি।
মেরি একটা লম্বাটে লোহার রড নিয়ে এলেন। বাক্সের একটা অংশে ঢুকিয়ে চাপ দিলাম। একটা ঝটকা দিয়ে খুলে গেল বাক্সের ডালাটা। ডালাটা খুলতেই আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো। প্রাচুর যে নয়, শূন্যতায়। বাক্স তো খাঁ খাঁ করছে, মণিমাণিকের একটা টুকরো সেখানে নেই, কিচ্ছু নেই। জমকালো বাক্সটার সঙ্গে এই শূন্যতা অত্যন্ত বেমানান। এই শূন্যতার জন্য প্রাণের ঝুঁকি নিয়েছিলাম, সব মিথ্যে। সংগীত ফিরল মেরির গলায়। হতাশা দুঃখ কিছুই নেই সেখানে, একদম সহজ সাধারণ নিস্তরঙ্গ গলা।
সোনাদানা হারিয়ে গিয়েছে দেখছি।
মেরির নিরুত্তাপ মনোভাব দেখে আমার দ্বিধার দেওয়াল হুড়মুড়িয়ে নেমে এলো। গিয়েছে, ভালো হয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ।
আপনি এই বাক্স এখানে আনলেন আর এখন ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন?
মুহূর্তগুলো ঘড়ির কাঁটার উপরেই যেন জমাট বেঁধে গেল। নিজের হাতটা মেরির হাতের উপর রাখলাম। উনি হাত সরিয়ে নিলেন না, বরং আমার দিকে সরাসরি তাকিয়ে রইলেন। গলাটা পরিষ্কার করে বললাম, হ্যাঁ, ধন্যবাদ দিচ্ছি, কারণ এই অগাধ সম্পত্তি আপনার হাতে এলে আমাদের সামর্থ্যের ফারাকটা অনেক বেড়ে যেত মেরি, এবং আপনাকে কয়েকটা কথা বলাই হতো না। আই লাভ ইউ মেরি। এই ফাঁকা বাক্স দেখে মনে জোর পাচ্ছি। মনে হচ্ছে আপনাকে মনের কথা নির্দ্বিধায় বলতে পারি। আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, আপনার সাথে জীবন কাটাতে চাই, তাই আর কি। তাই ফাঁকা বাক্স দেখে বললাম, ঈশ্বরকে ধন্যবাদ। ভেবেছিলাম নাকোচ হওয়ার উত্তাপে জমাট বেঁধে থাকা মুহূর্তগুলো গলে যাবে, কিন্তু হল না। চোখের কোণে লুকোচুরি খেলা ভাবটাকে দু চোখ জুড়ে ঠাঁই দিয়ে মেরিও বললেন,
আমিও ঈশ্বরকে বলি ধন্যবাদ।
বাক্সের ধন সম্পত্তি খুইয়েও আমি ক্যাম্বের ওয়েলে এক অমূল্য রত্নের খোঁজ পেলাম। মানুষ উড়তে পারে না, কিন্তু ক্যাম্বের ওয়েল থেকে বেরিয়ে মনে হল আমি হাঁটছি না উড়ছি। তবে বেকার স্ট্রিট ঘোড়ার গাড়িতেই ফিরলাম। বাকিরা আমার জন্যই অপেক্ষা করছিলেন। ঢুকে দেখলাম হোমস আর্ম চেয়ারে ছড়িয়ে বসে রয়েছে, কোনো হেলদোল নেই। উল্টো দিকে চেয়ারে স্মল, কাঠের পাটা রক্ত মাংসের পায়ের উপর তোলা, দৃশ্যটা অদ্ভুত। আমি খালি বাক্সটা দেখাতেই স্মল বেসামাল ভাবে হেসে উঠল। অট্টহাসির চোটে তার গোটা শরীর কাঁপছে। ইন্সপেক্টর জোন্স ক্রুদ্ধ হুঙ্কার ছাড়লেন।
এই, আমাদের ঘোড়দৌড় করে হাসি হচ্ছে, তোমার হাসি একেবারে বের করে দেব।
এবার স্মলের হাসির মধ্যে এসে মিশল ভয়ানক বিষ।
এই মণিমাণিক্য কাউকে পেটে দেব না। আন্দামানের তিন কয়েদি আর আমাকে বাদ দিয়ে এর উপর কারো অধিকার নেই। যে ধন দৌলতের কথা ভেবে আপনাদের মুখ দিয়ে লোভী শেয়ালের মতো লালা ঝরছিল, সেসব টেমসের জলে ছুঁড়ে ফেলে দিয়েছি। ইয়েস, জলে ফেলে দিয়েছি। সল্ট বা মর্স্টনের জ্ঞাতি গোষ্ঠীর পকেটে যাওয়ার থেকে সেসব নদীর তলায় যাওয়াই ভালো। চাবি যেখানে আছে, এই মণিমাণিক্য সেখানে আছে, আর সেখানেই আছে টোঙ্গা। যখন দেখলাম ধরা পড়ে যাব, তখনই সব ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। আপনারা কেউ বুঝতে পারেননি। এত দৌড়ঝাঁপ করার পর কিচ্ছু পেলেন না? কি বাবুরা, কিছু না পেয়ে কেমন লাগছে?
হীরে জহরত যখন নদীতেই ফেলে দিয়েছ, তখন বাক্সটা লঞ্চে রেখে দিয়েছিলে কেন চাঁদ?
হ্যাঁ, বাক্স শুদ্ধই ফেলি, আর সেগুলো আপনারা সহজেই খুঁজে বের করে নিন। যে লোক আমার সমস্ত ধান্দা নাস্তানাবুদ করে আমাকে ধরতে পারে, তার পক্ষে নদীর তলা থেকে এই লোহার বাক্স খুঁজে বের করা বাহাদুর খেল। মণিমাণিক্য ধনরত্ন সব টেমসের উপর পাঁচ মাইল জুড়ে ছড়িয়ে রয়েছে, জাল খুঁজুন গিয়ে।
স্মল, তুমি ভুল করছো, সহযোগিতা করলে সুবিচার পেতে।
এই বিচারের বাণী আমার সামনে আওড়াবেন না। আমি জেলে বন্দী হয়ে থাকব, আর অন্যরা আমার সম্পত্তি নিয়ে মজা লুটবে, এটা হতে দেব না।
এতক্ষণে স্মলের মুখোশ খসে পড়েছে, চোখে ধিকি ধিকি জ্বলছে বিদ্বেষের আগুন। এবার হোমস শান্ত গলায় বলল,
স্মল, আমরা এসব কিছুই জানি না।
স্যার, এই যে আমার হাতে আইনের গয়না, এটার জন্য তো আপনাকেই ধন্যবাদ জানানো উচিত। কিন্তু আপনার প্রতি আমার কোন রকম ক্ষোভ নেই। আপনি যদি শুনতে চান তাহলে বলি।
হোমস মাথা নেড়ে সম্মতি জানাতেই স্মল শুরু করল এক অবিস্মরণীয় কাহিনী।
উস্তশায়ারে আমার জন্ম, আমি বরাবরই বাউন্ডুলে। 18 বছর বয়সে এলাকারই একটি মেয়ের সাথে গণ্ডগোলে জড়িয়ে পড়লাম। পিঠ বাঁচাতে সেনাবাহিনীতে যোগ দিয়ে ভারতে চলে এলাম। মাস্কেটটা ভালো চালাতে পারতাম। একদিন গঙ্গা নদীতে সাঁতার কাটতে গেলাম। জানতাম না নদীতে লুকিয়ে আছে মূর্তিমান বিভীষিকা। আমি সে জলে নামা মাত্র সে নিঃশব্দে আসে, আর আমার পায়ে এক মক্ষম কামড় দেয়।
বাঁচাও, 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 আমাকে বাঁচাও!
কুমির এক কামড়ে হাঁটুর নিচ থেকে আমার পাটা উপড়ে নিয়ে গেল। একটা অঙ্গকে শরীর থেকে আলাদা হতে দেখার যন্ত্রণা আর গলগলি রক্তপাত, দুয়ে মিলে ডুবেই মরতাম। কিন্তু আমার এক সহকর্মী আমার জল থেকে টেনে বের করে। 5 মাস পর কাঠের পা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেও সেনাবাহিনীর কাছে আমি অচল পয়সা হয়ে গেলাম স্যার। এক কর্নেলের সুপারিশেই কলিন্স নামের এক প্লান্টারের কাছে ওভারসিয়ারের চাকরি পেলাম, ঘোড়ার পিঠে চড়ে তদারকি। বেতন খারাপ ছিল না,
কিন্তু আমার জীবনে সুখ ক্ষণিকের অতিথি। সিপাহী বিদ্রোহ শুরু হল, চারপাশটা রাতারাতি নরক হয়ে গেল। তখন চারপাশে শুধু ভয়, কখন খোলা তলোয়ার হাতে সিপাহীরা এসে হাজির হবে সেই ভয়। রোজ দলে দলে ইউরোপিয়ানরা আগ্রার দিকে পালাত, ওখানেই ছিল কোম্পানির রেজিমেন্ট। আমার প্লান্টেশনের মালিক মিস্টার কলিন্স ছিলেন জেদি ধাঁচের মানুষ, উনি এক ইঞ্চিও নড়লেন না। ওনার দেখা দেখে আমিও থেকে গেলাম। একদিন সন্ধ্যের মুখে ঘোড়ায় চড়ে প্লান্টেশন থেকে ফিরছি, আমাদের বাংলোর একটু দূরে একটা নালার পাড়ে দেখলাম কুকুর শেয়াল ভিড় করেছে। মন বলল খারাপ কিছু একটা ঘটেছে নিশ্চয়। নালার কাছে গিয়ে মনে হল জ্ঞান হারাব। দেখি দেখি কুকুর শেয়ালগুলো মিসেস কলিন্স এর মৃতদেহটা ছিঁড়ে খাচ্ছে। কোন রকমে নিজেকে সামলে নিয়ে একটু এগোতেই দেখলাম মিস্টার কলিন্স এর প্রাণহীন দেহটা রাস্তার ধারে কেতরে পড়ে রয়েছে। পাশে পড়ে একটা খালি পিস্তল আর তিনটে সেপাহীর লাশ। কোন দিকে যাবো এবার, বাংলোর দিকে নাকি পালিয়ে যাব, সব ভাবতে ভাবতে এগিয়ে গিয়েছিলাম। আর তখনই দেখলাম মিস্টার কলিন্স এর বাংলোটা দাউ দাউ করে চলছে। বাংলোর চারপাশে উন্মত্ত সেপাহীদের দল, ওদের কয়েকজন আমায় দেখেই চিল চিৎকার করে বলল, দাঁড়ালে আর ধরে মাথা থাকত না। ঊর্ধ্বশ্বাসে ঘোড়া ছুটিয়ে গভীর রাতে আগ্রা পৌঁছলাম। লড়াইটা তখন কয়েকশো বনাম কয়েক হাজার। থার্ড বেঙ্গল ফিউজিলিয়ার্স আগ্রায় মোতায়েন ছিল, এছাড়া ছিল কিছু শিখ সৈন্য আর গোলন্দাজ বাহিনীর একটা দল। আমার হাতে টিপ ভালো বলে কাঠের পা থাকা সত্ত্বেও ওরা আমাকে দলে নিয়ে নিল। আগ্রার পুরনো দুর্গে আমরা ঘাঁটি গাড়লাম। একদিকে মহিলা আর বাচ্চাদের রাখা হল, তাদের সঙ্গেই রইল খাবার দাবার আর অন্যান্য রসই। দুর্গের পুরনো দিকটা সাক্ষাৎ ভুলভুলাইয়া, একা গেলে পথ হারা বেই হারাবে। দুর্গের পেছন দিকে অসংখ্য দরজা ছিল, সেগুলোর সামনে পাহারা বসাতেই হতো। একটা দরজার দায়িত্ব পড়ল আমার উপর, ঠিক হল বেগতিক দেখলেই মাস্কের থেকে গুলি ছুঁড়ে বাকি রক্ষীদের সাবধান করে দেব। বহুদিন পর কেউ এই এক ঠেঙের ওপর দায়িত্ব দিয়েছে সেটা ভেবেই ভালো লাগছিল। আমার নেতৃত্বে ছিল দুজন বিশাল চেহারার পাঞ্জাবি সৈনিক, মাহমেদ সিং আর আবদুল্লাহ খান। দুজনেই পোড় খাওয়া যোদ্ধা, ইংরেজি জানে।
এখানেই কিছু একটা ঘটে যা আপনার জীবন ঘুরিয়ে দেয়।
ঠিক ধরেছেন মিস্টার হোমস, ঠিক ধরেছেন। সেদিন অঝরে বৃষ্টি পড়ছে, নদীর ওপার থেকে আসছে দন্দুভীর শব্দ আর মত্ত সৈনিকদের চিৎকার। মাহমেদ আর আবদুল্লার সাথে পাহারায় বসেছি, মাস্কেটটা পাশে রেখে পাইপ ধরিয়ে কয়েকটা টান দিয়েছি। হঠাৎ ওরা দুজন আমার উপর ঝাঁপিয়ে পড়ল, একজন আমার বন্দুকটা কেড়ে নিয়ে আমারই মাথায় ঠেকাল, আর দ্বিতীয়জন একটা ধারালো ছোরা শটান আমার গলার কাছে ধরল। আবদুল্লাহ হিস হিসে গলায় বলল,
একটা আওয়াজ করে চোখে গলার নুড়ি কেটে নদীতে ভাসিয়ে দেব, কাকপক্ষীতেও টের পাবে না।
প্রথমটায় ভাবলাম এদের সঙ্গে বিদ্রোহী সেপাহীদের সাঁট আছে, এই দরজা দিয়ে সেপাহীরা কেল্লার মধ্যে ঢুকলে ভেতরের লোকজন কচুকাটা হবে। ভাবলাম চিঁচিয়ে ভেতরের সৈন্যদের সতর্ক করে দিই, তারপর মরতে হলে মরব। লোকটা আমার মনের কথা আন্দাজ করতে পেরে ওই একই গলায় বলল,
শোনো সাহেব, একটা বড় সুযোগ আসছে আমাদের সামনে, তাই টাল বাহানা করব না। হয় তুমি পুরোপুরি আমাদের সঙ্গে থাকবে, নয় তোমার দেহ দু টুকরো করে নদী পেরিয়ে ওই সেপাহীদের দলে ঢুকে যাব। তোমার কাছে স্রেফ 3 মিনিট আছে।
আমি অতি কষ্টে বললাম, কি ভাবো,
আর কি সিদ্ধান্ত নেব? তোমরা যদি এই দুর্গের দরজা সেপাইদের জন্য খুলে দিতে চাও, তাহলে ছুরিটা আমার গলায় বসিয়ে দাও। সেই কাজে আমি তোমাদের সঙ্গে নেই।
এই কেল্লার কোনো ক্ষতি আমরা চাই না। বিদ্রোহীদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই সাহেব। তোমাদের সাদা চামড়া যে জন্য এই দেশে এসেছে, তোমায় সেই কাজটাই তো করতে বলছি। তোমায় ধনী হতে বলছি সাহেব, মাল কামাতে বলছি, মাল। তুমি যদি আজ আমাদের সঙ্গে যোগ দাও, তাহলে ছুরির ফলা ছুঁয়ে শপথ করে বলছি, তোমাকেও আমরা বকরা দেব। আমরা ছুরির ফলা ছুঁয়ে করা শপথ কখনো ভাঙি না।
ধনী হবটা কি করে
সাহেব? তাহলে তুমি তোমার বাপ মায়ের কসম খেয়ে বলছো যে তুমি এই নিয়ে কাউকে কিচ্ছু বলবে না?
শপথ করছি, কিন্তু কেল্লার কোনো ক্ষতি যেন না হয়।
আমরাও কথা দিচ্ছি কেল্লার উপর কেউ আক্রমণ করবে না, আর তুমিও এই সম্পদের, এই সম্পত্তির বকরা পাবে। ধনরত্ন চারজনের মধ্যে সমানভাবে ভাগ হবে।
কিন্তু কিন্তু আমরা যে তিনজন,
দোস্ত আকবরকেও তো ভাগ দিতে হবে সাহেব।
দোস্ত আকবর আবার কে?
বলছি তোমার সাহেব, সব বলছি, শোনো। তবে উত্তর ভারতে এক রাজা আছেন, লোকটা হার কেপন কিন্তু বিশাল বড় লোক। নিজের সম্পত্তি নিরাপদে রাখার জন্য বিদ্রোহ শুরু হওয়ার পর থেকেই ও সিপাহীদের সাথেও ভাব জমিয়ে চলছে, আবার কোম্পানির সাথেও। লোকটা নিজের দামি পাথর, ধনরত্ন সব কিছু এক বিশ্বস্ত কর্মচারীর হাত দিয়ে আগ্রার এই দুর্গে পাঠাচ্ছে। গোলমাল যতক্ষণ না মিটছে সেসব এখানেই থাকবে। তাতে হবে কি, সিপাহীরা জিতলে ওর টাকা পয়সা নিরাপদ থাকবে, কিন্তু কোম্পানি যদি জেতে ওর সম্পত্তির একটা বিরাট অংশ সুরক্ষিত থাকবে। ওই লোকটার কর্মচারীর নাম আহমেদ। লোকটা এই কেল্লায় ঢুকতে চায়। ওর সঙ্গী আমার সৎ ভাই দোস্ত আকবর। সে আহমেদকে কথা দিয়েছে যে দুর্গের এক পাশ দিয়ে ওকে ভেতরে ঢোকাবে। জায়গাটা নিরিবিলি, আমি আর মাহমুদ সিং থাকব। বেশিক্ষণ লাগবে না সাহেব, বেশিক্ষণ লাগবে না। এই পৃথিবী থেকে আহমেদের নাম আমরা মুছে দেব, আর ওর সঙ্গে দামি পাথর, সোনা, দানা, হিরে, জহরত নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেব। কি রাজি তো?
আহমেদ মরল না বাঁচলো তাতে আমার কি? আমি মনে মনে অঙ্ক কষলাম, এই জিনিস পেলে সোজা দেশে ফিরব। যারা আমাকে অবজ্ঞা করত, তারাই আমার রাজার মতো জীবন দেখে আমায় সেলাম ঠুকবে। আবদুল্লাহ খান আমায় চুপ করে থাকতে দেখে বলল,
আরে সাহেব এত কি ভাবছ, লোকটা কমান্ডান্ট সাহেবের হাতে পড়লে হয় শুলে চাপবে, নয় মাথায় গুলি খাবে, আর তারপর সরকার বাহাদুর সব হজম করে যাবে, কেউ কানা করিও পাবে না। আমরাই বা একই কাজ কেন করব না? বলো সাহেব, তুমি আমাদের সঙ্গে আছো না হলে?
আবদুল্লাহ খান, আমি তোমাদের সাথে আছি, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও থাকবো।
খবরদার, এই শপথ ভেঙো না কখনো।
আচ্ছা, তোমার ভাই এই ফন্দির কথা জানে?
সাহেব ফন্দিটা তো ওরই। চলো এবার ফটকে যাওয়া যাক। বলির পাঠা এলো বলে
বৃষ্টির বিরাম বিশ্রাম নেই। আমাদের ফটকের একটু দূরেই পরিখা, সেটা জায়গায় জায়গায় শুকিয়ে গিয়েছে, সহজেই পার করে আসা যায়। হঠাৎ দেখলাম ওপাশে একটা উজ্জ্বল বিন্দু, অর্থাৎ আমাদের শিকার এসে গেছে। আবদুল্লাহ খান আমার কাঁধ খামচে ফিসফিসে গলায় বলল,
এসে পড়েছে সাহেব, ওরা এই পাশ দিয়ে গেলেই তুমি হাঁক দেবে, তুমি শুধু ওদের ভিতরে ঢুকিয়ে দেবে, বাকি কাজটা আমাদের।
লণ্ঠনের আলোটা ক্রমশই এগিয়ে আসছিল, ওদের ফটকের কাছ অব্দি আসতে দিলাম, তারপর হাঁক দিলাম,
কে ওখানে?
পাল্টা জবাব এলো, বন্ধ হজুর, আমি লণ্ঠনটা তুলে ধরে চমকে উঠলাম। সামনে দাঁড়িয়ে আছে পর্বতের মতো লম্বা একটা মানুষ। লোকটার ঘন কালো দাড়ি পেট অব্দি নেমে এসেছে। তার পাশে একটা বেঁটে খাটো চেহারার লোক মোটা শালের ফাঁক দিয়ে ভুঁড়ি উঁকি মারছে। শালের একদিকটা ফুলে আছে, নিশ্চয়ই ভারী কিছু লুকোনো আছে, বাক্স জাতীয় কিছু। লোকটা সন্ত্রস্ত চোখে এদিক ওদিক তাকাচ্ছে। আমার সাদা চামড়া দেখে বেঁটে মোটা লোকটা আনন্দে লাফিয়ে উঠল।
সাহেব, সাহেব, আমার নাম আহমেদ। অনেক দূর থেকে আসছি আগ্রায় আশ্রয় নিতে। সেপাইদের হাতে মারা পড়তে পড়তে বেঁচে গিয়েছি। আমার আমার চোদ্দ পুরুষের ভাগ্য যে আপনার সামনে জ্যান্ত দাঁড়িয়ে রয়েছি। আমি গরিব বণিক হুজুর, খুব গরিব। হাতে দামি জিনিস বলতেও কিছুই নেই।
শালের নিচে ওটা কি?
শালের নিচে পরিবারের শেষ চিহ্নটুকু নিয়ে এসেছি সাহেব, একদম মামুলি। দেখুন, বাপ পিতামহের জিনিস তো, ফেলে আসা যায়।
ওদের আমি ভেতরে যাওয়ার অনুমতি দিলাম। অদ্ভুত লাগছিল, একটা মানুষকে সজ্ঞানে শেষ যাত্রায় পাঠাচ্ছি। ওদের পায়ের আওয়াজ মিলিয়ে গেল। কয়েক মুহূর্ত সব চুপ, তারপরে কানে এলো ছটাপটি শব্দ। শুনলাম কেউ যেন উদ্ভ্রান্তের মতো আমার দিকে দৌড়ে আসছে। লণ্ঠনটা তুলে দেখি আহমেদ পাগলের মতো ছুটতে ছুটতে আসছে। মুখের একটা ক্ষত থেকে রক্ত পড়ছে। পেছনে তাড়া করে আসছে সেই দশাশুই চেহারার লোকটা। তার হাতে চকচক করছে লম্বা ছোরা। আহমেদ হরিণের মতো ছুটছিল। বুঝলাম আমায় পেরিয়ে খোলা মাঠে পড়লে ওকে আর ধরা যাবে না। বুকটা মুচড়ে উঠল। একটা অসহায় লোক, আমাদের কোনো ক্ষতি করেনি আর আমরা ওকে খুন করছি। কিন্তু যে মুহূর্তে ভাবলাম এই লোকটার কাছে থাকা ওই বাক্সটা কপাল ফিরিয়ে দেবে, তখনই মন শক্ত হয়ে গেল। টাকা পয়সার সামনে এসব চিন্তা ভাবনা কোন ছাড়, কোনো মানেই হয় না। লোকটা একদম আমার সামনে চলে, এক সেকেন্ডের মধ্যে আমায় পেরিয়ে যাবে। আমি বন্দুকটা দিলাম ওর পায়ের মধ্যে ফাঁসে। লোকটা ছিটকে পড়ল। ওকে ধাওয়া করা লোকটা বাঘের মতো ওর ওপর লাফিয়ে পড়ে ছুরির এক কোপে গলা থেকে বুক অব্দি খুলে দিল। আহমেদকে আমরা ঠান্ডা মাথায় কম করলাম। আচ্ছা, একটু বেশি হবে, গলাটা শুকিয়ে গেছে একদম।
স্মল হাত করা পরানো হাত দুটো বাড়িয়ে দিল। গোড়ার দিকে ওর জন্য একটু করুণা হচ্ছিল, কিন্তু এসব বাটপাড়ির কথা জানার পর করুণা সমবেদনা সব উবে গিয়েছে। স্মল গলা ভিজিয়ে বলল,
আমাকে পয়লা নম্বরের শয়তান মনে হচ্ছে তো? কিন্তু ভেবে দেখুন স্যার, রাজি না হলে আমার গলায় ছুরি বসাতো এই লোকগুলো। হয় ও বাঁচত, নয় আমি। আমি নিজেকে বাঁচিয়েছি। যাকে, আমরা লোকটাকে ধরাধরি করে ভেতরে নিয়ে গেলাম। এরা সব ব্যবস্থা পাকা করে রেখেছিল। দেখলাম একটা পরিত্যক্ত হল ঘরের মেঝেটা বসে গিয়ে একটা প্রাকৃতিক কবরের সৃষ্টি করেছে। সেখানেই মৃতদেহ শুইয়ে আশেপাশে পড়ে থাকা অজস্র ইঁট দিয়ে ঢেকে দিলাম। দেহটা সমাধিস্থ করে পুটলিটার মধ্যে থাকা এই সুন্দর বাক্সটা বের করলাম। হাতলের সঙ্গেই সিল্কের দড়ি দিয়ে চাবিটা বাঁধা ছিল। বাক্সটা খুলে লণ্ঠনের আলোয় যা দেখলাম তাতে বোধবুদ্ধি লোপ পেয়ে গেল। মনে হল চারপাশের খুন জখম, এই বিদ্রোহ, এসব চরম কল্পনা। বাক্সের মধ্যে যেটা দেখছি সেটা ছাড়া পৃথিবীতে সত্যি বলতে আর কিছুই নেই। এত দামি পাথর এক জায়গায় আমি কেন, আমার গোষ্ঠীর কেউ দেখেনি, বাকিদেরও না। চমক কাটলে হিসেব করে দেখলাম বাক্সে ছিল
143টা হীরে, 97টা চোখ ধাঁধানো পান্না, 170টা চুনি, 40টা কারবাঙ্কেল, 210খানা নীলকান্ত মণি, 61টা অ্যাগেট, এছাড়া অনেকগুলো পাথর যা দেখে খুন ছুটে যাবে, 300টা ঝলমলে মুক্তও ছিল, হাড়ের মতো গয়নায় বসানো আরো 12টা মুক্ত ছিল। ওটা খুব সম্ভবত সরানো হয়েছে বাক্স থেকে। নিজেদের হিসেব বুঝে নিয়ে চারজনেই নিজেদের শপথটা আর এক দফা ঝালিয়ে নিলাম।
আমাদের এই গোপন কথা কেউ জানবে?
কেউ জানবে না, কখনো জানবে না,
কখনো জানবে না।
ঠিক হলো, বাক্সটা লুকিয়ে রাখা হবে। বিদ্রোহের ঝুট ঝামেলা মিটলে চারজনের মধ্যে ভাগ করা হবে। যে ঘরে লোকটাকে কবর দিয়েছিলাম সেখানকারই দেওয়ালে ইটের পাঁজার আড়ালে একটা বড় সড় গর্ত করে বাক্সটা রেখে দিলাম। পরদিনই চারটে নকশা তৈরি করলাম, প্রত্যেকের হাতে একটা করে সই করে দিলাম। তারপর মহাবিদ্রোহে পালা বদল হল। ইংরেজ বাহিনী দিল্লি, লখনৌ আর আগ্রার দখল নিল। আস্তে আস্তে দাঙ্গা হাঙ্গামা মিটল।
হোমস সিগার ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল,
কিন্তু ব্রিটিশদের সূর্যোদয় হলেও আপনাদের কপালে সূর্যাস্ত হল, তাই তো?
কপাল খারাপ হলে যা হয়। আহমেদ প্রভুভক্ত হলেও ওর মনিব ছিল সাংঘাতিক সন্দেহবাতিক, জাতকিপ্টে হলে যা হয় আর কি। তাই কর্মচারীর পেছনে খোঁচড় লাগিয়েছিল। এই দ্বিতীয় লোকটা গোটা রাস্তা ছায়ার মতো পিছু পিছু আসে। সে আহমেদকে দুর্গের মধ্যে ঢুকতে দেখে, কদিন পরে এই খোঁচড়ও দুর্গে ঢোকার আবেদন করে। সেই আবেদন মঞ্জুরও হয়, কিন্তু ভেতরে ঢুকে লোকটা আহমেদকে কোথাও খুঁজে পায় না। ভারী বিচলিত হয়ে সে কথাটা সান্ত্রীদের দলপতিকে জানায়, আর দলপতি সেটা কমান্ড্যান্ট সাহেবের কানে তুলে দেয়। ব্যাস, আর যায় কোথায়? চারপাশে হই হই রই রই পড়ে গেল। চিরুনি তল্লাশিতে মৃতদেহ খুঁজে পাওয়া গেল, আর আমরা চারজন ধরা পড়লাম। কারণ সে রাতে আমরাই পাহারায় ছিলাম, আর আমাদের সঙ্গে দোস্ত আকবর, কারণ ও আহমেদের সঙ্গে আসছিল। বিচার হল, দোষী সাব্যস্ত হলাম, কিন্তু রত্নভাণ্ডারের ব্যাপারে মুখে কুলু পেটে রইলাম। সেপাইদের হারের পর ওই রাজাকে নির্বাসন দেওয়া হয়েছিল, ফলে সব কথা চাপা পড়ে গেল। চারজনেই যাবজ্জীবন জেলে সাজা পেলাম। আমরা হয়ে গেলাম সেই ফকির যার কাছে রাজা হওয়ার রাস্তা জানা আছে, কিন্তু তাতে হাঁটার স্বাধীনতা নেই। ভাবুন স্যার, আমাদের চারজনের হাতে পায়ে বেড়ি, জেলের বাসি ভাত আর জল খেতে হচ্ছে, অথচ জানি জেলের বাইরে আমাদের জন্য বিশাল সম্পত্তি রয়েছে। সবাই মানসিকভাবে ভেঙে পড়লেও আমি বললাম যা হয় দেখা যাবে, কিন্তু কিছুই হল না। আমরা আন্দামান দ্বীপের পোর্ট ব্লেয়ারে চালান হয়ে গেলাম। সেখান থেকে পালানোর সুযোগ ছিল না বললেই চলে। সেখানকার জেলে গোরা কয়েদি খুব বেশি ছিল না। আচার ব্যবহার ভালো হওয়ায় আমায় একটা আলাদা কুঁড়ে ঘর দেওয়া হল কিছুদিন পর। আমরা থাকতাম হোপ টাউন বলে একটা জায়গায়, কাছেই আদিম উপজাতিদের বাস। আমাদের দেখলেই তারা চিৎকার করে, বিষাক্ত ডাট ছুঁড়ে মেরে ফেলার চেষ্টা করে। সারাদিন ব্যস্ত থাকতাম খোঁড়াখুঁড়ি আর প্লান্টেশনের কাজে। আন্দামানে থাকতে থাকতে ওখানকার সার্জন ডক্টর সামারটনের কাছ থেকে ওষুধ দেওয়ার কাজটা শিখেছিলাম। রোজ সন্ধ্যেবেলায় ডক্টর সামারটনের ঘরে তাসের আসর বসত, তাতে আসতেন মেজর সল্টো আর ক্যাপ্টেন মর্স্টন।
মেজর শাউল তো প্রতিদিন তাসের আড্ডায় হেরে টাকা পয়সা সোনাদানা সব খোয়াতেন। একদিন মদের নেশায় টলতে টলতে বাড়ি ফিরছিলেন, সঙ্গে ছিলেন ক্যাপ্টেন মর্স্টন। আমি ঘর থেকে স্পষ্ট শুনলাম মেজর শল্টো জড়ানো গলায় আক্ষেপ করছেন,
মর্স্টন সব শেষ হয়ে গেল, বুঝলে, সব শেষ, এবার চাকরি নিয়ে না টানাটানি পড়ে।
এই কথাটা শোনার পর থেকেই আমার মাথায় একটা ফন্দি খেলতে শুরু করল। দিন দুয়েক মেজরকে একা পেয়ে বললাম,
একটা কথা ছিল আপনার সাথে।
কি ব্যাপার স্মল?
আমার কাছে গুপ্তধনের সন্ধান রয়েছে, এই কথা কাকে জানানো উচিত হবে বলুন তো? সেখানে প্রায় 5 লক্ষ পাউন্ডের মতো সম্পত্তি লুকোনো রয়েছে, তার আসল মালিক বেঁচে নেই। আমি তো আর সেটা ভোগ করতে পারব না, তবে সরকার বাহাদুরকে তার সন্ধান দিয়ে শাস্তির মেয়াদটা কমাতে পারি।
কথাটা শুনে শল্টোর মুখের রং উড়ে গেল। আমি বুঝলাম মাছ টোপ গিলেছে। ও বলল,
তুমি এক কাজ করো, তুমি সবকিছু খুলে বলো তো আমায়।
আরে আবার আমার গল্পটা ওদের বললাম, তবে অনেক রদবদল করে, না হলে যা ঘরে লোক ঠিক বুঝে যাবে কোথাকার কথা বলছি। গল্প শেষ করার পর দেখি মেজর শল্টোর মুখ চোখ লাল, ঠোঁট দুটো কাঁপছে। মাছ ভালো মতোই চার খেয়েছে, তিনি সব শুনে টুনে বললেন,
স্মল, এই ব্যাপারে ঠোঁটে একদম সেলাই মেরে থাকো, এখন পরে এই নিয়ে কথা বলবো, যাও।
দুদিন পর গভীর রাতে মেজর শল্টো ক্যাপ্টেন মর্স্টনকে নিয়ে আমার ঘরে এসে হাজির হলেন। আমি গোটা গল্পটা আবার শোনালাম। স্পষ্ট দেখতে পাচ্ছিলাম দুজনের চোখেই চকচক করছে নিখাদ লোভ। শল্টো বিজ্ঞের মতো বললেন,
ব্যাপারটা একেবারেই সরকারকে জানানোর মতো নয়, বুঝলে স্মল। আচ্ছা তুমি বলো তো, এর বিনিময়ে তুমি কি চাইছ? আমরাও ভেবে দেখি তোমার শর্ত মেনে নেওয়া যায় কিনা।
মুক্তি চাই, আমার আর আমার 3 সঙ্গী, তারপর আপনাদের দুজনকেও রত্নভাণ্ডারের ভাগ দেয়া হবে।
কিন্তু তোমাদের মুক্তি তো আমাদের হাতে নেই।
আমি সবকিছু ভেবে রেখেছি, আমরা এখান থেকে পালাতে পারি না। কেন? কারণ এটা মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে, না আছে পালাবার জন্য নৌকো, না আছে লম্বা সমুদ্র যাত্রার প্রয়োজনীয় রসদ। কলকাতা বা মাদ্রাজে এরকম অনেক নৌকো রয়েছে, একটাকে এখানে নিয়ে আসুন, তার মধ্যে রসদ খাবার দাবার আর জল রেখে দিন। আমরা কোনো এক রাতে সুযোগ বুঝে তাতে উঠে পড়ব। আপনারা আমাদের কোনো একটা ভারতীয় বন্দরে নামিয়ে দেবেন।
কিন্তু শুধু তুমি এলে ক্ষতি কোথায়?
দেখুন দেখুন, শপথের খেলাপ করতে পারবো না।
ব্যাপারটা বেআইনি, কিন্তু বাঁচতে গেলে করতেই হবে। তবে ঝুঁকি নেওয়ার আগে ব্যাপারটা সত্যতা যাচাই করতে চাই। বাক্সটা কোথায় লুকোনো রয়েছে আমায় বলো। বলো, আমি আগ্রা যাব, গিয়ে সব আটঘাট বেঁধে আসব, তারপর সবাই মিলে গিয়ে না হয় কাজটা সম্পন্ন করব।
আমি দুঃখিত, বাকিদের অনুমতি ছাড়া আমি গুপ্তধনের ঠিকানা বলতে পারব না।
মেজর শল্টো আর ক্যাপ্টেন মর্সন বাকি 3 জনকে জানানো নিয়ে গাঁইগুঁই করছিলেন, কিন্তু আমার একরোখা মনোভাবের কাছে পিছু হটলেন। পরের বৈঠকে আবদুল্লাহ খান, দোস্ত আকবর আর মাহমেদ সিং উপস্থিত ছিল। কয়েক দফা আলোচনার পর ঠিক হল আমরা 2 অফিসারকে আগ্রার কেল্লার নকশা করে দেব, ওতেই থাকবে গুপ্তধনের হদিশ। মেজর শল্টো গিয়ে দেখবেন জিনিসটা অক্ষত রয়েছে কিনা, সব ঠিকঠাক থাকলে আমাদের জন্য রসদ সমেত একটা নৌকো পাঠাবে, আমরা তাতে পালিয়ে যাব আগ্রা। এরপর ক্যাপ্টেন মর্স্টন ছুটি নিয়ে আগ্রা আসবেন, আর সেখানেই এই সম্পত্তির ভাগ বাঁটোয়ারা হবে। আবার সেই শপথ নেওয়া হল।
কেউ জানবে না, কখনো জানবে না।
আমি দুটো নকশা তৈরি করলাম, আমাদের চারজনের সই সমেত ওই দুই অফিসারকে দিয়ে দিলাম, আর প্রতারিত হওয়ার পরোয়ানায় সই করলাম।
ওই নরকের কীট সল্ট ছিল জন্মগত প্রতারক,
ও ভারতে যায়, তারপর আমাদের সাথে শপথের মুখে আগুন দিয়ে গুপ্তধন হাপিস করে, সেনা থেকে ইস্তফা দেয়, আর আন্দামানে ফেরেনি। পরে ক্যাপ্টেন মর্স্টন একটা জাহাজের যাত্রী তালিকায় ওর নামটা আমায় দেখান। উনি আগ্রার কেল্লায় গিয়ে নকশা দেখে ঘরের সেই দেওয়ালের কাছে গিয়ে দেখেন মণিমাণিক্য উধাও। বুঝতে অসুবিধে হয়নি, ওই শয়তান সল্ট সব হাতিয়েছে।
সেই দিন থেকে আমার দু চোখে ছিল শুধু প্রতিশোধের স্বপ্ন।
বিশ্বাস করুন স্যার, সল্টকে খুন করার ইচ্ছের কাছে ওই দামি পাথরের আকর্ষণও তুচ্ছ। রোজ স্বপ্ন দেখতাম আমার ছুরিটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে ওর গলার নলি। এই বিষ আমি বয়ে বেরিয়েছি দিনের পর দিন।
এবার হোমস সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করল।
আন্দামান থেকে বেরোলেন কি করে?
ডক্টর সামার্টনের সঙ্গে থেকে থেকে ওষুধ বিশুধের কাজ শিখেছিলাম, সেই থেকেই রাস্তা খুলে গেল। মাঝে অবশ্য অনেকগুলো বছর কেটে গেল। আমাদের কয়েদিদের দল একদিন জঙ্গলে কাজ করতে গিয়ে দেখে,
এই দেখ একজন উপজাতির মানুষ, এই এই কাটে যাস না, কাটে যাস না।
একে দেখে মনে হচ্ছে অসুস্থ, অজ্ঞান হয়ে গিয়েছে।
আরে আশেপাশে কেউ নেই, ক্যাম্পে নিয়ে চল,
ওষুধ দিলে বেঁচে যাবে, চল চল চল।
অসুস্থ লোকটাকে ধরাধরি করে নিয়ে আসা হয় ক্যাম্পে। বেঁটে খাটো একটা মানুষ, কিন্তু বেঁটে হলে কি হবে, প্রচন্ড হিংস্র, ওকে বেঁধে রাখতে হতো। আমাকে দেখে প্রথমে দাঁত খিঁচিয়ে ভয় দেখাতে, পরে বুঝল আমি ওর উপকারই করছি। অনেকদিন চলল ওর চিকিৎসা, দুমাস পর লোকটা হাঁটাহাঁটি করতে সক্ষম হল। এই আদিম উপজাতির মানুষটি আস্তে আস্তে আমার ন্যায়টা হয়ে গেল। আমার ঘরের আশেপাশেই ঘুরে বেড়াত, প্রথম দিকে ইশারায় কথা হতো,
তারপর ক্রমে ওর ভাষা বুঝলেন আর বন্ধুত্বটা আরো জমল।
আপনি ওখানে ছিলেন নাকি স্যার? সবই যে বলে দিচ্ছেন। হ্যাঁ, ওর নাম জানতে পারলাম, টোঙ্গা। ওর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার, নৌকো বাইতে টোঙ্গার চেয়ে বড় ওস্তাদ আমি অন্তত দেখিনি। যখন বুঝলাম টোঙ্গা আমার জন্য কোনো কিছু করতেই পিছপা হবে না, তখন পালানোর ফন্দিটা আবার ফাঁদলাম। ওর একটা লম্বাটে নৌকো ছিল, তাতে দুজনের জায়গা হয়ে যায়। ঠিক করলাম এক রাতে ওই দ্বীপের একটা পুরনো অরক্ষিত জাহাজ ঘাটায় নৌকোটা নিয়ে আসবে। আমিও ঘর থেকে বেরিয়ে ওর নৌকোয় চড়ে বসব, বলে দিলাম নৌকোয় পানীয় জল ফল মূল সব মজুদ করতে। কিন্তু আমার ভাগ্য সুপ্রসন্ন হয়েই বোধহয় ভাবে, আরে 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 এটাকে একটু গাড্ডায় ফেলা যাক। নির্দিষ্ট দিনে চুপি চুপি বেরোলাম ঘর থেকে। ভালো স্বভাবের জন্য আমার ওপর কোনো নজরদারি ছিল না। পা টিপে টিপে বেরিয়ে জাহাজ ঘাটায় গেলাম। চারপাশে কেউ নেই, শুধু সমুদ্রের ঢেউ ভাঙার আওয়াজ আর তার ফাঁকে ফাঁকে অজানা পোকার ডাক। গিয়েই দেখি বিপদ, আমার দিকে পিঠ করে দাঁড়িয়ে রয়েছে দানবের মতো এক পাহারাদার। লোকটাকে আমি চিনি, এখানকারই কয়েদি, এখন পাহারার কাজ করে। লোকটা আগে উঠতে বসতে আমায় অপমান করত, কয়েকবার চড়লাথিও মেরেছে। হয়তো সাহেবদের ওপর রাগ বের করতে আমায় অপদস্থ করত। লোকটা দেখলাম কাঁধে বন্দুক ঝুলছে। মিস্টার হোমস, আমি পালাচ্ছিলাম না, বদলা নেওয়ার যাত্রায় বেরোচ্ছিলাম। মনে হলো একে দিয়েই বৌনি করি, কিন্তু লোকটার হাতে অস্ত্র আর আমি নিরস্ত্র। পালাতে গেলে ওকে সরাতেই হবে। কি করব, হঠাৎ মনে পড়ল, আরে আমার কাছেও তো অস্ত্র রয়েছে, এই কাঠের পাটা খুলে ফেললাম। চুপি সাড়ে এক পায়ে ঘষ্টাতে ঘষ্টাতে ওর পেছনে গেলাম। লোকটা আমার দিকে ঘুরে তাকিয়ে হকচকিয়ে কাঁধ থেকে বন্দুকটা নামাতে গেল, কিন্তু ওকে সময় দিলাম না। কাঠের পাটা তুলে নিয়ে ওর মাথায় সর্বশক্তি দিয়ে একটা ঘা দিলাম। কাঠের পায়ের এক ঘায়ে ওর মাথার খুলি ফাঁক হয়ে গেল। মাটিতে লুটিয়ে পড়তেই ওর বুকের ওপর বসে আরো কয়েক ঘায়ে ওর মাথা চুরমার করে গায়ের ঝাল ঝাড়লাম। টোঙ্গা দেখলাম তার সমস্ত অস্ত্র এনেছে, ছুঁচলো বাঁশের বল্লম আর নারকেল ছোবড়া দিয়ে পাল তৈরি করলাম কোনো মতে। তারপর শুরু হলো আমাদের সমুদ্র যাত্রা। দৈত্যের মতো ঢেউয়ের সামনে মরতে মরতেও বেঁচে গেলাম। তিন দশেক সমুদ্রে উদ্দেশ্যবিহীন ভাবে ঘুরলাম। 11 নম্বর দিনে একটা সওদাগরী জাহাজ আমাদের দেখতে পেয়ে তুলে নেয়। জাহাজটা জেড্ডার দিকে যাচ্ছিল। বুঝলেন স্যার, আমার যা জীবন তা দিয়ে একটা উপন্যাস হয়ে যায়।
লন্ডন কবে এলেন?
বছর তিনেক আগে। লন্ডন পৌঁছানোর পথে প্রচুর বাধা এলো, কিন্তু আশা ছাড়িনি স্যার। আমার একটাই লক্ষ্য ছিল, সল্টোর রক্ত চাই। একবার কেন, সুযোগ পেলে ওকে 100 বার মারতাম।
মেজর সল্টো পয়সাওয়ালা লোক ছিলেন, তাই তাকে খুঁজে বের করতে বোধ করি খুব একটা বেগ পেতে হয়নি।
হ্যাঁ, এদিক ওদিক কান পাততেই খোঁজ পেয়ে গেলাম। এটাও খবর পেলাম যে ওই হীরে জহরত ওর জিম্মাতেই রয়েছে, কিন্তু লোকটা ভয়ানক ধড়িবাজ। ওর ছেলেরা ছিল, চাকর বাকর ছিল, আর সারাক্ষণ ওকে বাজ পাখির মতো পাহারা দিত দুজন দুর্ধর্ষ পালোয়ান। একদিন খবর পেলাম লোকটা মরতে বসেছে। ঠিক করলাম ওকে এইভাবে পৃথিবী থেকে পালাতে দেব না। সবার চোখ এড়িয়ে ওর বাগানে ঢুকলাম। বেডরুমে জানলা দিয়ে উঁকি মেরে দেখি বুড়ো শয়তানটা খাবি খাচ্ছে আর ওর দুই ছেলে ওর বিছানার পাশে দাঁড়িয়ে। তখন রাগে আমার মাথার ভেতরটা ফুটছে। ভাবলাম ঘরে ঢুকেই পড়ি, তারপর যা আছে কপালে তাই হবে। কিন্তু তখনই বুড়ো ভামটা আমায় দেখে চিৎকার করেই থেমে গেল। বুঝলাম বুড়ো পগার পার। সেই রাতেই লুকিয়ে ওর ঘরে ঢুকলাম। আবার সব উল্টে পাল্টে খুঁজলাম জানেন, কিন্তু কিচ্ছু পেলাম না কোথাও। হতাশা, রাগ, ঘৃণা সব মিলিয়ে বীতশ্রদ্ধ হয়ে বেরিয়ে আসার আগে একটা কাগজে সাইন অফ ওর লিখে ওর শরীরে সেঁটে দিয়ে এলাম। আমরা ভালো লোক নই ঠিকই, কিন্তু ওর মতো সৎ হওয়ার ভড়ং দেখাই না। তুই কবরেই যাবি তুই, কিন্তু চোর আর প্রতারক হওয়ার প্রমাণ নিয়েই যাবি।
কথাগুলো বলে স্মল হাঁপিয়ে উঠল। মনের সমস্ত বিষ উগড়ে দিলে যেমন অবস্থা হয়। হোমস জিজ্ঞেস করল,
কিন্তু লন্ডনে জীবনযাপন করার খরচ কম নয়, আপনি চালাতেন কি করে?
ওই মেলা প্রদর্শনীতে টোঙ্গাকে আদিম বর্বর মানুষ হিসেবে দেখিয়েই পেট চালাতাম। তোমরা সেখানে কচমচিয়ে কাঁচা মাংস খেত, অদ্ভুত সব কসরত করে নাচত। কিন্তু এসবের মধ্যেও পণ্ডিচেরি লজ থেকে চোখ আমার সরেনি। কিছু লোকও লাগিয়েছিলাম, তাদের মারফত খবর পেলাম গুপ্তধনের খোঁজ শুরু হয়েছে। কিছুদিন পর পেলাম সেই খবর যার জন্য এত দিন অপেক্ষা করেছিলাম, রত্ন ভাণ্ডারের খোঁজ পাওয়া গিয়েছে। জানলাম সেটা রয়েছে বাড়ির ওপরে বার্থলোমিউ শোল্টোর ল্যাবরেটরিতে। শুনলাম ছাদের ট্র্যাপডোর দিয়ে ওই ঘরে ঢোকা যাবে। জানতাম বার্থলোমিউ শোল্টো কখন নিজের ঘরে ডিনার করতে যায়। আমি একটা মোটা দড়ি নিয়ে ডোঙ্গার কোমরে বেঁধে ছেড়ে দিলাম, আর অবাক হয়ে দেখলাম ও তত্তরিয়ে উঠে গেল ওই উঁচু ছাদে। কিন্তু ওই যে কপাল আমাকে সুযোগ দিল, তারপর নিজেই সুযোগের দফা রফা করে দিল। ডোঙ্গা ঘরে নেমে দেখল বার্থলোমিউ নিচে যায়নি, ঘরেই রয়েছে। মুখোমুখি হল দুজনেই। ডোঙ্গা নিজের অস্ত্র ব্লো পাইপটা ব্যবহার করল। আমি জানলা দিয়ে দড়ি বেয়ে উঠে সেই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। চিৎকার করে বললাম, কি করলি তুই, এটা খুন করলি কেন, রক্ত খেকো জানোয়ার, তোকে আজ মেরেই ফেলবো। রাগে অন্ধ হয়ে আমি মোটা দড়িটা দিয়েই ওকে কয়েক ঘা দিলাম। যাই হোক, অনেক কষ্টে নিজেকে সামলে বাক্স নিয়ে ওই জানলা দিয়েই নেমে বেরিয়ে এলাম। আমি চলে গেলে টোঙ্গা জানলা বন্ধ করে ওই ছাদ বেয়ে বেরিয়ে যায়। একটা সরাইখানাতে জানতে পেরেছিলাম এখানে অরোরা নামের একটা দ্রুত গতির লঞ্চ আছে, তাই ভেবেছিলাম এখান থেকে পালাতে সেটাকে ব্যবহার করব। স্মিথকে ভালো টাকাও দিয়েছিলাম, আরো দেব বলেছিলাম যদি সে আমাদের নিরাপদে জাহাজ অবধি পৌঁছে দিতে পারে। ভেবেছিলাম পালিয়ে গিয়ে একটা নতুন জীবন শুরু করব। কিন্তু ভবিতব্য, জানেন স্যার, ওই পাথরগুলোকে যে জোর করে হাসিল করতে চেয়েছে সেই ছিটকে গড়িয়ে গিয়েছে অন্ধকারে। এখন আর কিছুই করার নেই। তবে দুনিয়া জানুক, মেজর শোল্টো একটা লোভী প্রতারক ছাড়া আর কিছুই ছিল না, আর আমি তার ছেলেকে খুন করিনি বা করার ষড়যন্ত্র করিনি।
স্মল কথা শেষ করে উইস্কির পাত্রটা গলায় ঢেলে দিল। বেকার স্ট্রিটের বসার ঘরে তখন অখণ্ড নিস্তব্ধতা। হোমস হাঁটুতে চাপড় মেরে বলল,
এরকম কেস বহু প্রজন্মে একটা আসে, আমার আর নতুন কিছুই জানার নেই এই ব্যাপারে। ও না না, আচ্ছা 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 আচ্ছা, একটা জিনিস, একটা ব্যাপার, পণ্ডিচেরি লজে টোঙ্গার তুনির আর তার মধ্যে একাধিক বিষাক্ত ডাট পেয়েছিলাম, কিন্তু আজ নদীতেও আমাদের দিকে তাক করে একটা ডাট ছুঁড়ে, সেটা কি করে হল?
ও সবকটা ডাট হারিয়ে ফেলেছিল, তবে ব্লো পাইপে একটা থেকে গিয়েছিল, বেগতিক দেখে সেটাই ছড়েছিল। টোঙ্গা ও সত্যিকারের বীর, সাহসী, জানেন ওর মতো আমায় কেউ এত নিঃস্বার্থভাবে কখনো ভালোবাসেনি, আমার মা বাবাও নয়।
স্মলের চোখটা কি একটু ছলছলে হয়ে উঠল, গলাটাও একটু ভেজা ভেজা শোনাল। হোমস এবার চোখের ইশারায় ইন্সপেক্টর জোন্সকে বলল আসামিকে নিয়ে যেতে। পেটে হাত বুলিয়ে ইন্সপেক্টর জোন্স বললেন,
যাহ বাবা, এবার একে ভালোই ভালোই হাজতে পুরতে পারলি আমার শান্তি। নিচে ঘোড়ার গাড়িতে দুজন ইন্সপেক্টর অপেক্ষা করছেন, আশা করি সমস্যা হবে না। মিস্টার হোমস, ডক্টর ওয়াটসন, আপনাদের দুজনকে অশেষ ধন্যবাদ। বিচার পর্বে আপনাদের দুজনকেই হাজিরা দিতে হবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, শুভরাত্রি। হ্যাঁ শুভরাত্রি।
স্মল ঘর থেকে বেরোনোর আগে শুধু বলল,
ভেবেছিলাম ভাগ্যের দেবতা বা দেবী যেই থাকুন না কেন, তিনি একদিনে মুখ তুলে চাইলেন, কিন্তু আমি কি থোড়াই জানতাম যে তিনি আপনাকে পাঠানোর ধান্দা ভেজেছেন? যাই হোক, আপনাদের দুজনকেই এই নামকাটা সেপাইয়ের তরফ থেকেও শুভরাত্রি। গুড নাইট জেন্টলম্যান।
পুলিশ আর আসামি সিঁড়ি দিয়ে নেমে গেলেন। বাইরে ঘোড়ার গাড়ি চলে যাওয়ার শব্দ পেলাম। অন্যান্যবার রহস্য পর্ব শেষ হয়ে গেলে ফাঁকা ফাঁকা লাগে, এবার আর সেই ভাবনাটা নেই। আমি জানি আমার ভবিষ্যতের অবলম্বন কি, বা বলা ভালো কি। হোমসকে বিষয়টা জানানো দরকার। গলা পরিষ্কার করে সাহস জুটিয়ে বললাম, হোমস, তোমায় একটা কথা জানানোর আছে। আসলে মানে আমার জীবন একটা অন্যদিকে বাঁক নিয়েছে এই কেসটা। হোমস, মেরি আমার প্রেমের প্রস্তাব গ্রহণ করেছেন, আমরা বিয়ে করছি, আশা করি তাড়াতাড়ি। আমার প্রিয় বন্ধু শার্লক হোমস, যার বুদ্ধিকে আমি ইহজগতের বলে মনে করি না, যে আমার সুখ দুঃখের প্রতিটা স্পন্দনের সঙ্গে জড়িত, সে আমার জীবনের এরকম একটা অভাবনীয় মোড়ের কথা শুনে আনন্দিত হওয়ার বদলে মাথা নেড়ে একটা নিরাশাসূচক শব্দ করে বলল,
ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। কি কাণ্ড বাঁধালে হে ওয়াটসন, তোমায় যে মন খুলে অভিনন্দন জানাতেও পারবো না।
আমি বিজয় দমে গিয়ে বললাম, অভিনন্দন জানাতে পারবে না মানে? তোমার কি মেরিকে নিয়ে কোনো সমস্যা রয়েছে হোমস, মানে আমাকে বলতে পারো?
না না ওয়াটসন, সেসব নয়। মেরির মতো ভদ্র, মিষ্টি এবং বুদ্ধিমতী মহিলার প্রেমে পড়াই স্বাভাবিক। ওর বুদ্ধির মধ্যে একটা অন্য পর্যায়ের ধার আছে। মনে আছে অত শত কাগজের মধ্যে থেকে সাইন অফ ফোর এর কাগজটা ঠিক বের করে এনেছিলেন, বুঝেছিলেন সেটা কাজে লাগবে। আমার মনে হয় উনি ডিটেকশনের কাজে একটা উৎকৃষ্ট মাত্রা যোগ করতে পারেন। কিন্তু ওই যে প্রেম ওয়াটসন, ভালোবাসা, ভালোবাসা একটা ইমোশন, আর ইমোশনের সঙ্গে যুক্ত সবকিছুই বিচার বোধ আর তার উপর ভিত্তি করে গড়া সিদ্ধান্তের বিপরীতে থাকে। যুক্তির জগৎ রুক্ষ, সূক্ষ্ম, স্বাদ মাধুর্যহীন, কিন্তু আমার কাছে তার মাহাত্ম্য সব্বার ওপরে। ওয়াটসন, বিচার বুদ্ধিতে মরচে ধরার ভয় আমি সিঁটিয়ে থাকি, তাই আমার বিয়ে করাটা উচিত নয়।
আশা করব আমার সাথে এমনটা হবে না, কিন্তু তুমি স্বীকার করো চাই না করো, তোমার চেহারায় কিন্তু দিব্যি ধকলের ছাপটা পড়েছে।
সেটাই স্বাভাবিক, এই কদিন যা ছুটোছুটি গেল। কিন্তু ওয়াটসন, একটা ব্যাপার আমাদের নজরের ফাঁক গলে বেরিয়েছে।
কোন ব্যাপার বলতো?
স্মল বলল ও একজনের থেকে পণ্ডিচেরি লজের খবর পেত।
ও হ্যাঁ,
সেটা ওই বাটলার লাল রাও ছাড়া কেউ হতে পারে না। আমি নিশ্চিত ওরা দুজন দুজনকে আন্দামান থেকে চিনত। যাগে, জোনস এবার প্রকৃত অপরাধীকে ধরার কৃতিত্ব পাবে।
আচ্ছা হোমস, এই রহস্যে তো আমরা সবাই কিছু না কিছু পেয়েছি। জোনস বাহবা পাবে, আমি জীবনসঙ্গিনী পেলাম, কিন্তু তুমি, তোমার লাভের খাতায় কি এলো বন্ধু?
আমিও একজন বন্ধু পেয়েছি ওয়াটসন, কদিন আগেই পেয়েছি, তোমায় বলা হয়ে ওঠেনি। খুব বুদ্ধিমান মানুষ ওয়াটসন, আমার মনে হয় ওর সঙ্গে আমার বন্ধুত্বটা খুব জমবে।
কথাটা শুনে আমার অভিমানই হল। হোমস নতুন বন্ধু পাতিয়েছে আর সে কথা আমায় বলেনি? কই, আমি তো মেরির কথা লুকুইনি ওর থেকে। আমি ভাবার চেষ্টা করলাম কে হতে পারে এই নতুন বন্ধু, পুরুষ না মহিলা। এই কদিনে হোমসের কাছে কাকে কাকে আসতে দেখেছি। আমার ভাবনার উত্তর দিতে হোমস দেরাজ থেকে একটা কাগজ বের করে আমার হাতে দিল। দেখলাম তাতে কেউ অনেক কিছু লিখেছে। এক ব্যক্তির বর্ণনা, জড়ানো হাতের লেখার মাঝে একটা নাম চোখে পড়ল, জেমস মরিয়ার্টি, আর তার পাশে লেখা নেপোলিয়ন অফ ক্রাইম। আমি হোমসের দিকে তাকাতেই দেখলাম
নেপোলিয়ন যখন এসেই পড়েছেন তখন আর্থার ওয়েলসলিকেও মাঠে নামতে হয়। কিন্তু ওয়াটসন, তুমি এখনো সংসারী না হলেও আর কদিন পরেই হবে, তাই তুমি কি এই কেসে আমার সাথে?
তুমি একদিনে আমায় এই চিনলে বন্ধু, আমার জীবনে নতুন কেউ এসেছেন বলে তোমার পাশে থাকবো না। এবার হোমস একটা হাসি মারফত মুখের প্রতিটা পেশিতে বুদ্ধির ফুলকি উড়িয়ে বলল,
তাহলে মাঠে নেমে দেখি ওয়াটসন, এই ফাইনাল প্রবলেম এমন অত্যন্ত প্রতিভাবান ক্রিমিনালের ওয়াটারলু হয় কিনা।
সানডে সাসপেন্সে শুনছিলেন স্যার আর্থার কনন ডয়েলের লেখা দ্য সাইন অফ ফোর। স্যার আর্থার ইগনেশিয়াস কনন ডয়েলের জন্ম 22 মে 1859 সালে স্কটল্যান্ডের এডিনবরা শহরে। 1876 থেকে 1881 মধ্যে ডাক্তারি পড়তে পড়তে সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ। তার সৃষ্টি করা আইকনিক গোয়েন্দা শার্লক হোমস বিশ্ববন্দিত। তিনি স্বয়ং ফেলুদার গুরু। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী শার্লক হোমস ইজ দ্য মোস্ট পোর্ট্রেড লিটারারি হিউম্যান ক্যারেক্টার ইন ফিল্মস অ্যান্ড টেলিভিশন হিস্ট্রি। যারা শার্লক হোমসের চরিত্রে অভিনয় করেছেন তাদের মধ্যে জেরেমি ব্রেথ, বেসিল রাথবর্ন, রবার্ট ডাউনি জুনিয়র, বেনেডিক্ট কাম্বারব্যাচ অন্যতম। হোমসের আবির্ভাব হয় 1887 সালে আ স্টাডি ইন স্কারলেট গল্পের মাধ্যমে। আজকে দ্য সাইন অফ ফোর প্রথম প্রকাশিত হয় 1890 সালে লিপিনকটস মান্থলি ম্যাগাজিনে। গল্পটির অনুবাদ ও অডিও নাট্যরূপ দিয়েছেন পুষ্পল গাঙ্গুলি। শার্লক হোমসের ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য, ওয়াটসন অগ্নি, আংশিক গল্প পাঠে অংশুমান পাল, বার্থোলোমি ও থ্যাডিয়াস শল্টো সাক্ষ্য, মেরি মস্টন সুনয়না, মেজর শল্টো উৎপল সরকার, মিসেস স্মিথ তমালী চৌধুরী, ইন্সপেক্টর জোন্স জো ব্যানার্জি, শার্মান ইন্দ্রনীল, জনাথন স্মল শিখর, মিসেস হাটসন ইন্দ্রাণী, উইগনেস অভিজ্ঞান, ম্যাকমার্ডো সায়ন, উইলিয়ামস অভিজিৎ, সঙ্গে মির্চি টিম, ধ্বনি পরিকল্পনা আভ সঙ্গীত সৌম ও শুভ ক্রসটেক, এডিট অ্যাসিস্ট্যান্স চিরন্তন বিশ্বাস, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, প্রচার অলঙ্করণ জয়েন্দ্র ডজ, প্রচার সহায়তায় আকাশ, শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী।